exclusively on FusionBD.com.
Royal Tiger Drink presents Jaha Bolibo, Shokto Bolibo. Recharge yourself. Bhul Shuddho Miliyei Manush. Apni jokhon bhul koren, apnar bibek tokhon ghumiye thake. Jodi keu na jane, to bibek jane apni koto boro bhul korechen. Poribar, somaj, rashtro আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন, কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব।
শুরু হয়ে গেল আরো একটি আনপুর এপিসোড। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিবতে। আমি আরজি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আপনারা শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। শুরুতেই মঞ্জুর আমাদেরকে জানিয়ে দিচ্ছে কে বসছে আজকে লাখ লাখ জনতার সামনে নিজের বিবেক বোধকে লাখো মানুষের বিবেক বোধের সাথে মিলিয়ে নিতে, এই অর্থে যে তিনি যে ভুল করেছেন সেরকম ভুল যেন আর কেউ কখনো না করে। চলুন জেনে নেই মঞ্জুরের কাছ থেকে।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ।
ধন্যবাদ কিবরিয়া। সত্য বলার মঞ্চে আমাদের আজকের অতিথি বিশাল হৃদয়ের মানুষ আকাশ। 30 বছর বয়সী আকাশ এসেছেন সাগরের শহর চট্টগ্রাম থেকে। ছোটবেলা থেকেই আকাশ বেশ দুরন্ত স্বভাবের, বন্ধুদের সাথে সারাদিন ফুটবল নিয়েই মেতে থাকতেন। মায়ের হাতে রান্না যে কোনো খাবারই আকাশের প্রিয়। খেলা পাগল এই মানুষটি কোন অন্ধকারে জড়ালেন তা জানতে চলুন কিবরিয়ার কাছে।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ।
অনেক ধন্যবাদ মঞ্জুর। আমরা জানলাম যে আকাশ রয়েছে আমাদের সঙ্গে। প্রিয় শ্রোতা, আকাশ কনফেস করবে, বরাবরের মতোই থাকছে অন্যান্য সেগমেন্ট যেটা প্রয়োজন না হলে আমরা ব্যবহার করি না। এসএমএস পোল আমাদের সঙ্গে, লিসনার পোল যেটা ছিল সেটা রিসেন্টলি বন্ধ করা হয়েছে কারণ জিবিএস বি আনসেন্সর্ড নামে একটি স্পেশাল এপিসোড যুক্ত হয়েছে আমাদের প্রতি মাসের শেষ সপ্তাহে। আপনারা শুনছেন এবং সেটার ফিডব্যাক আমাদেরকে জানাচ্ছেন, সেই অর্থে এতগুলো নতুন বিষয় নিয়ে একসঙ্গে রান করাটা খুব ডিফিকাল্ট, যে কারণে আমাদের লিসনার পোলটা স্থগিত রাখা হয়েছে। কিন্তু এসএমএস পোল আছে এবং আমাদের সঙ্গে আছেন ডক্টর তাজুল ইসলাম, তার সঙ্গে ফোনে কথা বলছি। ডক্টর তাজুল ইসলাম, আমাকে শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? জি, অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা। আপনি আমাদের যাহা বলিব সত্য বলিব একেবারে নিবেদিত একজন প্রাণ পুরুষ আমরা বলবো, কারণ আপনার যে সমর্থন আমরা পাই এবং প্রতিনিয়তই আপনি আমাদেরকে যেভাবে আপনার গবেষণা লব্ধ জ্ঞান দিয়ে আমাদেরকে সহায়তা করেন সেটা নিঃসন্দেহে সারা বাংলাদেশের রেডিও লিসনারদের জন্য অনেক বড় পাওয়া। সবার পক্ষ থেকে স্যার আপনার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। প্রিয় শ্রোতা, শুরু হয়ে গেল রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব মূল সেগমেন্ট এবং শুরুতেই আমরা ব্যাকগ্রাউন্ডে দেখব আকাশের অপরাধী হয়ে ওঠার কারণ কি। হ্যাঁ, আপনি শুরু করুন একেবারে ব্যাকগ্রাউন্ড থেকে যেখান থেকে আপনার মনে আছে।
আমি যখন ক্লাস টু পড়ি তখন থেকে বলতেছি
জি,
তখন আমি পড়াশোনা করতাম না, আমার বাবা মা অনেক ইউজ করতো পড়ার জন্য।
বাবা কি করতেন?
আমার বাবা তখন কৃষিকাজ করতো।
কৃষিকাজ করতেন? আচ্ছা।
তো ওনারা বলতো পড়ালেখা তেমন একটা আমি করতাম সাইজ না। আমাদের পড়তাম না, কয়দিন যাইতাম কয়দিন যাইতাম না স্কুলে, এভাবে চলতো। পরে কয়েকদিন যাওয়ার পরে আমার যাই না, পরে আমার একটা মাদ্রাসা দেয়, আমাদের বাড়ির থেকে প্রায় 10-12 কিলো দূরে একটা মাদ্রাসা দিয়ে দেয়। তো আমি মাদ্রাসা থেকে থাকি কিছুদিন পুজুরের সাথে, ওইখানে পড়ালে মাদ্রাসায় ফুড়ি কয়েকদিন, মোটামুটি একটু জানি আর কি আরবি শব্দ। একদিন হুজুরের ছেলে আছে ওইখানে, ছেলেরা মারি ওইখান থেকে ফলায় চলে আসি একসাথে, মানে ফলায় ওইখানে চলে আসি, 8-10 কিলো হেঁটে হেঁটে চলে আসি, চিন্তা না তখন ছোট। তারপর আমি চলে আসি, কেমন জানি চলে আসতে পারি। আসার পরে আবার বাড়িতে থাকি কিছুদিন, যায় যাওয়ার পরে আবার মা স্কুলে দেয়, আবার তখন থ্রিতে ভর্তি করা, আমার থ্রি পাস করি। আর আমি ওই সময় খুব খেলাধুলা করতাম, ফুটবল খেলতাম, খুব ফুটবল খেলতাম, তখন বয়স প্রায় মনে হয় 10-12 এরকম হবে। তো পরে পাশ করে ফাইভে পাশ করে যখন সিক্সে পড়ি, তখন আমি খেলাধুলার দিকে আমার মন চলে যায়। আর দেখার আমি টিভি দেখতাম, খুব ছবি দেখার নেশা ছিল, ছবি দেখতাম টিভি দেখতাম, পড়ালেখা করতাম না। তো সিক্সে উঠি কিছুদিন যাওয়ার পর যায়নি, বিষয় আমার পড়ালেখা শেষ হয়ে যায়। তো এই গ্রামের বাড়িতে কৃষিকাজ কমতাম, বাইরে আমরা ছিলাম চার ভাই, সবাই ছিলাম, সবাই মধ্যে দুই ভাই, এক ভাই বিদেশ থাকতো, এক ভাই ঢাকা চাকরি করতো, আমরা চার ভাই বাড়ি থাকতাম। তো কৃষিকাজ টাজ করতাম, এমনি খেলাধুলা করতাম, ঘুরতাম। একদিন আমার বাড়িতে অনেকগুলো মেহমান আসে, আমি আসলে ভাই বুঝতাম না যে আসলে মানুষের ছেলে মেয়েরা কি, এটা তখন বুঝতাম না। তখন আমি মেয়েদের প্রতি একটু বেশি জানতাম, যে অন্য কোনো কিছু প্রতি নেশা নাই, শুধু মেয়েদের প্রতি একটা নেশা। তো আমি ওই দিন আমাদের ঘরে অনেকগুলো মেহমান আসে, আমার বাইরে বিয়ে করে, তো ঘরে জায়গা থাকে না। তো এরপর আমি জায়গা নাই, আমার একটু ভাবির সাথে আমি থাকি, ওনার সাথে আমার একটা ফিজিক্যাল সম্পর্ক হয়ে যাবে দিন রাত্রে।
কত বছর বয়স আপনার
তখন? 12-13 হবে, 13-14 হবে এরকম হবে।
এটা এটা কি আপনার?
আমার ইচ্ছে, আমি ভাবির ইচ্ছে।
ওকে ওকে।
এরপরে হওয়ার পরে তখন থেকে আমি বুঝি আসলে ছেলে মেয়েদের ভিতর কি, মানে এই সম্পর্কটা বুঝি, এর আগে বুঝতাম না। তো এভাবে চলতে থাকি, ফের পরে প্রায় কয়েকবারই হয় ভাবির সাথে। তো থাকার পরে আমি আর পরে আর আমি দান করতে চাই না, কারণ খারাপ, নিজের কাছেও খারাপ লাগে, পড়ালেখা তো তখনই ছেড়ে দিয়েছি। তো ওইভাবে যায়, যাওয়ার পরে আমাদের বাইরে বিয়ে করে, ওনাদের বাড়িতে যাই, অনেক তালতো মজা, অনেক সাথে ওদের সাথে অনেক দুষ্টামি করে, অনেক মশকাই করে, তো অনেক মশাই করে, এগুলোতে ভালো লাগে। এভাবে থাকি তখন মানে 15-16 হয়ে যায় বয়স, আর খেলাধুলা করতাম, সবসময় ফুটবল নিয়ে থাকতাম। ওখানে আমি একটা আমার গ্রামে একটা ছেলের সাথে কাজের কাজ করি, ওই ঘরের কাজ, চারছেলা ঘর আছে, ফার্নিচারে কাজ করি। তো এভাবে করি, তো কাজ করে করতে করতে এখন প্রায় উসকাই কেটে যায়। তো একদিন আমার ভাইয়া, বড় ভাই ঢাকায় চাকরি করে, উনি আমার ঢাকা নিয়ে আসবে, হঠাৎ একটু ফ্যামিলির একটু সমস্যা হয়েছে, আমি কাজকাম করি না, আমার আব্বা আমাকে অনেক দেন করে, মানে কৃষি কাজ করতে, আমি করতে চাই না, আমি খেলাধুলা নিয়ে সবসময় থাকি। তো আমার বাবা ভাইয়ের বলে, ভাই আমার বাবা ঢাকা নিয়ে আসে, ভাই ঢাকা নিয়ে আসে, ঢাকা সিটাং রোড কাশপুর কাউসির পাশে, ওইখানে নিয়ে আসে। আনার পরে আমি ওইখানে গার্মেন্টসে আমাকে চাকরিতে ঢুকা, ঢুকানোর পরে আমি ওইখানে প্রায় প্রথম মাসে যখন ঢুকি তখন 1200 টাকা বেতন পাই, 1200 টাকা বেতন পাই। তখন তখন কিন্তু 1200 টাকা অনেক টাকা, মেসে এক মাস খাইলে খাওয়া দাওয়া করলে প্রায় দেখা গেছে 800-700 এরকম যাইত, তখন করতাম। এবার দুই তিন মাসে পাইছি প্রায় 1500-1400 এরকম, এবার দিন দিন বাড়তে থাকে। তো বাড়তে থাকো, এখানে চাকরি করি, কল অবস্থা একটা মেয়ের সাথে আমার, মানে জাস্ট ভালো লাগে মেয়েটাকে, মেয়েটাকে ভালো লাগে, ওর দিকে আমি তাকাই থাকি, আমার মিশিলে কাজ করি আর ওর দিকে তাকাই থাকি, ও সেম আমার দিকে তাকাই থাকি, আমিও কাজ করি। করতে করতে এভাবে অনেক দিন যায়, প্রায় 400 মাস চলে যায়। যাওয়ার পরে ওরে আমি বলি, অন্য একটা মেয়ে দিয়ে বলি যে হ্যাঁ আমার ওর ভালো লাগে, ওকে একটু বলো। তো ও বলে, বলার পরে আমাকে বলে বলে যে হ্যাঁ ও তো ও তোমাকে পছন্দ করে, ও তোমাকে ছাড়ে। তো আমি বলি ঠিক আছে ভালো, তো আমরা দেখা করবো একদিন। তো দেখা করি কাশপুর সাতমহল হলে ছবি দেখবো, শুক্রবার দেখা করবো। তো ছবি দেখবো, দেখতে গেছি, দেখার পরে তো অবাক, আমি আসলে সত্যি আমার, মানে ওই দিন আমার অনেক ভালো লাগছে, প্রথম একটা মেয়ের সাথে দেখা করছি,
এভাবে দেখা করছি,
হ্যাঁ এভাবে করতেছি, হ্যাঁ অনেক ভালো লাগে। তো মোটামুটি কথাবার্তা হয়। তো এরপর থেকে আবার অফিসে যাই, আরো বেশি আমি ওর দিকে তাকাই থাকি, ও আমার দিকে তাকাই থাকি, মানে কাজ কি করবো, সারাক্ষণ ওর দিকে থাকি। তো যাই এভাবে কিছুদিন যায়, প্রায় কিছুদিন পরপর দেখা করি।
মেয়েটার নাম কি ছিল?
মেয়েটা ছিল মিনিতা, ওর নাম হচ্ছে মিনিতা, ও শুনে জীবনের গল্প,
আচ্ছা
মাঝে মাঝে শুনে। তো ও আমাকে ওদের বাসায় নিয়ে যাইতে বলে, যাই, যাওয়ার পর ওর মা দেখে, ওর খালারা দেখে আমাকে, এরকম অনেকদিন যায়, যাওয়ার পরে কোরবানি আসে। তো এখন আমি, ও আমাকে বিয়ে, খুব বিয়ের জন্য চাপ দিচ্ছে, মানে ও বলতেছে বিয়ে করতাম, আমিও চাচ্ছি, ও চাচ্ছে। তো ও আমাকে বলে, আমি দেখি আর পরে কিছুদিন যাক, আরো কিছুদিন যাক সম্পর্ক হচ্ছে, চলতেছে আরো কিছুদিন যাক। তো এরপরে কোরবানিতে চলে আসে, কোরবানিদের পরে বাড়িতে যাই, কোরবানিতে বাড়িতে যাওয়ার পরে এরপরে আমি চলে আসি ঢাকায়। তো এখানে ভাই একটু কথা আমি বুঝলাম, কত বলে গেছি আবার। তো আবার এরপর আমার বড় ভাই একটা, আমার বড় আছে, উনি আবার ঢাকায় আসে চাকরি করে, আমরা একসাথে তিন ভাই থাকি, দুই ভাই থাকি একসাথে, আর বড় ভাইটা অন্য জায়গায় থাকে। তো ওরা, উনি আর আমি একসাথে থাকি। তো উনি বেতন পাইতে প্রায় 1500 টাকা, আমি পাইতাম, আমিও এরকম পাইতাম 1500-1600 এরকম পাইতাম। তো দুই ভাই একসাথে থাকতাম, একসাথে খাওয়া দাওয়া করতাম, সবসময় একসাথে থাকতাম। তো উনিও থাকে, এরপরে তো আসি, আসার পর আমার সাথে অনেক, মানে এমন কাজ করে যাতে আমি বিয়ে করতে বাধ্য হই,
কি কাজ করে? তাকে বিয়ে করতে
পারতো না মিনিটাকে
কি করে?
ও মানে মিশে মানে ও আমাকে ওর কাছে নেয়, ওর বাসায় গেলে আমার সাথে এসে কিস দেয়, অনেক মানে এরভাবে চলে, কিস দিতে থাকে, আমিও দিই, এভাবে নিজের কাছে খুব উত্তেজন মনে হয়। তো আমাকে বলে বিয়ে করার জন্য, আমিও বলি হ্যাঁ ঠিক আছে করবো। তো কিভাবে করবো?
তো আপনারা তো রাজি হয়ে তাহলে করেছেন, বাধ্য করার বিষয়
না না।
ওকে,
পরে করি, পরে এখন ডেট দিয়ে আমি করবো। তখন একটা বছর চলে যায়, তখন মনে হয় 2004-05 মধ্যে পড়ছি মনে হয়। তখন তো একটা বছর বোঝার ইচ্ছে যায় কোরবানিদের পরে, এখন আমি ওকে বিয়ে করবো ডিসিশন নিয়ে ফেলছি। বাড়িতে কাউকে বলে নেই আমি, কিন্তু আমার বাড়িতে কাউকে বলে নেই। আমার একটা বন্ধু ছিল যখন চাকরি করে এখানে, ওরে বললাম ভাই এরম শোভন ভাই, ওনার নাম শোভন, উনি এখনো আছে সিটাঙ্গে, ঢাকায় আছে, কাজ করে থাকে। তো ওনাকে বললাম শোভন ভাই এরম আমি তো ওকে পছন্দ করি, এখন ও আমাকে বিয়ে করছে, আমি ওকে বিয়ে করতে চাচ্ছি, এখন কি করবো ভাই? উনি আমাকে বলে পছন্দ করে করবি, অসুবিধা কি, এটা কোনো খারাপ কি আছে, তোর ভালো লাগছে তুই করে ফেলবি, ও চাচ্ছে যেহেতু। তো আমি বললাম ঠিক আছে তাহলে আপনার বাসায় থাকতে হবে, আমি বিয়ে করবো আপনার বাসায় থাকতে হবে। উনি বলে হ্যাঁ ঠিক আছে আমি থাকবো, তুমি যখন করবা আমাকে বলবি আমি থাকবো। তো মোটামুটি একটা ডেট দিই, ডেট দেওয়ার পরে কোরবানির বাড়িতে যাই, বাড়ি থেকে আসার পরে একটা ডেট দিই, এক মাস পরে কোরবানির এক মাস পরে বিয়ে করবো। তো ডেট দেওয়ার পর এখন আমি এখানে আমার বড় ভাই জানিয়ে গেছে ব্যাপারটা যে আমি ওকে বিয়ে করবো, উনি জানতে পারছি ওর সাথে সম্পর্ক করে ওকে বিয়ে করবো।
তখন বিয়ে করেন
না? এখনো করি নাই, করবো, হ্যাঁ করবো। তো কোরবানির বাড়িতে গেছি, বাড়ি থেকে আসার পরে করবো। তো এক মাস হচ্ছে বেতন টেতন পাইছি, তখন বেতন পাইছি মানে 2500 বেতন পাইছি, তারপরে আমি ডেট দিছি বিয়ে করবো। তখন শোভন ভাই বললাম হ্যাঁ শোভন ভাই এই মাসে বেতন ভাই আমরা বিয়ে করতে যাবো, আপনি আমার সাথে থাকেন। তো কি করতে হবে, কি নিতে হবে? বলে একটা নাক খুললে হবে তো, আচ্ছা আমার কিছু হয়তো লাগবে না। তো আমি ওকে জিজ্ঞাসা করলাম মিনিটা তো এখন কি দিতে হবে আমার, তোমাকে বিয়ে করলে তো অনেক কিছু দেয় অনেকে, তখন আমি তো এত কিছু দিতে পারবো না, কারণ আমি চাকরি করি কম টাকা বেতন, তুমি করো দেখো তো। তো বলে আপনার কিছু আনতে হবে না, খালি একটা নাক খুলে নেন আর কিছু আনতে হবে না। তো আমি শোভন ভাই নিয়ে বেতন পাওয়ার পরে ভাইয়েরা জানে, জানার পর আমি ঠিক আছে আমি বাড়ি চলে যাবো, ভাইয়েরা বলছে তুই এখানে থাকতে পারবি না, তুই বাড়ি চলে যা, কারণ তুই এখানে থাকলে ওকে বিয়ে করবি। তাই বলে হ্যাঁ ঠিক আছে আমি বাড়ি চলে যাবো। তো ভাইয়েরা আমাকে বাড়িতে ফাড়া যায়, যেদিন আমি শোভন ভাই বলে শোভন চলেন আমি ওকে বিয়ে করবো। তো ভাইয়েরা বাড়িতে জানে যে আমি বাড়ি যাচ্ছি, কিন্তু আমি যাচ্ছি ওকে বিয়ে করতে। তো বরফা স্ট্যান্ডে এসে একটা সম্ভবত দোকানে গেলাম, একটা নাক খুলিলাম, তখন 560 দিয়েছিলাম, মানে 60 না 50 দিয়েছে এরকম ভাবে। নেওয়ার পরে ওইটা নিয়ে শোভন ভাই সবাই আমি গেলাম, যাওয়ার পরে ওদের বাড়িতে বাসায় গেলাম, যাওয়ার পর ওর বাবা রাজি নেই, ওর বাবা রাজি নেই বলতে
হ্যাঁ
মিনিতার বাবা রাজি নেই, বিয়ে দিবে না, ওর মা রাজি, মা খালা সবাই রাজি বিয়ে দিবে, কিন্তু ওর বাবা রাজি নেই। বাবা বলতেছে নাই কেউ নাই, গার্জিয়ান নাই কেউ নাই, ওকে কিভাবে বিয়ে দিবে, কারণ কেউ না থাকলে কিভাবে সম্ভব? তাই বলি কেউ নাই, আমরা দুজন তো রাজি আছি, আর একজন তো আনছি আমার বন্ধু আসছে, যদি আপনারা দেন দিতে পারেন, না হলে তো আর কিছু করার নাই, কারণ আমি কাউকে আনতে পারবো না, তোর মা দিবেই। তো এটা নিয়ে অনেক কথাবার্তা হয়। তো রাত্রে প্রায় 12টার দিকে আমাদের বিয়েটা হয়, আশেপাশের মানুষও বাবাকে বুঝে যায় পাশের রুমের। তখন আমি একটা উকিল বাপ ডাকি একজনকে, যে আমার বিয়েতে উকিল বাপ ছিল, ওনারা অনেক রিসোর্স করে বিয়েটা ফোড়ায়। ফোড়ানোর পরে ওনারা তো এখানে রাজি সবাই, এখন ওর বাবা, তখন ওর বাবা রাজি নেই, ওর বাবার মন মানুষের তো অন্যরকম, আর ওদের একটু ওরা একটু গরিব ছিল, ওর বাবা ওই ভাঁড়ি ফাতিলের ব্যবসা করে, এইগুলো ওর বাবা রাজি ছিল। তো বিয়ে হয়ে গেছে এখন আর কি, যাক আমাদের রাত্রে ওই দিন প্রায় একসাথে আমরা থাকি, রাত্রে 12টা-1টার পরে আমাদেরকে দেয়, 2টার পরে দেয় আমাদেরকে একসাথে একটা রুমের, ওই উকিল বাপের রুমে, বারিন্দা একটা রুম রুমে আমাদেরকে একসাথে থাকি। যাক তো তখন সবকিছু চলে। এরপর বিয়ের পরের দিন আমাদেরকে গায়ে হলুদ টলুদ করবে, হলুদ টলুদ আনছে সবাই, ওরও খালারা আসছে সবাই আসছে। তখন বাবা রাজি এসে সবকিছু আনে, মানে কাপড় চোপড় কিনছে, আমিও আমার লাগে কিনছে, ওর জন্য কিনছে, তখন মানে একটা অনুষ্ঠানের মতো মতো করছে, হলুদ টলুদ দিয়ে কুসল টাসল করা একসাথে এগান করছে। তো এইভাবে চলে কিছুদিন থাকার পরে, একদিক দিয়ে আমার ভাইয়া তো খবর পাই গেছে আমি ওকে বিয়ে করে, বাড়িতে আমি যাই নাই, তো ভাইয়া আর আমাকে খোঁজ করে না, কয় বিয়ে করছে ওরা থাক, ওরা আমরা দূর করবো না। তো আমি আসলে বিয়েটা করছি আমার থেকে, আমি অন্য কারোবার বলি না, বাবা মা কাউকে বলি না বাড়িতে। তো বিয়ে করার পরে থাকি এখানে, ওদের বাড়ির বাসা থাকি, ওদের বাসাতেই থাকি, পাশে ওদের বাসার সামনে একটা বাসা নিয়ে আমরা ওইখানে আমরা থাকি। তো চাকরি করি দোনো এসে একসাথে, ওর মা রান্না রান্না করে, আমরা দুজন চাকরি করি, এইভাবে চলে। চলতে চলতে প্রায় 6-7 মাসের মতো চলে রোজারি দেশে। তখন রোজারি দিয়ে আমি কি করি, ওকে বলছি দেখো আমি তো বাড়িতে যাবো। তো এই ফাঁকে আমি আবার আমার ভাইয়ের সাথে একটু যোগাযোগ করছিলাম, বড় ভাইয়ের সাথে, যে ভাই আমি বাড়িতে যাবো, যাবো কিনা, আপনারা তো জানেন সব, এটা তো ব্যাপার, তুই বাড়িতে যাবি না যাবি সব ব্যাপার, তুই যাই আসতে পারছ না। তো আমি কি করছি, এটা চিন্তা করলাম যে আসলে এইটা করছি, কাউকে বললাম না, কোনো কিছু হলো না, কি বললাম? আর ওদের মানে বিয়ের কো আগে একরকম দেখছি, ওদের ফ্যামিলিটা বিয়ের পর অন্যরকম দেখি, আমার তো ভালো লাগে না। মানে আমরা হইলাম অনেক ভালো ফ্যামিলি, আমি এলাম আসলে ভাইয়া কি জানেন, আমি গ্রামের মধ্যে, আমরা তখন অনেক ভালো ফ্যামিলি ছিলাম, মধ্যবিত্ত আর কি, তো আমাদের কোনো কিছু অভাব ছিল, অনেক সম্পদ ছিল। তো আমি চাই এখন চিন্তা এগুলো মনে মনে চিন্তা করি, বিয়ের পরে 6-7 মাস হয়ে গেছে, আর ওদের বাবা, ওর বাবা তো হানিফাতির ব্যবসা করে, আমার তো ভালো লাগতো না যে ওর বাবা এত নর্মাল কাজ করে আর আমরা, আমার ভাইয়েরা বিদেশে, আমাদের সম্পদের অভাব নাই।
বিয়ের আগে জানতেন না আপনি?
জানতাম, তখন তো জানতাম না আসলে, তখন ওই চিন্তাটা ছিল না মাথায়,
তখন কিন্তু
হতো না, হ্যাঁ সেটাই। তো করে ফেলার পরে এখন চিন্তা করতেছি এগুলো আসলে কি করলাম, আমি তো বাড়িতে বিয়ে করলে আর ভালো ফ্যামিলিতে বিয়ে করতে পারতাম, নিজে একটা এরকম করতেছি। তো এমনি ওর দিকটা ঠিক আছে, ও খুব সুন্দর, ওকে আমি কখনো করতে পারি। তোর বাবা একটু অন্যরকম, বাবা জুয়া টুয়া খেলে পাড়ে এসে ওর মা ঘরে আসলে রাত্রে ওর মারে মারে, এইসবগুলো আমার ভালো লাগতো না। আর ওর বোন এসে মানে পাঁচটা এক ভাই, তো আমার এগুলো ভালো লাগতো না, বেশি গ্যাদারিং হয়ে যেত আমার কাছে, কেমন জানি অন্যরকম লাগতো। তো আমি রোজারিতে একটা ডিসিশন নিই, যে ডিসিশনটা হয়েছে আমি ওকে বলি চলো আমরা বাড়িতে, আমাদের বাড়ি যাবো তোমাদের। তো আমি ওকে ও রেডি হয়েছে সব কিনে একটা করছি, আমরা ঈদের সময় বেতন বেতন পাওয়ার পরে এখন বাড়ি যাবো ঈদের দুই দিন না এক দিন আগে। তো আমি কি করি, আমার কাপড় চোপড়গুলো আমি আলাদা রাখি, আমার একটা আলাদা ব্যাগে রাখি, ওরগুলো আলাদা রাখি। ওর বললাম যে তোমার গুলো তুমি আলাদা রাখো, আমার গুলো আমার ব্যাগে আলাদা রাখো। আমার মনে আছে অন্য চিন্তা, আমি ওকে গাড়ির স্ট্যান্ডে রেখে আমি চলে যাবো, ওদের এগুলো ভালো লাগে না। ও মাঝে মাঝে ওর বাবা এসে মারে মারে, এগুলো আমার খুব দেখতে খুব খারাপ লাগতো। প্রায় দুই একদিন পর পর দেখি ওর মারে মারে ওর বাবা, ওর মানে একটা অশান্তি সৃষ্টি ওদের বাসায়, এগুলো আমার ভালো লাগতো না। পরে আমি এটা ডিসিশন নিই, পরে আমি যাওয়া বাড়ি চলে যাই একা ওদের রাখি।
কিভাবে কি করেন এটা?
এটা করি যে যখন বাসা থেকে বের হই তখন আমি আগে থাকি, ওর ভাই আসে ছোট ভাইয়ের সাথে, ও আসল ভাই উগে দিবে আর কি বাজার স্ট্যান্ড, সিটাঙ্গুটা একটু বেশি দেয় বা নিচেই। তো আমি তাড়াতাড়ি হেঁটে চলে আসি, ও আস্তে আস্তে পিছিয়ে আসে। তো আমি তাড়াতাড়ি হেঁটে আসি, মোড় একটা মোড় আছে, মোড় দিয়ে ঘুরে আমি বাজার ভিতরে ঢুকে যাই, ও আমাকে পায় না। তো আমি চপ করে উড়ে সিটাঙ্গুট মেন রোডে আসিয়ে একটা সিটিং গাড়ি তুলি সাইদাবাদ চলে যাই। সাইদাবাদ যাওয়ার পর সাইদাবাদ থেকে আমি একটা গাড়ি তুলি আমাদের কুমিল্লার, তখন বিশ্ব রোডের গাড়ি ছিল, অনেক গাড়ি থাকে, এগুলোতে একটা তুলি চলে যায়। যাওয়ার পরে বাড়ি যায়, বাড়ি যাওয়ার পরে তো তখন কাউকে বলি না বাড়িতে, সবাই এমনি আমার ভাইয়া জানতো, ভাইয়া বলছে বাড়িতে আমি বিয়ে করছি, কিন্তু আমি তাই অস্বীকার করছি যে আমি বিয়ে করি।
কিন্তু এটার জন্য ওনাকে সাজিয়ে নিয়ে ঘর থেকে বের হতে হবে কি কারণ? আপনি তো দিনের বেলা যে কোনো সময় আপনার বাড়িতে
না, তখন আমি পাচ্ছি না যাওয়ার জন্য, ও আমাকে যাই দিবে না একা বাড়িতে।
না সেটা তো অন্য হিসাব, আপনি তো যদি ওর কাছ থেকে পালাতেই চান তাহলে তো আপনি দিনের বেলা যে কোনো সময় ওর সামনে না থাকলে আপনি বাড়ি চলে আসতে পারেন।
হ্যাঁ হ্যাঁ পারতাম, কিন্তু ওই সময় গেলে তো আমি কাপড় ছড়িয়ে বেরোতে পারবো না।
ও ওকে,
আমাকে আমার জিনিসপাতি কিছু আছে এগুলো নিয়ে বেরোতে পারবো না।
ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। তারপর
এগুলো নিয়ে যাওয়ার পর বাড়ি চলে যায়, বাড়িতে যায় আমাকে অনেকে বলে, আমার বাবা বলে, মা বলে, বাবা বলে যে তুই কি ভাই ওখানে বিয়ে করছিস আসলে কি? আমি না মা আমি বিয়ে করি নাই, আমি এমনিতে এক জায়গায় ছিলাম, পরে চলে আসছি এখান থেকে। এখানে অস্বীকার যায় সবাই কাছে, তখন ওরা বুঝতে পারে, বিশ্বাস করে আমাকে যে বিয়ে করি নাই। তো তখন আমার বাবা একটু অসুস্থ কিছুদিন যাওয়ার পরে, তখন আমার বাবা আমাকে বলতেছে আমি তোকে বিয়ে করাবো বাড়িতে, যেহেতু সবাই ঢাকা বিয়ে করছিস বলতেছে, তুই যেহেতু বলতেছিস না তো আমি বাড়িতে তোকে বিয়ে
প্রমাণস্বরূপ আসলে একটু দেখি কি অবস্থা।
হ্যাঁ তো বাবা মেয়ে দেখে, আর এমনিতে উনি একটু অসুস্থ, অনেক জায়গায় দেখে আমাকেও দেখায়, আমি পছন্দ করি না। তা আমার তো ভিতরে একটা ভয় না, এত তাড়াতাড়ি করবো না, আমি ওকে করে করছি এবং ওর সাথে আমার 7-8 মাসের সম্পর্ক ছিল। তো আসলে ভাই ওর সাথে আমি 7-8 মাস সম্পর্ক করছি ছিল, কখনো ও আমাকে মন থেকে কখনো কষ্ট দেয় নাই, একটা কথা বলে নাই জোর করে, যে মানে কখনো আমাকে এরকম কিছু বলে নাই যে আমি কষ্ট পাইছি, এইভাবে আমার সাথে ছিল। তো এগুলো মনে হইতো যে আসলে আমার সাথে কখনো কিছু করে না, আমি ওকে ভেবে রাখি আসলাম কি করে ভালো করে নি, নিজের সবসময় মনে হইতেন করতো। তারপর বাবা আমাকে দেখে, মেয়ে দেখে, একটা মেয়ে দেখে ওনাকে, উনি দেখে আমাদের বাড়ির থেকে একটু দূরে, 1-2 কিলো দূরে। তো আমাকে বলো তুই দেখে, আমি না আমি দেখবো না, আপনি যদি দেখছেন আমার দেখা কি আছে।
ওকে
তো এদিক দিয়ে আবার আমার বড় ভাই ঢাকা থাকে, তো ওনাকে কিন্তু এরা যাই ডিস্টার্ব করে যে আপনার ভাই বিয়ে করছে, আমার ভাই কেন আমি জানি না, আপনারা দিচ্ছেন আমি কিভাবে জানবো, আমি জানি না। তখন উনি আমার সবাই বড়, তখন তো ফোন ছিল না, যোগাযোগ বাড়িতে যোগাযোগ হইতো না। তো বাড়িতে যাই, যাওয়ার পর বাবা মেয়ে দেখে, তারপর আমি দেখি না, পরে যে দেখেন আপনি যদি দেখছেন, হ্যাঁ 2-4 জন নিয়ে যাবো, যদি পছন্দ হয় তাহলে বিয়ে করার জন্য এইভাবে যাবো। তখন আমি একটা আমার তালতোরা গাড়িতে থাকতাম, মানে বাড়ি থেকে বাড়িতে যাওয়ার পরে আমার তালতোরা একটা গাড়ি আছে, বড় ভাইয়ের সম্বন্ধে মাইক্রো আছে, ওর সাথে গাড়িটা মুসতাম, ওর সাথে থাকতাম, খাওয়া দাওয়া ওদের সাথে করতাম, ঢাকা আসতাম এয়ারপোর্টে মারামারতে এভাবে থাকতাম, গাড়ি চালানি শিখবো, তখন তার চাকরি করি না, গাড়ি চালানি শিখবো, মাইক্রো চালাবো, তো ওর সাথে থাকি, গাড়ি চালাই, এভাবে যাই ওদের বাড়িতে যাবো, মেয়ে দেখতে যাবো, যদি পছন্দ হয় তাহলে বিয়ে করে একবার চলে আসবো। তো আমার বাবার লগে নাকি কথা হয়েছে যে ছেলেরা মুখ চারি করছে, ওই ছেলেটা কিছু ওরা কিছু যদি পছন্দ হয় আমাদের, তাহলে ওরা টাকা দিবে, ওই টাকা দিয়ে কাছে হাজানি হারানি কিনে ওই দিনে বিয়ে করে চলে আসবো একসাথে। তা আমরা প্রায় 5-6 জন যাই, আর আমরা তালতোর গাড়িটা বলি যে তালতো যেহেতু আমরা যাচ্ছি আপনি আমাকে দিয়ে আসেন গাড়ি দিয়ে আসেন, আমরা যাই গাড়ি যাই, যাওয়ার পরে ওনারা আমাদের আপ্যায়ন করে, খানা টানা দেয়, নাস্তা টাস্তা দেয়, কিন্তু মেয়ে দেখে না, আমরা বারবার বলি মেয়ে দেখার জন্য, ওনার মেয়ে দেখে না, ওনার মেয়ে দেখাবে না। তো আমরা গেছি সেই 2টার পরে, 2টার পরে যাওয়ার পর আমাদের নাস্তা দিয়েছে, নাস্তা দেওয়ার পরে আমরা ভাত খাইছি, ভাত খাওয়ার পর আমরা ঘুরতেছি, তারপর আমাদেরকে মেয়ে দেখাচ্ছে না, আমরা মেয়ে দেখতে চাচ্ছি, আমাদের মেয়ে দেখাচ্ছে না। তো ওনারা দেখাবে না, ওনারা বলছে আরো পরে মেয়েরা আমরা এক জায়গায় গেছে আসতেছে। তো এরকম করতে করতে ওনারা প্রায় রাত্রে 10-11 বাজে ফেলছে, তখন আমার ডাকিনি মেয়েটা দেখেছে, কিন্তু আমি দেখে তো অবাক হয়ে গেছি, এটা কি আমার বাবা কি মেয়ে দেখলো আমার জন্য। মেয়েটার তখন না হলেও বয়স 30 পার হবে, আর আমার বয়স তখন মনে হয় 17-18 এরকম হবে। তো আমি দেখি কি করবো, আমি দেখে অবাক হয়ে গেছি, কিভাবে সম্ভব, এই মেয়ে আমি কিভাবে বিয়ে করবো, না আমি বিয়ে করবো না। আমি ডাইরেক্ট আইসাই বলছি যে আমি বিয়ে করতে পারবো না, কেন ও আমার পছন্দ হয় না। তো তখন আমার গার্জিয়ানরা ওনাদেরকে বলছে যে ওরা ছেলে তো পছন্দ হয় না, বিয়ে করবে না। ওখানে ওরা একটা মানে উত্তেজনা শুরু করছে, আমাদেরকে মারধর করবে এরকম শুরু করছে, না বিয়ে করতে হবে, আপনি আসছেন বিয়ে করবেন, বিয়ে করবেন না, এটা কোন কথা? তা বলে যে না আমার পছন্দ হয় না, আমার কথা ছিল যে পছন্দ হলে বিয়ে করবো, না হলে করবো না। তো ওনারা বলে যে আপনি আসছেন বিয়ে করতে, আপনারা বলছেন বিয়ে করবেন, আসছেন বিয়ে করতে হবে, করতে হবে। তো এখানে একটা মানে গোলমাল সৃষ্টি হয়।
আচ্ছা,
তো সাথে আমার ভাবি যায় দুইটা, বড় ভাবি দুইজন যায়। তো ওনারা মানে অনেক কথাবার্তা বলে, বলছে আপনারা যদি বিয়ে না করেন আপনার ভাবি ঘর আমরা এই করবো সেই করবো। তো এর মধ্যে আমরা আমার গার্জিয়ান গুলো একটু ভয় পাই যে আসলে গাড়িটা নিয়ে গেছি আমরা যদি বাংসুর করে। এগুলা তখন করতে করতে প্রায় এরপর আমার একটা ফুয়াত ভাই ছিল, ও আবার আমাদের পাশের গ্রামের আর একজন আছে, উনি আবার খুব প্রভাবশালী মানে ফয়সালা ধনী, তো ওর হচ্ছে ভাগ্নি। আমার ফুয়াত ভাইয়ের লোক ওনার লোক সম্পর্ক আছে ভালো, তো উনি ওর ফোন করছে, দেখেন এরবার আমরা তো এখানে আসছি, এখন আমরা মেয়ে আগে দেখে গেছে পছন্দ হয়েছে, এখন তো আসার পর ওনারা মেয়ে আরেকটা দেখাইছে, এখন তো ছেলের পছন্দ হয় না, ছেলে বিয়ে করবে না, এখন ওনারা তো এখানে গেন্দাম করতেছে মাইদর করবে। তো উনি বলতেছে আমরা কি করবো, আপনি বিয়ে করতে আসছেন বিয়ে করতে হবে। তারপরে মানতেছে না, ওই লোকটা বুঝাচ্ছে, তারপরে এরা মানতেছে না, বিয়ে করতে হবে, আসছেন কেন, বিয়ে করতে হবে। তো এরকম করতে করতে রাত্রে প্রায় 3-4 বাজে বার্গেনিং করতে করতে এ ফাঁকে আমি সুযোগ পাচ্ছি যে ফলাবো। এখন ফলাইলেও আবার ওনারা 3-4 জন আমার ফিস আশেপাশে ঘুরতেছে, তো কি করবো আর। এখন খুব কষ্ট ছিল, ওই দিন কষ্ট পাইছিলাম, যাক রাত্রে 4 বাজে, এখন কিছু করার নেই, আমার লোকগুলাও লাস্টে করতেছে বিয়ে করতে হবে, নাহলে তোমরা জানো আমরা জানি না, আমরা সব আছি, আমার লোক আমার সাথে যারা গেছে ওরাও তখন ওদের পক্ষে গেছে। একজন ছিল আমার বড় ভাই শ্বশুর, আরো আছে গ্রামের 2-3 জন, তো আমার গ্রামের শ্বশুর আমার তাহলে যেটা বড় ভাই শ্বশুর উনি একটু বেশি ইতাম করছে, যেটা সত্য এটাই। তো আমি আর বলি না কিছু, যাক রাতে 4 বাজে বিয়ে পড়েছে, বিয়ে পড়ানোর পরে কেউ নাই, শুধু আমাকে রেখে চলে আসছে সবাই, ওই বাড়িতে আমাকে একা রেখে সবাই চলে আসছে। কিন্তু আমি কি করলাম, আমি আসলাম এভাবে, কত আনন্দ ছিল সবাই মিলে, মেয়ে পছন্দ হবে বিয়ে করবো, কিন্তু কি হলো এর ভিতরে, নিজের কাছে খুব খারাপ লাগতেছে। তখন ওনারা তখন আর আমাকে কিছু বলে নাই, ওনারা বিয়ে পড়ে ওনারা চলে আসছে। আসার পর আমি ওখানে ছিলাম, তো ওই দিন আমাকে আর ওর সাথে দেখা দেয়নি, পরের দিন দিন একসাথে আমাদেরকে দিছে। তা আমি ওকে দেখি, তো আমার কোনো ইয়ে নেই, আমি ওর সাথে কি করবো, কোনো প্লিস নেওয়ার প্রতি আমার
কি সেটা
মানে স্বামী স্ত্রী হিসাবে বাসর একটা আছে না, বাসরাতের একটা
মানে ফিলিংস বলতে, আপনার যে বিয়েটা হলো আপনার সে মহিলার প্রতি আপনার কোনো ফিলিংস
না,
আপনার দেখার পরে কেমন লাগতেছিল বিষয়টা থাকে না, মেয়েটা চেহারা সুন্দর কিনা বা আপনার
না পছন্দ, না পছন্দ হয়নি, একদম কালো আর দাঁত গুলো এমন বাইরের সেট, দাঁতের
পছন্দই হয়নি,
পছন্দ হয়নি, ওর দিকে তাকাইতে ইচ্ছে করে না আমার। তো আমি আর কিছু বলি নাই,
বুঝতে পারছি ঘটনার মোড় অন্যদিকে ঘুরে যাচ্ছে। প্রিয় শ্রোতা, আমরা এখান থেকে ছোট্ট একটা বিরতি নেব, বিরতির শব্দ আমরা যেহেতু শুনতে পেয়েছি, আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, এবিসি রেডিও FM 89.2 তে। আমি আরজি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, আমরা ব্যাকগ্রাউন্ড অব দ্য স্টোরিতে রয়েছি, অপরাধের দিকে একটু পরে ধাবিত হচ্ছি, তার আগে 4 মিনিটের ছোট্ট একটা ব্রেক। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ 89.2 FM. বিরতির পর প্রিয় শ্রোতা, আরো একবার স্বাগত জানাচ্ছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিবতে। আর জি কিবরিয়াকে আপনি শুনছেন ABC রেডিও FM 89.2 তে। আমরা কথা না বাড়িয়ে আকাশের কাছে আবারও ফিরছি, আর এই অনুষ্ঠান চলাকালীন সময় আপনি আমাদেরকে কানেক্ট করতে পারেন আমার ফেসবুক পেজে www.facebook.com/kibriya.rj। আমি আবারও বলছি www.facebook.com/kibriya.rj পেজটি আছে আরজে কিবরিয়া নামে। আকাশ, যেখানটায় আমরা ছিলাম, ভালো লাগছিল না, তারপর
আমি ওর সাথে আমার একসাথে দেয় দিনে, তারপর আমার তরফ থেকে কোনো পুলিশ নেই, আমি ওর সাথে টাকাই না মুখের দিকে, কি দিবে, তো রুমের টাকা ঢুকে দিচ্ছে দুজনকে। তারপরে ওখানে কিছুক্ষণ টাকা ছিলাম, প্রায় 7-8 ঘন্টা একসাথে ছিলাম, আমি ওর সাথে কোনো কথা বলিনি, আমি মন খারাপ করে বসে ও আমার গায়ের উপর আসে, আমি ওর সাথে ফালাই ধাক্কা দিলে কি বললাম আমি। এভাবে যায়, তারপরে পরের দিন আমার সাথে হয় স্বামী স্ত্রী যা হয়, হওয়ার পরে আমি তারপরে আমার মন থেকে হয়নি, এরপরে এভাবে 2-3 যায়, যার পর আমার মনে একটা ভয়, কি করলাম আমি, আমি এখানে পারবো না, এভাবে সম্ভব না, ওকে নিয়ে আমি কিভাবে সংসার করবো। তো আমি একটা চিন্তা করি কি করবো, এরপর আমি ওনাদেরকে বলে আমাদের বাড়িতে ওনার দায়িত্ব দিবে না, আমি বলি না আমি বাড়ি যাবো, ঠিক আছে আপনার জোর করে আমাকে বিয়ে করে দিলেন, এখন আমাকে বাড়িতে দায়িত্ব দিবেন না, এটা কোন কথা। পরে আমি 3-4 দিন, 5 দিন, 4-5 দিন থাকার পরে বাড়িতে যাই, যাওয়ার পরে এখন আমার তো গ্রামের মানে ভাবি টাবি ওনারা ভাবি আছে, বাড়ির প্রতিবেশী অনেকে আছে, আত্মীয় স্বজন, বলতে তুই কি করলি, এভাবে আমাদেরকে নিলি, এভাবে বিয়ে করলি, এর একটা মেয়ে হলো, মানে অনেকে অনেক কথাবার্তা বলে আমাকে। আমার নিজের কাছে এমনিতে আমার নিজের কাছে খুব খারাপ লাগে, কি করলাম আমি, প্রতিটা মুহূর্তে টেনশন করতেছি কি করবো। পরে আমি চিন্তা করি, এগুলো তো শুনছি সবাই দাদা বলে, এগুলো শুনি, শুনিও কি করবো, আর কিছু করার নেই। পরে নিজে একটা চিন্তা করি, আমি সিজাং যাবো, সিজাং যাবো বলতে আমার একটা কাকা আছে, ওনার মেয়ের সাথে আমি যখন ঢাকা থাকতাম তখন মাঝে মাঝে কথা বলতাম, তো ওনারা সিজাং ক্যান্ডেলম্যানে থাকে, কাকা সাথী করে ক্যান্ডেলম্যান ড্রাইভার, তো ওনার সাথে ওখানে থাকতো, ওনার ছোট মেয়ের সাথে আমি একটু কথা বলতাম মাঝে মাঝে, ওর মা আমাকে দিত কথা বলতে, তো কথা বলতো তখন ফোন ছিল, তখন ফোনে কথা বলতাম। যখন বিয়েটা করি এরপর আমি কোথায় যাবো, কারণ বাড়িতে থাকতে পারবো না, ওর সাথে আমি থাকতে পারবো না। তখন আমি সিটাং চলে যাই, সিটাং ওনাকে
বললাম
বাড়িতে পালিয়ে, শাশুড়ি বললাম শাশি আমি তো সিটাং আসতে চাচ্ছি এখন কি বলেন।
মিন্তির কি হলো এই মুহূর্তে?
এই মুহূর্তে মেয়েটার সাথে আমার যোগাযোগ
নেই,
কোনো যোগাযোগ নেই। তো এরপর আমি সিটাং যাবো, কিভাবে যাবো? এখন একদিন ব্যাগটা আগে কি ব্যাগে কিছু কাপড় চোপড় নিয়ে বাজারে একটা রাখি আসছি, আমাদের বাড়ি থেকে 2 কিলো দূরে বাজার, বাজারে একটা আমার যে একটা ছেলের সাথে রাখি আসছি। তো আমাকে আর এরকম কিছু বলতো না, রাখি চলে আসছে। এরপর আমি বাড়ি থেকে একদিন বলাইছি যাই ব্যাগটা নিয়ে চলে গেছি, তখন আমি বুঝতাম না সিটাং, এমনিতে সবাই বলতো সিটাং একটা ভাষা আছে, সিটাং এর ভাষা বুঝতাম না। তখন গেলাম যে মা সব আমাদের মতো কথাবার্তা বলে, তখন আমি কিন্তু কখনো সিটাং যাই, প্রথম আমার সিটাং যাওয়া। এরপরে যাওয়ার পর শাশি মনে হয় আমি যাওয়ার পরে খুব আন্তরিকতা দেখাইতো, মানে আগে ফোনে কত রিকোয়েস্ট করতো আসো বাবা আসো, অনেক অনেক খুশি হইতো কথা ফোন দিলে ওর মেয়েটাও। কিন্তু যাওয়ার পরে এক যখন গেছি তখন ঠিক ছিল খুব একটা, মানে কি করবে না করবে আমার জন্য পাগল হয়ে গেছে। এরপরে যখন আমার মনে হয় আমার বাবির সাথে শুনছে বা আমার শাশি আবার বাবির সাথে অনেক কথা হয়েছে, বাবি মানে বলছে এবার মতো বাড়িতে একটা বিয়ে করে গেছে এই অবস্থা, এটা আমার বলছে তখন আমি অনুভব করে নিছি, না হলে ওনার সাথে উনি আমার সাথে প্রথম দিন এভাবে কথা বলতেছে আর দ্বিতীয় দিন এভাবে কেন ব্যবহার করতেছে, মানে কথাবার্তা বলে না কিছু করে না, কথাই বলে না, কেউ কথা বলে। তো আমি নিজে বুঝতে পারলাম যে না ওনারা হয়তো জানিয়ে গেছে এই ঘটনা, এই জন্য আমার সাথে কথা বলতে চাচ্ছে না। আমি চিন্তা করলাম কি করবো, তো কেন থাকতে পারবো না, কই যাবো। তো আমি বের হলাম একদিন ওইখানে অলংকার চাইলাম, তো গেলাম আশেপাশে মানুষের জিজ্ঞাসা করলাম এখানে মার্কেটটা কোন জায়গায়, একটা আছে অলংকার বাইজিদ আর নিউ মার্কেট। তো আমি অলংকার গেলাম, সিনি না তখন গেছি, জিগে জিগে মানুষের অলংকার গেলাম। যাওয়ার পরে 2 দিন গেলাম, প্রথম দিন গেছি কারোর সাথে কোনো দেখা দেখা হয় না, চাইছিলাম কারোর সাথে যোগাযোগ করে যদি একটা চাকরি বাড়ির ব্যবস্থা করতে পারে, আমি তো গার্মেন্টসের কাজ জানি, তো হয় নাই। প্রথম দিন গেছি ঘুরে আবার চলে আসছি, পরের দিন গেলাম যাওয়ার পরে আমাদের পাশের গ্রামে একটা ছেলে আমাদের গ্রামেরই, তো ওর হঠাৎ অবসর দেখা, দেখার পরে আবার বলতেছে যে তুই এখানে করতে আসছিস, এখানে আসছি আমি ওই কাকা কাকা বাসা আসছিলাম ক্যান্ডেল মানে ক্যান্ডেল থেকে এখন আসলাম এখানে করতে, আসলো কোথাও যদি একটা থাকার ব্যবস্থা পাইতাম আমি এটা থাকি নিয়ে যাবার এখানে। তো বলে ও তোর তো স্বাস্থ্য একটা আছে নিমতলা বিশ্ব, তো আমাকে বলতেছে তোর স্বাস্থ্য কাজ দেখাবে ওই গ্রামের একটা ছেলে, মানে ওরে অলংকার যায় ফাইলাম ওকে, ওর সাথে দেখার পর আমাকে আমার একটা স্বাস্থ্য কাছে নিয়ে যাও। স্বাস্থ্য ভাইটা আমার বাড়িতে বিয়ে করছিল, ও একটা মানে ফলাই ওর বাবা আমার ইচ্ছের বিরুদ্ধে কারো একটা মেয়ে, তো ওইখানে নিয়ে গার্মেন্টস চাকরি করবো, উনি টায়ার টায়ারের কাজ করে ওইখানে থাকে, তো আমাকে ওইখানে নিয়ে গেল। আমি বললাম ভাই মাসিন ভাই বললাম আমার তো এখন আমি আসছি, এখন আসছিলাম কাকার বাসায়, আপনার তো একটু কথাবার্তা ভালো লাগতেছে না, এই জন্য আমি চলে আসবো, এখন আমার থাকার ব্যবস্থা করে দিবেন আর আমি দেখি কিছু একটা কাজকাম ব্যবস্থা করে নিব। তো উনি আমাকে বললো ঠিক আছে আমার লোক থাকতে পারে, আমাদের আমরা এক সময় থাকি আমরা দুজন, তুই নিচে ঘুমাইতে পারবি। আমি ঘুমাইলাম, গেলাম সবকিছু নিয়ে করে শাশুড়ি আসলাম, শাশুড়ি আমি চলে যাচ্ছি কোথায় দেখি বাড়িতে চলে যাবো, তাই কথা বলে চলে আসলাম। আসার পর ওলা থাকলাম, ওনাদের এখানে থাকলাম কিছুদিন। আমি যে কাজ করছি সে ঢাকায় সিটাং একটা ফ্যাক্টরি আছে ওইখানে, তো ওইখানে একটা ফ্যাক্টরি আছে ওটা অনেক দূরে, আমি যেখানে থাকি আমার বাইয়ের কাছে এখান থেকে অনেক দূরে, তো ওইখানে গেলাম যাওয়ার পর দেখলাম যে কই চাকরি বাকরি হয় না নিবে না। তারপরেও গেলাম যাওয়ার পর আমাকে বলতে স্যার একদিন পরে আসেন তাহলে লোক নিবে। এরপরে গেলাম, পরের দিন গেলাম চাকরি হইলো, এখন থাকবো কোথায়, থাকার তো জায়গা নাই। তো ওইখানে ঘুরলাম, ঘুরে ঘুরে দেখলাম কোথাও একটা রুম পাইনি, পাই না। তো একটা ছেলের সাথে হঠাৎ পরিচয় হলো ভাইয়ের, ওই অফিসেরই অফিস চাকরি করে, ভাই আমাকে থাকার ব্যবস্থা করে দেবেন, আমি এখানে নতুন চাকরি নিয়েছি গ্রাম থেকে নতুন আসছি, তো উনি আমাকে একটা থাকার ব্যবস্থা করে দেয় ওইখানে, 700 টাকা না 800 টাকা ভাড়া, দুইজন থাকবো, 400 করে দিত, থাকি চাকরি করে থাকি। কিছুদিন করার পরে ভালো লাগে না ফ্যাক্টরিটাতে কাজকাম, ভালো লাগে ফ্যাক্টরি সিজ করবো, একটা ফ্যাক্টরিতে নিলাম, নেওয়ার পরে থাকে ওই ফ্যাক্টরিতে নিলাম, ওইখানে অফার চাকরি নিলাম, বেতন ধরছে আমার 2200 টাকা, 2200 টাকা বেতন ধরে, 2200 টাকা বেতন চাকরি করে কিছু 2-3 মাস করার পরে আমাকে ওইখানে সুপারভাইজার বানায়, মানে লাইন চালানোর লাইন চিপ বানায় সুপারভাইজার, সুপারভাইজার বানানোর পর আমি ওইখানে থাকি, তো সুপারভাইজারই করি। হঠাৎ একটা মেয়ের সাথে আমার খুব দেখতে অনেক ভালো লাগে মেয়েটা, ওর বাড়ি এসে কুমিল্লা, তো ও আমাকে আমার দিকে সাহায্য থাকে, আমি ওদিকে সাহায্য থাকি, কাজ করি সারাক্ষণ ওদিকে সাহায্য থাকি, ও আমাদের সাহায্য থাকি, এভাবে থাকি। থাকতে থাকতে হঠাৎ একদিন একটা মেয়ের বলি এরমের ওকে তোমার ভালো লাগে, এখন তুই একটু বলে দে না, তো আবার ওর বলে যে হ্যাঁ আমার ভালো, আমারও ভালো লাগে। তো যাক সম্পর্ক হয়, একদিন ঘুরতে বেরোই, বেরোবার পরে যাই ওইখানে একটা ফার্ক আছে শিশু পার্ক, ওইখানে যাই বসে কথাবার্তা বলি, অনেক কথাবার্তা বলি, বলার পরে আসি, আসার পরে এইভাবে চলে, ওদিকে সাই থাকি অফিসে আসলে, ও আমার দিকে সেই থাকে, আমি ওদিকে সেই থাকি, এভাবে থাকতে থাকতে অনেকদিন যায়। যাওয়ার পরে যদি ও বলি না আমি অ্যাবসেন্ট করবো, ও আমার সাথে অ্যাবসেন্ট করে, মানে ইচ্ছা করি আমি অ্যাবসেন্ট করি, ও অ্যাবসেন্ট করে থাকে, আর আমি অ্যাবসেন্ট করলো অ্যাবসেন্ট করে, তো বলে আমার ভালো লাগে না, আমি আপনার নাই, আমি কিভাবে যাবো বুঝি, আমি যাই না। তো এরকম চলে, ওর সাথে আমার সম্পর্ক চলে, যাওয়ার সময় একসাথে যাই, আসার সময় একসাথে আসি, এভাবে চলে। তো হঠাৎ একদিন অ্যাবসেন্ট করি, আমার বাসায় চলে আসে, আমার বাসাটা হয়েছে আবার ওই ফ্যামিলি নিচে হইলে ফ্যামিলি বাসা, উপর হইলে বেসালা বাসা।
আচ্ছা,
ওইখানে একটা মেয়ের সাথে আমার সম্পর্ক হয়ে যায়
এই সেকেন্ড ওয়াইফ থাকা অবস্থায়।
হ্যাঁ, সেকেন্ড
ওয়াইফ থাকা তখন আপনার ডিভোর্স
না, এখনো কথাবার্তা হয়নি, ডিভোর্স হয়নি, না ডিভোর্স হয়েছে যখন সেকেন্ড বিয়ে করতেছি, তখন ওনারা আমার একটা
কাগজ পাঠিয়ে দিয়েছে,
না না ওনারা কাজিয়ে, তখন আবার আমাকে বলে যে আপনি ও তো ঢাকায় বিয়ে করছে, এই জন্য আমরা এখানে বিয়ে করাবো, তো একটা লিখিত একটা নেই।
তারাক নামানে ওইটা নিয়ে থাকে। তো ওইখানে তারপর ও আমায় গ্রেফতার করলো, পরে বাসা চলে আসছে, বাসা নিয়ে পরে আমার সাথে ফিজিক্যালি হয়।
প্রেমের সম্পর্ক হওয়ার আগে আপনার শারীরিক সম্পর্ক?
প্রেমের সম্পর্ক হয়ে গেছে।
আচ্ছা, মেয়েটার নাম কি ছিল?
মেয়েটার নাম হালিমা। তো ওর সাথে হওয়ার পরে আমার বাসা চলে আসে, ও সারাদিন আমার বাসা থাকে, বিকালবেলা চলে যায়, বিকালবেলা মানে আমার রুমমেট আসার আগে আগে চলে যায়। তো সেরকম কয়েকবার আসে, আসার পর আমি আসলে জিনিসটা ভালো দেখলাম না, কেউ আমাকে কিছু বললে আমার বাসা চলে আসে, আমার সাথে এভাবে রিলেশন হয়, সেটা তো নিজের কাছে খারাপ লাগে, কেউ দেখে ফেললে আমার সমস্যা। ফ্যামিলি বাসা তো এই জন্য কেউ এতটা এটা ফলো করতো না, তো উপরে বেসালা বাসা নিয়েছে ফ্যামিলি বাসা এই জন্য। পরে এরকম কয়েকবার আসে, বাসা থাকে সারাদিন, টাকশাক করে খাই, সারাদিন শুয়ে থাকে একসাথে, এগুলো সম্পর্ক হয়। তো বিকেল আমার চলে যায়, এরকম থাকার পর একদিন হঠাৎ করে বললাম, দেখ এরকম আমার বাবা তো আমার বাড়িতে মেয়ে ঠিক করছে, আমি বিয়ে করবো, আমি বাড়িতে যাচ্ছি, বিশুদ্ধবেলা যাচ্ছি বাড়িতে, বিয়ে করবো, কালকে আমার বিয়ে। হঠাৎ আমার বাবা আমার ফোন করছে, তো আর আমাকে ইতিজন করে না, ওই দিনই বিয়ে করে ফেলে আরেকটা ছেলে দিয়ে। আমি শুধু শুধু বললাম আর কি, যে আমার সাথে সরে যায়, মানে আমার মনের সাথে একদিন থাকি আসলে হয়তো বলে যাবে আমাকে, তাহলে বলবো আর আমার ইতিহাসটা হবে না।
আপনার চিন্তা হলো যে আপনার সঙ্গে মিশছে, মানে অন্য কোন ছেলের সঙ্গে নিশ্চয়ই মিশেছে।
তো আমি চলে আসি, আসার পর যাই, এরপর তিন চার দিন পর যাই, তারপর শুনি যে অন্য জায়গায় বিয়ে করে ফেলছে।
তিন চার দিনের মধ্যে সে অন্য জায়গায় বিয়ে করে ফেলছে?
ওই দিনেই বিশুদ্ধবারে বিয়ে করে ফেলছে একটা ছেলেকে।
Interesting.
তো আমি মনে বলি যে আসলে মেয়েটা আসলে ভালো ছিল না, না হলে এভাবে আমার সাথে করে নাই মনে মনে বলছি।
আপনিও তো ভালো না, তাহলে আরেকটা মেয়ের ভালো হবে এটা এক্সপেক্ট কিভাবে করেন?
আসলে আমি বুঝতে তখন বুঝতাম
ন্যাচারালি, যেটা ফিল সেটাই বলছে ও, সেটাই হয়। আমরা যতই খারাপ হই না কেন, আমরা এক্সপেক্ট করি আমাদের জীবনে ভালো কেউ আসবে। যাই হোক বলেন,
তো কারণ আমি বাড়িতে তো যে একটা মেয়ের সাথে বিয়ে করছি ওটা আমার পছন্দ না, এই জন্য আমি চাইছিলাম যে একটা মেয়েকে বিয়ে করে যদি একটা থাকতে পারি ভালো, এটাই চাইছিলাম, এটাই আসলে হয় নাই। পরে যাই, যাওয়ার পরে তিন চার দিন পরে শুনি যে বিয়ে করে ফেলছে, অন্য দাদা পিরিপুর চলে গেছে। পিরিপুরটা একটু দূরে আমাদের এখান থেকে, ওইটা হলো অক্সিজেন এলাকা, চট্টগ্রাম অক্সিজেন এলাকা, ওইখান থেকে দূরে। তো ওইখানে চলে যায়, আমি যে আবার চাকরি করি। আরো কিছুদিন পরে আর একটা মেয়ের সাথে আমার মিশি, ওই মেয়েটাও আমার ভালো লাগে। তো ও হয়েছিল ওই সুগার, মানে ইস্যু আনে গার্মেন্টস এর বডি গুলো ইস্যু, এক জায়গা থেকে আর জায়গা আনে ইস্যু করে। তো ভালো লাগে, ওদের বাড়িতে কুমিল্লা, আমাদের বাড়িতে কুমিল্লা, তো এভাবে চলে। চলার পর ও বলে আমার ভালো লাগে, আমি বলি ওর ভালো লাগে,
যার সঙ্গে চলছেন তাকেই ভালো লাগছে।
হ্যাঁ, এভাবে চলতে থাকে। তো ও একদিন বাসা আমাকে নেয়, বাসা নেয়, ওর মাকে বলে যে আমি ছেলে পছন্দ করি, ওকে বাসা আনতে চাচ্ছি, আপনি যদি বলেন তাহলে। তো ওর মা বলে আমাকে নেয় একদিন, শুক্রবার নেয়, নেওয়ার পর আমরা এক প্লেটে ভাত খেতে চলে ওর মার সামনে, ওর মা কিছু বলেনি। আমি ওকে বলছি, এই মেয়েটা আমাকে এত ভালোবাসে, ও এক প্লেটে আমাকে খাওয়াই দিচ্ছে ভাত, মার সামনেও আমাকে খাওয়াই দিচ্ছে ভাত। তো খাই, ওইখানে থাকি প্রায় সারাদিন থাকি, বিকেলবেলা ও আমার সাথে, মানে ও আমার এতটা মিশতো না, একটু দূরে দূরে থাকতো, আমাকে তো খাওয়া দাওয়া করলাম, করার পর মা বলতেছে, ও বলতেছে যে আপনি আমাকে বিয়ে করতে হবে। কয়দিনের ভিতরে? আপনি আমাকে এক সপ্তাহের ভিতরে বিয়ে করতে হবে। ও বাবা, আমি বললাম না, কিভাবে সম্ভব, এক সপ্তাহের ভিতরে আমি তোমাকে বিয়ে করবো? সম্ভব না, কারণ আমার ভিতরে তো একটা ভয় আছে, আমি তো বিয়ে করছি, ওরা আমি কিভাবে এক সপ্তাহের ভিতরে বিয়ে করবো, চিন্তা করতে হবে, দেখতে হবে। তোর মা বলে, দেখো বাবা, যেহেতু ও তোমাকে পছন্দ করো, তুমি ওর পছন্দ করো, হ্যাঁ আমি তোমাকে এক বছর সময় নিলাম, তুমি এক বছর পরে আমি তোমাকে বিয়ে দিব ওর সাথে।
এটা ওর মা বললো?
ও মা বললো কি? ও বলে না, আপনাকে এক সপ্তাহের ভিতরে বিয়ে করতে হবে। তো মা আমাকে বলে যে বাবা না, ওকে আমরা ম্যানেজ করে নিবো, তুমি ওর সাথে কথা বলো, সব মিশো, সমস্যা নাই, আমরা এক বছর অপেক্ষা করবো, এরপর আমরা বিয়ে করবো। তো চলে বিয়ে, আমি চলে যাই, আসি, আসার পর ও আমাকে বলে, আপনাকে বিয়ে করবেন এক সপ্তাহের ভিতরে? আমি তো, না ভাই, তোমার মা কি বলছে তুমি বুঝো নাই, আমার মা যেটা বলছে আমি এটা মানতে রাজি আর কিছু না। বলে না, তাহলে আমি বিয়ে করবো। তো ও এরপরে দুই দিন পরে ও আবার নাই, ও হা হয়ে গেছে, ও কোথায় চলে গেছে, চলে গেছে কোথায়? পরে আমি শুনলাম ওর মা আবার আমার বাসায় চলে আসছে। ম্যাডাম, ও তো ওর তো পাচ্ছি না, তোমার সাথে আছে কিনা, তুমি কি বিয়ে করছো কিনা, আমি তো টেনশন আছে। বলে না, আমার, আমি কেন, আমি তো আপনাকে কথা দিচ্ছি আমি এক বছর পর বিয়ে করবো, এখন কেন করবো? তো চলে যাই। পরে শুনলাম যে ওই তখন ভোটার আইডি কার্ড, নতুন ভোটার আইডি কার্ড করে, তখন ভোটার আইডি কার্ড করতে গেছে, যখন ছবিটা উঠেছে ওই ছেলেটার নাম্বারটা নিয়ে গেছে, ওই ছেলেটার সাথে তোর রিলেশন আছে, তো ওকে বিয়ে করে, ওই ছেলেটাকে বিয়ে করে। পরে শুনি যে এরকম ওকে বিয়ে করে, আমি আর করে শেষ। এরপরে এদিকটা আমার বাড়িতে আমার একটা খবর আসে, আমার আমার ফোন দেয়, ফোন দেওয়ার পরে বলে যে এরকম তোর ওয়াইফ তো প্রেগনেন্ট, তুই বাড়িতে এখন ওকে তো আনতে হবে, যে তুই যাই হোক ও তো তোর বউ, এখন ওকে তো আনতে। তখন এক বছর কিন্তু আমার সাথে যোগাযোগ নাই, প্রায় সাত আট মাস হলো কোনো যোগাযোগ নাই, বাড়িতে যাইনি। তখন গেলাম, এখন আমার বাবা আমার অনেক ফিকির হতে এদিক দিয়ে অসুস্থ, অনেক অসুস্থ, আর মা চোখে দেখে না, হাঁটতে পারে না, তেমন একটা হুঁশ নেই। তো আমাকে অনেক রিসোর্স করে আমি চিন্তা করলাম কি করবো, এখন যেহেতু একটা বাচ্চা হচ্ছে এখন কি করার পর বাড়িতে গেলাম, ওটা আনলাম, আনার পরে দু চার দিন বাড়িতে থাকলাম। তখন আমি কিন্তু ওর সাথে কথা বলতাম না তেমন একটা, ওর মুখের দিকে কখনো আমি তাকাই নেবে, বিশ্বাস করবেন, ওর মুখের দিকে তাকাইতে ভালো লাগে না, আমি কখনো মুখ তোর সামনে পড়লে আমার আমি নিচের দিকে তাকাই থাকতাম, বাবা দিকে তাকাইতে, এরকম কি বাবা আমার দিকে তাকাইলে আমি অন্যদিকে তাকাই থাকতাম, ওর মুখের দিকে কখনো তাকাইতে ভালো লাগতো না। তো গেলাম, যাওয়ার পর এখন আমার বাবা বলতেছে চল আমরা যাবো, দাইয়া ও আমার আব্বার লোক, আমার একটা আমার ফার্স্ট বাড়ির একটা বয়স্ক মুরব্বী আছে, উনি সবাই গেলাম, যে ওনারা 10,000 টাকা দিছে, ওটা নিয়ে মাদার টাদার করলাম, মাদার টাদার করে ওকে নিয়ে আসলাম, আনার পর আমাদের বাড়িতে থাকবে কদিন থাকবে। তো আমিও দুই দিন থাকি চলে গেছি, তেমন একটা কথাবার্তা হয় না, কিছু হয় না, ও তো অসুস্থ। এরপরে আমি যাই, সিজন চলে যাই, যাওয়ার পরে হঠাৎ আমার বড় ভাই আমাকে ফোন দেয়, আমাদের বাড়িতে একটা ঠিকানা একটা জানা আসছে, ওই থানা থেকে একটা চিঠি আসছে যে এরম ঢাকা থেকে আপনাদের একটা কেস এসেছে, আপনারা ঢাকা থেকে ওই যে মিনিতে একটা কেস, মিনিতে কেস করছে, ওই ফার্স্ট ওয়াইফ ও কেস করছে ঢাকা থেকে, এখন খালি দিতে হবে। তো এখন আমরা তো অবাক হয়ে গেছি, আমার বড় ভাই, বড় ভাইয়ের নামও দিচ্ছে, আমার নামে, বড় ভাইয়ের নামে, আমার বাবার নামে, আমার আটটা ভাইয়ের নামে, উনি থাকে বিদেশে। তো এখন হাজিরা দিতে হবে, এখন আমি কি করবো? এখন আমার বড় ভাই তোমাকে বলতে চাচ্ছে কি করলি, এখন এগুলো করতে হবে, আমরা জীবনে কখনো থানা কেসের কোনো কাছে যাই নাই, কি করলি? যাক এখন কিছু তো করার, হাজিরা দিতে হবে। যাক গেলাম ওদের বাসায়, গেলাম আগে বাসায় গেলাম, বাবার পরে ও তো আমাকে দেখাবো, আপনি কিভাবে আসতেন আমার কাছে, এভাবে রেখে গেছেন, এখন আসছেন কিভাবে?
মিনিতা
ও দেখে আমাকে অবাক, এটা প্রায় দুই বছর পরে। তো ও তো আমাকে দেখে অবাক, আপনি কিভাবে আসছেন এখানে, আপনি আমাকে এভাবে রেখে গেছেন, এখন কিভাবে আসলেন? তাই বলে দেখো আমি ভুল করছি, ক্ষমা করা যায় না। পরে ও মেনে নেয়, ওর বাবা মানে না, ওর মা বাবা মানে না, ও তো ওরা তো কেস করছে, ওরা জানছে যে কেস করছে, এই জন্য গেছি আমরা, কিন্তু ওদেরকে আমরা বুঝতে দিই, আমি বললাম আমি এমনিতে আসছি তোমার কাছে। তো এখন ও যাক, ওরা মেনে নেয়, প্রথম মেনে নেয়, নেওয়ার পরে ওর সাথে আমার খুব সম্পর্ক চলে। তো পরে জানি যে এরকম কেসে হাজিরা দিতে হবে, পরে বললাম যে এরকম আপনাদের কেসটা করছেন, নাকি ভালো করছেন, ওরা কেস করবো না, তোমার লোক কোনো যোগাযোগ নাই, তুমি বিয়ে করে এভাবে রেখে গেছো, আমরা কি করবো? তো এখন হাজিরা দিতে হবে, তো হাজিরা দিতে যাবো, হাজিরা এখনো ডেট আসলে আর পরে আছে। এখন আমার বড় ভাইয়ের সাথে ওরা একটা ডিসকাস করতেছে যে কি করবেন, এখন যে এখন আপনারা কি করতে চাচ্ছেন? তো ওনা বলতেছে না, আমরা আপনাদের বাড়িতে যাবো আগে, এরপর আমরা দেখি কি করতে পারি।
আপনি তো মামলার ভয়ে গেছেন আসলে?
হ্যাঁ হ্যাঁ, আমি আসলে মামলার ভয়ে গেছি, কারণ কখনো মামলার এজেন্টটা ভয়টা পাইতাম কি, এগুলো বিতর জেলখানা কি জানতাম না কখনো। তো আমার মামলার ভয়ে গেছি, তবে তখন ওর কাছে যাওয়ার পরে আমি আর ভয়টাই নাই, মানে এখন আমি বাস্তবে ওকে নিয়ে সংসার করতে চাচ্ছি, তখন আমার অন্য একটাই যেন ফিলিংস চলে আসছে যে না, এখন থেকে আমি ওকে নিয়ে সংসার করবো, ওইভাবে আমি গেছি বাস্তবে, কিন্তু আমি ওইভাবে গেছি, কিন্তু ওরা এটা বুঝতে পারে নাই, ও বুঝতে পারে নাই, ফর ওর বাবা দিবে না, ওর বাবা মানতে রাখবে, ওর বাবা বলতেছে না এটা হবে না। তো অনেক লোকজন বসছে, ওর দু খালুরা, ওরা আবার খালুরা থাকে সিটিং রোডে দু তিনজন, ওরা সবাই এখানে বসছে, একদিন চ্যালেঞ্জ বসছে সবাই মিলে, এখন আপনারা কি করবেন? আমার ভাই বলতেছে না, এটা আপনারা যেটা বলেন আমরা এটাই করতে রাজি, সমস্যা নেই, আপনারা কি করতে চাচ্ছেন? তো ওনারা বলতেছে দেখি আমরা চিন্তা ভাবনা করে দেখি। তো ওকে জিজ্ঞাসা করলো তুমি কি চাও? মিনিতা বলতেছে না, আমার স্বামী, আমার স্বামীর সাথে আমি থাকবো, কি করার আছে?
আমার স্বামী বলতে,
আমি ওর স্বামী না,
ওকে,
ও আমি স্বামীর সাথে থাকবো আর কি, এখানে কি করো, কি চ্যালেঞ্জ বসবে?
ওকে,
ও আসাম আমাকে নিয়ে থাকবে,
মানে কেস তুলে ফেলবে?
হ্যাঁ তুলবে না, মানে এটা পরে দেখবে, পরে থাকি, থাকার পরে ওর ওর গার্জিয়ান সবাই চাল্লিশের মধ্যে বসতেছে, তুমি আসলে কি চাও? বলতেছে আমি আমার স্বামীর সাথে চলে যাবো, আমি ওকে নিয়ে যাবো। অনেকদিন চাল্লিশে বসার পরে ওকে ওর বাবা বলতেছে যদি তুই এখন চলে যাস, একদিন রাত্রে 12টা বাজে, তখন আমার কাছে টাকা ছিল না, ওর বাবা চাল্লিশের মধ্যে বলতে তুমি যদি যাও এখন এখান থেকে চলে যাবে আর আমাদের কাছে আসবে না, আর যদি না যাও তাহলে আমরা কেস করছি, কেস নিয়ে মামলা চলতে থাকবে। তো বলে না আমি আমার স্বামীর সাথে চলে যাবো। তো আমার পকেটে তখন টাকা ছিল না, আমার সিটিং রোড থেকে টাকা যাইতে, সিটিং ঢাকা থেকে সিটিং যাইতে নর্মালি 300-250 টাকা, তখন
বাড়িতে আছে
অলরেডি। তো এখন ও কিছু করার নাই, কেসের ডরে তো যাইতে হবে, কারণ সবাই নামে কেস করছে। তো ও আমাকে আমার সাথে চলে যাবে, কিছু নাই, ও শুধু দুই তিন টাকা আমার সাথে নিয়ে ও আমার সাথে চলে আসছে, ওর বাবার কথার কারণে। বাবা বলছে যে তুমি যদি চলে যাবো না সাথে, একবার চলে যাও আর আমাদের কাছে আসবে না। তো বলছে হ্যাঁ আমি চলে যাবো, তোকে নিয়ে আমি যেখানে টাকা সিটিং থাকি ওখানে নিয়ে যাবো। আমার ভাইকে বললাম ভাই হ্যাঁ ঠিক আছে আমি ওকে নিয়ে যাবো।
ওই সময় আমার প্ল্যান কি, কারণ বাড়িতে তো বউ একটা আছে, ওখানে কি করবেন?
আমার প্ল্যান ছিল যে আমি আসলে ওকে নিয়ে থাকবো আর ওকে যেভাবে ডিফিস করে যেভাবে একটা মীমাংসা করে দিব
বাড়িটা।
হ্যাঁ তখন কিন্তু বাড়িতে একটা মেয়ে হয়,
তখন বাড়িতে অলরেডি মেয়ে হয়ে গেছে,
মেয়ে হয়ে গেছে। হ্যাঁ তো তখন ওরা আবার আমাদের বাড়িতে যায়, ওর মা আর ওর বাবা আমাদের বাড়িতে যায়। তো বাড়িতে যাওয়ার পরে ওরা দেখে দিবি আমি মিনিটা নিয়ে চলে আসছি, বুঝছেন, মিনিটা নিয়ে আমি সিটাং চলে গেছি, আমার বাইয়ের কাছ থেকে 500 টাকা নিয়ে আমি ওই দিন নাইটে চলে গেছি সিটাঙ্গে। সিটাঙ্গে যাওয়ার পরে ওরা নিয়ে আমি সিটাং থাকি, এর ফাঁকে ওরা আমার ঠিকানা নিয়ে আমাদের বাড়িতে যায়, আমার বড় ভাইয়ের সাথে দেখো, হ্যাঁ ঠিক আছে আমরা এটা আপোষ করবো, আপনাদের বাড়িতে যাবো, আমার বাড়িতে যাই দেখবো, বাড়ির গদ দেখে আসে, এরপর আমরা একটা আপোষ করবো। ফলে এখন আমরা তো কি করবো, একটা ভয়। তখন আমার ওই দ্বিতীয় ওয়াইফটা কিন্তু আমাদের বাড়িতে ছিল না, ওদের বাড়িতে ছিল, তখন অসুস্থ বেবি হয়েছে। তো বাড়িতে যাওয়ার পরে আমার ভাইয়া কিন্তু ভাইয়ের কথা হয়েছে যে ওরা হয়তো বুঝতে না পারে আমি দ্বিতীয় বিয়ে করছি, এভাবে ওদেরকে বাড়িতে দেখাই নিয়ে আসবে, কিন্তু ওরা আবার সালাগি করে বাড়িতে যাওয়ার পর আমার ভাবিদের থেকে আমার ভাবিদের নাম্বার নিয়ে আসছে, আনে পরে চলে আসার পর ওনাদের সাথে কথাবার্তা বলে এটা একটু ঝামেলা করতে চাইছে। ফলে বলতেছে ও তো বিয়ে করছে আবার, আপনার কি বলছে? হ্যাঁ ও বিয়ে করছে, ওর মেয়েও আছে একটা। তো ওরা তো আরো ফায়ার হয়ে গেছিল। তখন মিনিটাকে ফোন দিল, আমি মিনিটা তো আমার কাছে টাঙে, মিনিটাকে ফোন দিল তুমি তাড়াতাড়ি বাড়ি এখানে আসো, তোমার সাথে কথা আছে। কেন? আমি নিশ্চয়ই আমি অফিস করতেছি, এখন কিভাবে যাবো, এক সপ্তাহ হয় না এখন, কিভাবে ছুটি নিব? ও বলতেছে না আমার বাবা মা বলছে আমি যাইতে হবে, আপনি যাবেন গিয়ে সেটা বলেন, নাহলে আমি চলে যাবো একা, তুমি কিভাবে যাবে, আমি আমাকে রেখে একবার কিভাবে যাবে? বলে না আমি যাবো। পরে কি করার, বিশুদ্ধারে রাত্রে উঠলাম গাড়িতে, অফিসে একটু মিথ্যা কথা বলে আমার বাবা অসুস্থের কথা বলে উঠলাম চলে আসলাম সিটাং ঢাকা আসলাম। আসার পর ওদের বাসায় গেলাম, বাসায় যাওয়ার পর ওর মা বাবা এটা বলছে আমি বাড়িতে বিয়ে করছি ওকে, ওর মত পাল্টে গেছে, ও আমার সাথে মিশতেছে না। কিন্তু যখন ওকে বলছে আমি বাড়িতে বিয়ে করছি একটা, আমার সাথে আর কথা বলতে চাচ্ছে না ও, মানে ওর মতো চলতেছে, আর আমার সাথে গরম, আমার সাথে রাগ হয়ে গেছে, কথা বলবে না আমার সাথে, আপনি চলে যান আপনি, হলে আমি দেখবো কি করতে পারি। এসে আপনি কেন দিদি বিয়ে করলেন, আমাকে দেখে তুমি দেখো আমি ভুল করছি, এখন আমি তোমাকে নিয়ে থাকতে চাচ্ছি, তুমি বিশ্বাস করো আমাকে। কিন্তু ও বুঝতে চায় না, ওটা কখনো বুঝতে চায় না। ফলে এখন কি করবো, ওর বাবা মা আমার বড় ভাই ডাকলো যে এখন আপনারা কি করবেন, এখন কি করতে চাচ্ছেন বলো তো। ঠিক আছে আপনারা আসেন, আমরা এটা ভাঙিয়ে ফেলবো। কিভাবে ভাঙবেন? হ্যাঁ আপনার টাকাটুকু নিয়ে আসেন, আমরা এটা ভাঙিয়ে ফেলবো। পরে এখন ভাঙবো যে কিভাবে ভাঙবো, ওনারা বলতেছে আপনারা যেভাবে ভাঙেন আমরা এভাবে মারি। আমার ভাইয়ের কথা আছে, আমার ভাই বলতেছে এখন কি করবে, ওকে ভাই ওরা যদি ভাঙিয়ে ফেলতে চায় তার কি করবো, ভাঙিয়ে ফেলবো।
কে ভাঙবে বলে আর ডিভোর্সের কথা বলছে?
ওদের ফ্যামিলি মানে মেয়ে তার বাবা মা বসতেছে, বলতে চাচ্ছে যে আপনারা সবাই আসেন বসি আমরা একটা মিট করবো।
মিনিতি বাবা মা বলতেছে? হ্যাঁ ওকে।
তো আমার বড় ভাই বলতেছে এখন কি করবি, যেগুলো করলি জায়গায় জায়গায় এগুলো করতেছে এখন কি করবি, ভাইয়েরা সবাই আমার সাথে রাখ, কেউ আমার সাথে একটা কথাবার্তা বলতেছে ভাইয়েরা। তো ভাই বলে আছে ঠিক আছে আমরা ভাই দেখি কি বলে। পরে গেলাম যাওয়ার পর ওরা বলতেছে আপনারা কিভাবে ভাঙবেন, পরে আপনার ভাইয়ের লোক কেমন জানি ওর বাবার সাথে কথা হয়, 30,000 টাকা দিলে ওনারা ডিফেন্স করে ফেলবে আর কিছু রাখবে না। তো ভাই বলে হ্যাঁ ওনারা বলছে কথা যে 30,000 টাকা দিলে ওরা ডিফেন্স করে উড়ে নিবে। তো আমি বলি ভাই বিশ্বাস হয় না, আমি তোমার সিটা নেই, তো আমার বিশ্বাস হয় না, কারণ ওরা স্কেচ করছে হয়তো অন্য কোনো প্ল্যান করতেছে ওরা। তো আমি ভাইয়ার বললাম ভাইয়া বুঝতে চায় না, না ওরাই বলছে 30,000 টাকা দিলে ওরা এটা উঠে গেল ইতেন করে ফেলবে ডিসকাস করে ফেলবে। তো আমি বললাম ঠিক আছে আপনি যেহেতু বলছেন আসেন। পরে আমি সিটাং থেকে নাইটে আসছি রাগাত, উনি তো এখানে ঢাকায় থাকে, উনি বরফা থাকে বড় ভাই। আসলাম, আসার পরে রাত্রে 8-9টার দিকে একসাথে গেলাম, যাওয়ার পরেই ওদের বাড়িতে ঢুকবো মানে বাসার সামনে আসছি, তখন একটা মোটরসাইকেল একটা লোক আসে আমার হাতে হ্যান্ড কাপ লাগিয়েছে। তখন আমরা কিন্তু বুঝতাম না যে এরকম করবো, ওরা আমার হ্যান্ড কাপ লাগাই ফেলছে, লাগাই আমার ওদের রুমে নিয়ে গেছে, রুমে নিয়ে আমার দুদিনটা থাপ্পড় দিচ্ছে, থাপ্পড় দিয়ে এগুলো করো জায়গায় জায়গায় বিয়ে করো।
কে বলছে?
পুলিশ ওসি। দেখো আমি কি আসবো, তুমি বললো আমি আসবো না, আসবো না কারণ আমার ভয় হচ্ছে। তো বলে না আপনি আমাকে বিশ্বাস করেন, আমি যত কিছু হোক আমি আপনার সাথে থাকবো। তো আমারও ওর সাথে আমি অনেক আমার অনেক পছন্দ, এখনো আমি পছন্দ করি। তো বলে আসেন, আসলাম, আসার পর আমাকে হ্যান্ড কাপ লাগে বাসা নিল, দুদিনটা ওষুধ দুদিনটা থাপ্পড় দিল আমাকে, তারপর দেখেন মারবেন না আমাকে, গ্রেপ্তার করছেন ঠিক আছে নিয়ে যান কিন্তু গায়ে দিবেন না। পরে ওর দুলা ভাইরা ওর খালুরা আমাকে অনেক গরম, আমাকে হাত আমার বড় ভাই তখন চলে যায়, আমাকে যখন ধরে ফেলছে বড় ভাই চলে যায় লগে লগে, বড় ভাই যাই বড় ভাই চলে যায় সিডিং করে দাঁড়িয়ে থাকে, তখন তো টাকা আছে 30,000 মতো ওনার ফকরে। তো ওনার রুমে নিয়ে আমাকে হাত তোনোটা বেঁধে হিসেবে দিকে সেরা মধ্যে বসে রাখে আর গালবাই থাপ্পড় দিয়েছে 3-4 ওসি। তো আমি বসে থাকি কি করবো। পরে ওইখান থেকে মেয়েদের বললাম দেখো তুমি তো কাজ করছো ভালো করছো, আপনার এটা ভালো করছে, বাবা আমার বলতেছি আপনার এই কাজটা কেন করলেন। হ্যাঁ আপনার যেভাবে একটা বসে সবাই মিলে একটা না এটাই তোমার শাস্তি, জেলখানায় যাও, জেলখানায় যাই, জেলের মজা বুঝো, এরপরে দেখবো কি হবে। ফলে ও তো উনি আমার মোটরসাইকেল ফিসে করে নিয়ে গেছে, নিয়ে এসে জাঙ্গল গেছে, ওনার বললাম দেখেন স্যার আপনি আপনার কিছু টাকা দিয়ে আমাকে ছেড়ে দেন। তারা উসিরে বললাম হ্যাঁ দিতে পারবি, 50,000 টাকা দিতে পারবি? না ভাই আমরা গরিব মানুষ, এত টাকা কোথেকে দিবো, আপনি আমি 10,000 টাকা দিবো আপনাকে ছেড়ে দেন। পরে উনি কথা কথা 30,000 টাকা পর্যন্ত আসে, কিন্তু 30,000 টাকা আমি দিনে আর ভাই বলে না 30,000 টাকা কেন ওকে দিবো, ঠিক আছে তুই থানাতে আমরা দেখবো কি করতে পারো ওরা। ফলে আমাকে নিয়ে যায় থানায়, না আপনার করে চালান করে দেয়, পরের দিন চালান করে দেয় নারায়ণগঞ্জ কারাগারে নিয়ে যায়, ওইখানে ওইখানে থাক রাখে। পরের দিন মিনিতে আর ওরা মা আমাকে দেখতে যায় 2 দিন পরে, তখন আমি ওকে বলছি দেখো তুমি আমাকে এখান থেকে ছেড়ে নাও, তুমি যাও আমি থাকো শুনবো, কিন্তু ও শুনে না ওর মতোই চলে। পরে এখন আমি তো জেলের ভিতরে, পরে একদিন হাজিরা 7 দিন পরে কোর্টে উঠেছে, উড়ানোর পরে আমার বড় ভাই সহ গেছে সবাই হাজিরা, তখন বড় ভাইও অ্যারেস্ট করে ফেলে
আমার বড় ভাইকে। হ্যাঁ বড় ভাই কোর্ট থেকে,
হ্যাঁ কোর্ট থেকে, কোর্ট থেকে বড় ভাইরে আস করে, পরে বড় ভাইরা জেলে ঢুকে যায়, তো ভাইও আমার একই পাশাপাশি রূপে থাকি। পরে আসলে অনেক খারাপ লাগছিল তখন আমার জন্য, আমার বড় ভাই জেল কাটতে হচ্ছে, তো অনেক কষ্ট করছে বড় ভাই। তো জেলকে জেলে দুজন থাকি, পরে জেল তো আসলে ভাই বুঝতাম না কিরকম, কিছু নিতে পারি নাই, আমাকে টাকা ছিল সব জমা দিতে হয় গেলে, বেলটাও রাখি থাকে গেলে, কখনো জানতাম না যে জেল এরকম। পরে যাই ভিতরে নিয়ে যায়, নেওয়ার পরে জেলখানায় তো ভাই যেরকম, এখানে আসলে যা দেখলাম যাইয়া এখানে শুধু একমাত্র মেয়ে পাওয়া যায় না, আমরা সবকিছু পাওয়া যায়, গাঁজা কক্স মানে মদ্যা নেশা জাতীয় যত কিছু সবকিছু পাওয়া যায়। আর ওইখানে একটা জিনিস কি সুন্দর, ছেলেটাকে দেখলে ওরা কিছু কিছু লোক আছে কিনে নিয়ে যায় ওদের সাথে মানে মিলামেশা করার জন্য ছেলেদের সাথে, ছেলের সাথে যায়। তো ওইখানে আমি গেছি, এখন আমার তো নিয়ে গেছে আরেকটা ছেলে, আমি তো দেখতে সুন্দর আমাকে নিয়ে গেছে আরেকজনের কাছে, এক রুমে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পর ওই ছেলেরা গুলো আমাকে নিয়ে ওদের সাথে রাখে, ওদের সাথে খাওয়ায়, বলে টাকাটুকু কত আনছো, কয় টাকা আছে অ্যাকাউন্টে, আমি ওকে দেখ আমার কাছে টাকাটুকু নেই ভাই, আমার মনে মনে 200-300 টাকা আছে, মানে ভাই ওইগুলা জমা দিছে 200-300 টাকা আছে, কয়ে 300 টাকা আমাকে দিয়ে দেয়, তুই আমাদের সাথে থাকবি ভালোভাবে থাকতে পারবি ভালোভাবে খাইতে পারবি। ওরা নাকি কয়েতি, ওরা মানে একটা ওয়ার্ডের দায়িত্বে থাকে, তো ওরা 2-3 দিন আমাকে খুব আদর করে খাওয়া দাওয়া ভালো করে ভালো করে আর থাকে। পরে 2-3 দিন পর জানে টাকা থাকে না, তখন অন্য জায়গায় এক সাইড দিয়ে দেয়, কিছু নাই খালি একটা কম্বল দেয়, এক কম্বল একটা নিয়ে শুয়ে থাকতে হয়, আর মশার কামড় সকাল 6টা বাজে ছাড়ে দেয়, আবার সন্ধ্যে রাখ আগে ভিতরে ঢুকে তালা মারি দেয়। তো বসে থাকি অনেকের সাথে পরিচিত জেলখানায়। তো এরপর বড় ভাইয়ের সাথে বড় ভাই টাকা নিয়ে যায়, বড় ভাই সাথে টাকা থাকে 1,000 টাকা, কিন্তু টাকাটুকু কিছু ঢুকাতে দেয় না, বড় ভাই কেমন জানি সেলাই করে নিয়ে যায়, পরে উনি আমাকে 500 টাকা দিয়ে দেয় আর 500 টাকা ওনার কাছে রাখে। তো আমি কি করি, স্যান্ডেল গেঞ্জির ভিতরে ওই বড় নিশ্চিত একটাই থাকে, ওই ভিতরে সিকিউর করে ঢুকে রাখি, তো থাকে দুদিন চারি পাঁচ দিন থাকার পরে কোন রকম থাকি আর কি, খুব কষ্ট মানে নিজেকে একদম একা মনে হয়, ভিতরে কিছু নাই, অনেক লোক তো বসে থাকে সারাদিন মাঠের মধ্যে, আর দুপুরবেলা একবার ঢুকে তালা দিয়ে দিব এক ঘন্টা, আবার বিকালবেলা তালা দিয়ে দিব ঢুকে থাকতো। এখানে একটা পাতলা কম্বল আছে, এই কম্বলটা বিছাই এইভাবে থাকতে হয় আর কিছু নাই, মশার কামড় তো
আছে।
খাওয়া দাওয়া দেয় সকালবেলা দেয় না মনে হয়, দুপুরবেলা একটা রুটি দেয় আর ইতিন দেয়, খাওয়া দেয় না ভাই বাচ্চা দেয়গুলো খাওয়া দেয় না। হোটেলের টাকা ছিল 300 টাকা, ওইটা দিয়ে আমি দোকান থেকে ফ্রি হইতো, ফুরি নিতাম, ফুরি নিয়ে খেতাম, ওইখানে একটা কার্ড দেয়, ওই কার্ড দিয়ে ফুরি কিনে কিনে খাওয়া দেয়।
আচ্ছা, এদিকে তো মিন্তের জন্য আপনি জেলে ঢুকলেন, আর আপনার বাসায় যে ওয়াইফ যেটা আপনার ফ্যামিলি থেকে,
তখন এরা এটা জানে না,
ওর নাম কি,
ওর নাম ছিল সালমা, ও কিন্তু এটা জানে না,
ও তখন জানে না,
তখন এটা জানে না ঘটনাটা, এখন জানে না।
ফ্যামিলি মেম্বাররা ইনভলভ হয়ে যাচ্ছে, ফ্যামিলি মেম্বাররা জেলে চলে যাচ্ছে, তখন ও জানে,
তখন জানছে মানে যখন বড় বাড়ি ঢুকেছে তখন বাড়িতে একটা সবাই জানাজানি হয়েছে, তখন ও তো এমনিতেই ওর কোন রকম স্বামী থাকলে হয়েছে, ও তো বিয়ে হয় না, ওর অনেক বছর হয়ে গেছে বুঝলেন, ওর বিয়ে হয়েছে, ওর স্বামী থাকলে হয়েছে, ছাড়াই তো নিবে আমাকে, যেহেতু বড় ভাই ঢুকছে দেখবে সবাই তো রেডি আছে টাকা ঢুকে নিয়ে ছাড়াবে, তো আমাদের 8 দিন পর আমাদের হাজিরা আছে, ওই দিন হয়তো যাবি না এরকম বলছে, তারপরে মিনিতা দেখতে আসতাম, আমি দেখো মিনিতা তুমি যাই করছো, তুমি আমাকে বের করে নাও, আমার ভাইকে ছাড়ে দাও, আমার ভাই আমার জন্য বাইজাল করতেছে, ভাই জীবনে কোনো ভুল কাজ করে নাই, ভাই নিজে কখনো কারো 1 টাকা খায় নাই, উনি 1 টাকা 1 টাকা খাইছে, উনি এত ভালো মানে কারোর সাথে দুই কথা বলবে না, আমার বড় ভাই এরকম কারোর সাথে দুই কথা বলবে না, আমার ফ্যামিলিটা এরকম, আমার মা বাবা এরকম শিক্ষা দিচ্ছে আমাদেরকে, কারোর সাথে কোনো বেয়াদুফি কারো এগুলো করতো না, কিন্তু আমি যে কি করলাম এটা আমি নিজে জানি না। পরে ওরে বলি ও শুনো না, ওকে জেলে ঢুকছে এবার জেলের মজা বুঝেন, এরপর দেখা যাবে বেরোলে দেখা যাবে। তো এদিক দিয়ে আমার বড় ভাইরা আসে, বড় ভাই বলতে বাবিরা আসে, বড় ভাবি আসে, বড় ভাই শ্বশুর আছে, তখন বাবা অসুস্থ, বাবা আসতে পারে না, বাবা খুব তো সবার মতো হয়ে যায় আর কি, বিশ্রামের দিয়ে সবকিছু এরকম, বাবা আসতে পারে না, তো আসে, আসার পর ভাবিদের বললাম ভাবি দেখেন ওরা যেভাবে বলে এভাবে আপনারা মেনে নেন, মেনে নিয়ে আমাদেরকে বের করে ফেলেন, সমস্যা নেই, আমি দরকার হয়ে দুটো রাখবো, অসুবিধা নেই, আপনারা যেভাবে এটাই তো ম্যানেজ করবেন।
ওকে, অপরাধ আসলে যখন একজন মানুষ করে তখন চারপাশ থেকে যদি সেই সাপোর্টটা না থাকে সে অপরাধী খুব বেশি অপরাধ করতে পারেন না। বাট আমরা অপেক্ষা করবো আসলে মাত্র 5 মিনিট ঠিক রাত 12টায় ফিরে এসে কি ঘটেছে ওর জীবনে সেটা জানার জন্য। আমরা প্রিয় শ্রোতা 5 মিনিটের বিরতি নিচ্ছি, আর ফাঁকে আপনাদেরকে বলছি যারা জিবিএসবিতে আসতে চান নিজের জীবনের অপ্রিয় সত্য কনফেস করবার জন্য তারা আমাদেরকে ফোন করবেন, আমাদের ফোন নম্বরটি হচ্ছে 0961389282, আমি আরো একবার বলছি 0961389282, ফোন করার পরে আপনার সেল নাম্বারটি অবশ্যই স্পষ্টভাবে উচ্চারণ করবেন যাতে করে আমি আপনার সঙ্গে যোগাযোগ করতে পারি। ফিরে আসছি ঠিক রাত 12টায়।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
সময় রাত 12টা, প্রিয় শ্রোতা আরো একবার ওয়েলকাম করছি রয়্যাল টাইগার ড্রিম প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিবতে আকাশ কনফেস করছে এখানে, এবং আকাশের জীবনের আকাশ সম অপরাধ কি সেটার ভেতরে হয়তো আমরা কিছুটা হলেও প্রবেশ করতে পেরেছি। কথা না বাড়িয়ে আমি আবারও ফিরছি আকাশের কাছে। আকাশ, আমরা যেখানটায় ছিলাম তারপর
পরে জেলখানে অনেকের সাথে দেখা হয়, অনেকে অনেক কথা বলতে কে কি জন্য আসছে, আমি কি জন্য আসছি এগুলো বলি, বলতে বলতে অনেকে বলে কেউ আসে এরকম আমার মতো, অনেকে অনেক রকম আসে বলে দেখছেন আপনার বড় জন্য আপনি আসছেন, এবার গেলে ওকে ভালো করে বুঝাবেন, অনেকে অনেক টিটকারি মুস্কারি করে যা কেমনিতেই থাকি। পরে একদিন রাত্রে আমার ওই আমার ভাই 500 টাকা দিছে, এটা ওই ছেলের যারা আমাকে কিনে দিয়েছিল গেট থেকে, ওরা আবার গেট থেকে কিনে নিয়ে যায়, সুন্দর ছেলেটা দেখলে ওরা কিনে নিয়ে যায় রুমের ভিতরে, কয়েকটি অনেকগুলো রুম আছে রুমের রুমে কিনে নিয়ে যায়,
কিনে নিয়ে গিয়ে
নিয়ে ওরা ছেলেদের ছেলে মেলামেশা করতে চায়
জেলের ভিতরে,
হ্যাঁ জেলের ভিতরে এটা করতে চায় ওরা, তো ওরা আমাকে কিনে নিয়ে যায়, নিয়ে পরে আমাকে ওরা আমার সাথে করতে চায়, আমি দিনা আমি অনেক আমার সাথে ওইসব আমি করতে দিই না, তো একদিন রাত্রে আমার সাথে একজনে চায় ওরা মানে ওই রুম অনেক ওই রুমটা অনেক বড়, ওই রুমের ভিতরে প্রায় 100 জন লোক হবে, ওইটা ওই দুজন ওই রুম 100 জনের ভিতরে দুজন থাকে, ওরা হইলো ওই রুমের ইনচার্জ, তো ওরা ওইখানে ছেলে যে এগুলো সুন্দর সুন্দর দেখবে গাড়ির ভিতরে ওরা এগুলো কিনে নিয়ে যায়, কিনে বলতে ওরা কিছু
পুলিশের
কাছ থেকে জেলের ভিতরে থেকে থেকে
ইন্টারেস্টিং, তো
পরে ওরা কিনে নিয়ে যায়, আমি ভিতরে যাই শুনছি আর কি, পরে এরকম বলে তুই তো সুন্দর তুই তো জেলে থাকতে পারবি না, তোর ছেলেরা এরকম করবে এরকম করবে, আমি ভাই কি করবো তুই তো আমি কিভাবে কি করবো কিভাবে কি করবো, তো আমার একজন বলছে থাকতে ও কয়েকবার গেছে যখন আমাকে কারাগারে ঢুকায়, তখন একজন বলছে দেখেন যদি আপনি কাউকে সুযোগ দিবেন না, সুযোগ দিলে সবাই আসবে, তো আমার আবার এগুলো ভালো লাগতো না, আমি পরে একজন আমার কাছে একদিন রাত্রে আসতে আমি দিলাই ফরো চলে গেছে, পরে এরপরে আমার সাথে ওরা তো ফায়ার আমাকে কিনে নিয়েছে টাকা দিয়ে, আমি ওদের কথা মতো চলতেছি না, আমার যারা কিনে নিবে তার কথা মতো চলতে হবে, ওরা মারধর করবে ওরা বের করে দিবে, কিছু করার নাই, এখানে ওরাই রুমের ইনচার্জ, ওরা যা করবে তা করতে হবে, ওদেরকে এরকম ক্ষমতা দিয়ে রাখছে, তো আমি দিনা আমাকে অনেক মারধর করে একদিন রাত্রে, তবে অনেক কান্না করি, লাস্টে পরের দিন আবার যখন দেখে যে আমার যেদিন দেখছে যে রাত আমার কাছে গেছে যে আমার গঞ্জির ভিতরে দেখছে টাকা, তো ওই টাকাটা দিনে আমার দেখে কয় তুই আমার টাকা চুরি করছিস, এ কথা বলে আবার আমার মারধর করে, তখন বড় ভাই দেখে না, বড় ভাই আরেকটা রুমে ছিল, অনেক ব্যথা পাইছি অনেক কান্না করছে, যে মেয়েদের জন্য আজকে এত কষ্ট পাচ্ছি, কি করলাম। তো আরেকজনে বলি ভাই, তো ওইখানে তো অনেকে বন্ধুত্ব হয়ে গেছে অনেকের সাথে, বলি ভাই এরকম দেখছেন এটা এরকম কেন করে ভাই, ওদের কাজে এটা ওরা এখানে কদিন বাদে আইসে আসে থাকে দিলে ওরা দিলে আমার দীর্ঘ থাকে ওরা কয়েতে। তো আমি থাকি, থাকার পরে এরপরে এখন আমাদের কোর্টের ডেট আছে, হাজিরার ডেট আছে, সবাই আসছে আমাদের বাড়ি থেকে, সবাই আসছে, এক গাড়ি চলে আসছে, মানে আজকে ওদের সাথে কথাবার্তা বলে আজকে আমাদেরকে জামিন করবে, ওরা মানে নিবে যেটা বলছে মানে নিবে। তো সবাই মিলে বসে, বসার পরে আমার বড় ভাই জেলে, আমি জেলে, কোর্টে উড়ি উঠার পরে ওনারা নাকি আগে আফস হয় 93,000 টাকা করে নেয় মিনিতে
আপনার ফ্যামিলির কাছ থেকে।
হ্যাঁ, 93,000 টাকা সাইসে দেড় লাখ পরে এই সহযোগিতা করছে, কিন্তু আমার একটা বড় ভাবি আমার মেজবাবি যেটা ওইটা সহযোগিতা করছে ওদেরকে, কিন্তু মেজবাবিটা আসলে আমাদের সংসারে ভালো না, উনি আমি আসলে আমার সংসারটা বলতে চাচ্ছি না।
ওকে ঠিক আছে,
আমার জীবনের ইতিহাসটাই বলছি, বাবিটা ভালো না, ওদের সাথে কথাবার্তা বলে ও বলছে আমার বাবি ফরাই মানে মেয়েটা বলছে আর কি, যে ও অনেক টাকা নিতে পেয়েছে, 3-4 লাখ টাকা নিতে পেয়েছে আপনার থেকে, ধরে যাতে নেই আপনার বাবি এভাবে আমার বলছে। তো দেখ 93,000 টাকা নেয় সব নিয়ে প্রায় 1.5 লাখ টাকা, 1,20,000 টাকার মতো খরচ হয়। এই টাকাটা আমার বড় ভাই যে বিদেশ থাকে উনি, এখনো আমি টাকাটা দিতে পারিনি বড় ভাইয়ের।
1,20,000 টাকা দিয়ে আপনারা আপোষ করেন?
হ্যাঁ, পরে তালাক হয়ে যায় আর কি, পরে বাইরে যখন দিনে করে যাই ওরা বললাম যে দেখো তুমি প্লিজ এই কাজটা করো না, তুমি তালাক দিও না, যা করো তালাকটা দিও না। যখন আমাদেরকে করে নেয় তখন ফটো দেখা, ওরা আমি তখনই কথাটা বলি দেখো এই কাজটা করিও না, তালাক দিও না, আর যা করো তুমি আমাকে নিয়ে যাও, আমি ওর সাথে ভালোভাবে থাকবো। কিন্তু ও ওটা বুঝে নাই, ও ঠিকই করে ফেলছে, ও করে নাই, ওর বাবা মা করছে, বাবা মা টাকা ফাঁকবে, বাবা করছে, আমার টাকা লোভ ছিল বাবার, এই জন্য করছে বাবা। পরে ও নেয় নেওয়ার পরে বাইরে বাইরে ওই দিনে বাইরে যাই, 8 দিন থাকার পরে জেলে 8 দিন থাকি, ধন্য ভাই 8 দিন বাড়ি থাকে, 5 দিন আমি থাকি, 8 দিন বেরোর পরে যাই, তখন আমার ওই নারায়ণগঞ্জ একটা কোর্টে নিয়ে যায়, নিয়ে ওই কাজী হোসেনে নিয়ে তালাক আমার সাইন করে, তখন সাইন করে, তখন আমি বাবা কি আমি আশা করছি মেয়ের সাথে থাকবো, বেরোয় মেয়েদের কাছে যাবো, অনেক আশা করছিলাম জেলের ভিতরে। পরে ও আর যাওয়া হয় না, পরে চলে যায় আমি আমাদের বাড়িতে চলে যাই, ওরা ওদের বাড়িতে চলে যায়, যাওয়ার পরে দেখ ওদের সাথে তো কাটতির হয়ে গেছে। পরে আমি আমরা আমাদের হালে চলে যাই ঢাকা বাড়িতে, বাড়ি যাওয়ার পর আমি আবার সিরিয়াং চলে যাই, বাড়িতে 2 দিন থাকি, থাকার পর আবার সিরিয়াং চলে যাই, আবার চাকরি করি, চাকরি করতে থাকি। তো ওইখানে চাকরি করার পরে আমি আর একটা ফ্যাক্টরিতে আসি, মানে আগে যেখানে করতাম ওইখানে আমার চাকরিটা চলে যায়, চলে যাওয়ার পর আমি আর একটা ফ্যাক্টরিতে আসি, আসার পরে ওইখানে চাকরি করি কিছুদিন, থাকার পর আমার ওই সব অবস্থা, আমার বাবা খুব অসুস্থ, বাবা মারা যায় তখন, বাবারা মারা যায়, মারা যাওয়ার পরে বাড়িতে আসি, যাই, এরপরে চাকরি করি, তখন আবার একটা মেয়ের সাথে আমার সম্পর্ক হয়, মেয়েটা ভালো লাগে,
বাড়িতে একটা বউ, একটা বউ থাকা,
বাড়িতে ও আছে।
তো ওরা আপনার তো আক্কেল জ্ঞান বলে কোনো কিছু নেই,
মানে আমি এখানে আসা আসলে আমার এই জন্যই, আমি এখনো বুঝতেছি না আমি কি করবো, আমার এই জন্য এখানে আসা ভাই, আমি যা বলি সত্য বলি এটা সবসময় শুনি, সেই জন্য আসছি। এরপরে ওরা আমার ভালো লাগে, ওর থেকে দেখি, ও আমাকে দিয়ে তাকায় থাকে, আমিও দেখি, ওর বাড়ি এসে যাই বরিশালে ফিরিসগঞ্জ, তো অনেকদিন দেখি কথাবার্তা বলে, কথা বলি না মানে এক লাইনই তো, আমি গেছি লাইনে সুপারভাইজার, ও হয়েছে অফার, তো এভাবে বলতে থাকি, কথা বলি কম, কিন্তু ওর সাথে তাকায় থাকি, ওর দিকে সবসময় দিকে তাকায় থাকে, ও আমার দিকে তাকায় থাকে, থাকে তো অনেকদিন পরে ওর বলি, ওর ফোন নাম্বারটা নিয়ে ফোন নিয়ে বলি যে আমার ভালো লাগে না, ও আমাকে ভালো লাগে বলে, সবসময় ফোনে কথা হতো, ওর সাথে কখনো দেখা হতো না, ফোনে বেশিরভাগ কথা হতো। ওর মাও চাকরি করতো, ও চাকরি, ওর মা জায়গায় আর কোথায় চাকরি করে, ও এখানে চাকরি করে, ও আমার বাবা মারা, ও যখন ছোট তখন বাবা মারা যায়, ওর সাসা ওর মাকে বিয়ে করে, বলে আমাকে সব, ওর অনেক কষ্ট হয়েছে, জন্য আমিও চাইছি যে ওকে বিয়ে করতে পারি, ও থাকবো এখানে, ওই বাবা ওকে বলি, পরে ও রাজি হয়। তো ওর সাথে সম্পর্ক চলে আমার প্রায় 1-1.5 বছর মতো, এদিক দিয়ে মাঝে মধ্যে বাড়িতে আসি, কারণ আমার তো একটা মেয়ে আছে, আর বাবা বলছে এখন বাবা চলে গেছে, মাঝে মাঝে আসি বাড়িতে, ওর সাথে মাঝে মাঝে থাকি বাড়িতে, হয়তো 3-4 মাস পর একদিন আসি, এসে 2 দিন থাকি, থাকি বছর যায়, ও আমাদের বাড়িতে থাকে, তেমন একটা খরচ দিই না, মাসে 2,000 টাকা দিই, 2,500 টাকা দিই, 2,000 টাকা দিই, দিতাম না, ওদের ভাইয়েরা বলে টলে মানে এটা করছে যে ওকে খরচ দিতে হবে, তোমার বাড়িতে থাকবো, খরচ দিতে হবে, আমরা দিব, তারপর তোমার দিতে হবে, তো 2,000 টাকা দিতে মাসে মাসে ও থাকতো, মাঝে মধ্যে আসতাম, কিন্তু কখনো আমি ওর মুখ দিকে তাকাতাম না, আসতাম ঠিকই বাড়িতে, আসতাম মধ্যে মুখ দিকে কখনো তাকাতাম না, ওর আমার এই জিনিসটা আমার ভালো লাগতো। তো আসলে একদিন থাকি, আমার পরদিন চলে গেলাম, ঈদের ছুটি পাইতাম 10 দিন, দেখা গেছে 2-3 দিন থাকি চলে আমার ছুটি নেই, ভালো লাগতো না। পরে ওর সাথে ফোনে কথা, সবসময় ফোনে কথা হওয়ার পরে ওরা অনেক কথা বলি ফোনে, প্রায় রাত্রে 1-2 ঘন্টা কথা বলতে থাকি,
সে তো কলিগ ছিল,
পরে ওকে পছন্দ করে বলি সবকিছু বলি, পরে ওর সাথে সারাদিন রাত্রে প্রতিদিন রাত্রে কথা বলতাম, কোথাও দেখা করতাম না, পরে দেখা এইভাবে চলতে থাকে অনেকদিন ধরে। পরে একদিন আমি ওকে বলি দেখো অনেকদিন তোমার সাথে সম্পর্ক হচ্ছে আছে, এখন আমি তোমাকে বিয়ে করবো, বলে দেখেন আমার বাবা মা তো আমাকে যেখানে আমি সেখানে করবো, কিভাবে সম্ভব, আমি বিয়ে করতে পারবো না, ওর ভয় হয়েছে, আমার সাথে কখনো বাইরে দেখা করতো না। তো ওর মাকেও বলতো, বলার পর একদিন ওর মা আমার সাথে দেখা করছে, মার্কেটে আসা এসে আমার সাথে দেখা করে, ওর মা আমার পছন্দ করে, বলছে বাবা দেখো আমারও তোমার ভালো লাগছে, হ্যাঁ ঠিক আছে আমি আমার মেয়েকে তোমার কাছে দিব, তবে কিছুদিন অপেক্ষা করতে হবে, তোমার আঙ্কেলকে আমার রাজি করাইতে হবে, ওর নাম ছিল কারিমা। পরেও বলছে হ্যাঁ ঠিক আছে আমি আমার বাবা আমার বাবা রাজি নেই, এখন কি করবো আপনার অপেক্ষা করুন। তো করে অপেক্ষা করতে থাকি, তখন 2011 সাল, পরে আমাকে দেখো তাহলে আমরা এক কাজ করি, আমার প্রায় 1-1.5 বছর আমাদের সম্পর্ক চলে, আমরা বিয়ে করে ফেলি, এরপর আস্তে ধীরে ওরা মেনে নিবে, যখন মেনে তখন, কারণ আমি তো তোমাকে ছাড়া থাকতে পারবো না। তখন অনেক ঘনিষ্ঠ, মানে রাত্রে ফোন দিলে 2-3 ঘন্টা কথা বলতে হবে একটা না, সমস্যা শুনতো না, কথাই বলতে থাকি কিন্তু সমস্যা শোনা। ও বলতো ও টয়লেটের মধ্যে কথা বলতো, বাসায় কথা বলতে পারতো না, কারণ বাবা মা এক রুমে থাকতো, ও এক রুমে থাকতো, ওর সাথে একসাথে থাকে, এই জন্য কথা বলতে পারতো না। তো টয়লেটের মধ্যে যাই, খাঁড়ি কথা বলতো আমার সাথে, এভাবে কথা বলতো। আমিও বলতাম সারা রাত রাত্রে তাড়াতাড়ি কথা বলতাম, তো এভাবে যাইতো। কিন্তু কোথাও দেখা করতে পারতাম না, ও কখনো দেখা করতে চাইতে পারিনি। তো হঠাৎ ওরা বুঝাই বুঝে অনেক রকম অনেক কষ্ট কষ্ট করে বুঝাই, ওকে আমি বলে দেখো আমি তোমাকে বিয়ে করবো। তো অনেক কিছুর পরে, অনেক ভাবে বোঝানোর পরে আমি মরে যাবো, আমি এই করবো, আমি সেই করবো, তুমি যদি আমার কাছে না আসো আমি,
হ্যাঁ
আমি বলতাম বিশ্বাস করো আমি মরে যাবো।
তখনও চিন্তা করতেন যে ফার্স্ট ওয়াইফ যে ঘটনাটা, ফার্স্ট ওয়াইফ আছে বাসায়, এটার জন্য আপনার ফ্যামিলি থেকে 1,50,000 টাকা চলে গেল, আবার যদি এরকম একটা ঘটনা ঘটে আর একটা বড় বিপদ হতে পারে,
তখন এটা চিন্তা করতাম না আসলে, ওই চিন্তা মাথা থাকে না, কারণ আমার দ্বিতীয় ওয়াইফ ঠিক নেই, জন্য আমার মানে মন ঠিক থাকতো না।
ওকে বলেন,
ওকে অনেক বুঝে অনেক কথা বলে যে দেখো তুমি যদি আমার বিয়ে না করো আমি রাজ মরে যাবো, এই করবো সেই করবো, গাড়ির তেল ভরবো। তো লাস্টে বলে ঠিক আছে আমরা বিয়ে করবো, আর কিছু করতে পারবো না, আপনার সাথে দেখা করতে পারবো না, শুধু বিয়েটা করবো। তো একদিন আমি অফিস থেকে বেরোই ওকে নিয়ে একটা কাজের কাছে, তো ওই কাজটা আমার ফোর্স দিয়েছিল আমার, মানে উনি মাঝে মাঝে বাসা টাসা যায় বিয়ে করা ফলাইতো। তো আমি ওনার বললাম দেখেন ভাই আমি তো বিয়ে করবো, একটা মেয়েকে আমার পছন্দ, ও বলে তো ঠিক আছে নিয়ে আসেন আমি বিয়ে ফলাই দিব, কোর্ট ব্যাস করে দিব। তো তখন তো এত রিটার্ন করতাম না, তো উনি গেলাম, যাওয়ার পর উনি ওনার রুমে আরো দুই তিনজন লোক ছিল, ওইখানে বিয়েটা ফলাই দেয় আমাদেরকে। ফলানোর পরে আমরা অফিসে আসি, আসার পর ও অফিসে চলে যায়, আমি অফিসে চলে যাই, অফিস করি, করতে থাকি এইভাবে। কিছুদিন পরে বললাম দেখো আমি তোমার সাথে আজকে থাকবো, তুমি আমাকে সময় দিতে হবে। কিভাবে দিবো আমি জানি না, কারণ আমরা বিয়ে করছি, আমরা জানি আমরা বিয়ে করছি, এখন তুমি যা বলো কিছু করার নেই, এটা মানতে হবে। পরে ও আমাকে রাজি হয় না, আমি জোর করে তোমার অফিসে না যাইয়া ওকে জোর করে নিয়ে কক্সবাজার চলে যাই, কক্সবাজার চলে যাই, তারপর ওইখানে থাকি। নেওয়ার পরেই ওর বাবা মা ওরা ফোন করতেছে অফিস থেকে জানাই, কারণ অফিস জানা যায় অফিসে, কিন্তু আমি তো ওকে নিয়ে কক্সবাজার চলে গেছি। ওরা নিশিয়ে কিভাবে, আমি বলি দেখো তুমি যদি আমার সাথে এখন না যাও আমি এখন গাড়ি তুলে পড়বো, যাইবা কিনা সেটা বলো। তো বাধ্য হয়ে যায় ওয়াইফাই যায়, পরে আমি বাসায় আসি, আসে দুদিন টাকা কিছু খাবার চলে নিয়ে আমরা কক্সবাজার চলে যাই। তাও তাই যায় না, কিন্তু যাওয়ার সময় বিশ্বাস করবেন না, ও এত কষ্ট ছিল, ও মানে কান্না করতে করতে গেছে। গেছি যাওয়ার পরে রাত্রে রুমের যখন ঢুকছি, একটা হোটেল রুম নিছি কক্সবাজার, হোটেলে 600 টাকা দিয়ে একটা রুম নিছি, এক রাত থাকবো, দুই দিন থাকবো। পরে দুই দিনের জন্য 1,200 টাকা নিয়ে গেলাম, যাওয়ার পরে রুম নিলাম, নিয়ে রুমে ঢুকলাম, ঢুকে ও যে আমাকে ধরাই ধরছে, মানে না হলেও 15-20 মিনিট ছাড়ে নাই, মানে দুই থেকে তিন বছরের সম্পর্ক, কখনো খাদ ধরি নাই আমি ওর, এরকম সম্পর্ক ছিল। পরে রুমে ঢুকছি, ঢুকে ধরাই ধরছে, পরে অনেক ছিলাম, পরে যাক ওইখানে ছিলাম প্রায় রাত্রে 12টা-1টা পর্যন্ত। এরপর ওর ফোনটা চালু করছি, ফোন চালু করার লগে লগে ওর বাসা থেকে ফোন, ওর মা ফোন দিচ্ছে, চাচা ফোন দিচ্ছে, বাবা কিন্তু জানে না, ও যে বাসা জানে,
বিয়ে করছে এটাও জানে না,
ওটা জানে না, কে জানে না। পরে আমরা তো জানি আমরা স্বামী স্ত্রী, ওর মা তো ফোন করে কান্না করতেছে, বাবা মা তুই কই, তুই না আসলে তার বাবা, ওর মা আবার ওর অফিসে গেছে, গেটে দেশে এক গেছে অফিসে গেছে, কয় যে ও তো অফিসে আসে নাই। পরে তাই অনেক খুঁজতেছে, সব জায়গা খুঁজতেছে পায় না। পরে রাতে ফোন দিয়েছে, ফোন দেওয়ার পর মা তো কান্নাকাড়ি করতেছে, বাবা মা তুই কই, তুই তাড়াতাড়ি তোর বাবা ছেড়ে দিব, মানে সবসময় ওর বাবা ওর বারে বইটা দেখাইতো, তোর মেয়ে যদি কোথাও চলে যায় তাহলে তোর আমি ছেড়ে দিব, কেননা ও চাকরি করে টাকা দেয়, ওর বাবা ঘুরে ঘুরে খায়, ওর বাবা কিছু করতো না, ওর বাবা ঘুরে ঘুরে খাইতো, ওর টাকা নিয়ে থাকতো, ও টাকা নিয়ে দিলে ও মাসে ঘুরে চলতো, আমাকে এগুলো বলতো, আমার বাবা আসলে মানুষ না, উনি আমাদের টাকা দিয়ে উনি চলে, উনি কিছু করে না, উনি ঘুরে ধরে আমরা টাকা দিলে উনি ওটা দিয়ে চলে, আর যদি টাকা না দিই আমারও ঠিক মতো কাপড় দেয় না, ও আমাকে এগুলো বলতো, ও অনেক কষ্ট ছিল, ও এগুলো বলতো আমি ওর খারাপ লাগতো সেই জন্য। তো এখানে ফোন দিয়েছি, ফোন দেওয়ার পরে ও মা বলতো আমি তো গেছি না, আমি আনবো না, আমি আমার বাড়িতে নিয়ে গেছি, আমি ওকে বিয়ে করছি, ওকে আমাদের বাড়িতে নিয়ে গেছি, না কি বলো তুমি বিয়ে করছো ওকে নিয়ে আসছো, ও মা তো আমার চিনে, ও মার লাগে অনেক কথা বলছে, কয় তুমি বাবা তাড়াতাড়ি উনি নিয়ে আসো, নাহলে আমার তোমার আঙ্কেল রাখবে না। তো আমি চিন্তা করলাম কি করবো, পরে রাত্রে কি করলাম, পরে কাউন্টারে গেলাম, তখন ওরে বললাম দেখো কি করবো, বলে দেখেন আপনি আমাকে নিয়ে চলেন বাসায়, পরে ও চাষা ফোন দিচ্ছে, ভাই দেখেন আঙ্কেল আমি তো বিয়ে করছি ওকে, এখন আমি কি করবো, আমি তো বাড়িতে নিয়ে আসছি আমাদের, কয় দেখো বাবা আমি কথা দিচ্ছি তোমাকে, আমি এক সপ্তাহের ভিতরে তোমাদেরকে এক করে দিব, যে বাবা আমি তোমাদেরকে এক করে দিব এক সপ্তাহের ভিতরে, আমি কথা দিলাম তোমাদেরকে, ওরা চাষা। পরে আমি অনেক বোঝানোর পর অনেক কথাবার্তা বলার পরে নিয়ে আসলাম রাত্রে 11টা বাজে গাড়িতে উঠলাম, 11টা না আমরা 11:30 দিকে হবে গাড়িতে উঠলাম, রাত্রে 4টার দিকে এসে সিরিয়া নামছি। কিন্তু গাড়ির মধ্যে বিশ্বাস করবে না, যাইতেও গেছে কান্না করে, আসার সময় সারা রাত আমার বুকুর উপেছিল, কথা বলছে, এত কথা বলছে জীবনে আর এতদিন, মানে এতদিন সুখটা যে কোথায় আমাদের ভিতরে দেখা এরকম বুঝতেছি, যে এতদিন কোথায় ছিলাম আমরা, ও আমার বুকে শুয়ে কত সুন্দর সুন্দর কথা, মানে কি করছেন, যখন ওর আঙ্কেল রাজি গেছে, ওর আঙ্কেল ওর মা বলছে হ্যাঁ আমরা এক করে দিব, তখন ওর মনেই মানে সুখ চলে আসছে, শান্তি চলে আসছে, যে হ্যাঁ আমরা তো কদিন পরে এক হয়েছি। তো আসি, আসার পর সারা রাত অনেক কথা বলে গাড়িতে 3-4 ঘন্টা থাকি, অনেক কথাবার্তা বাড়িতে কি হয়েছে না হয়েছে ছোট বেলা সব বলছে। তো আবার আমাকে বয়সটা দেখা যায়, দেখেন যা বলি সত্য বলি মধ্যে অনেকে যায় তাই জীবনের গল্পগুলো বলে, দেখেন এরকম আমার ভয় লাগে, তো আসলে কি হয়। তো আমিও তখন থেকে শুনতাম, পরে ও আসি, আসার পর চাচা হাতে দিয়ে আমি আমার বাসায় চলে যাই, ওর বাসা যায়, তারপরে রাত্রে তখন চারটা বাজে। পরে ওর পরের দিনে সাফার কাছে আমি যাই, তখন আমার ওই ব্যাংকের ডাচবাংলা, তখন ডাচবাংলা বুথ, তখন আমার ডাচবাংলা কার্ডটা ওর কাছে সব ব্যাগে ছিল। ও বাসায় নিয়ে ফলো ফোন দিলাম, দেখো আমার কার্ডটা তোমার পকেটে, ব্যাগে কার্ডটা দিও। আমি তখন সাফার একটা দোকান আছে, ওই কাউন্টার থাকে ওদের, বরিশালের কাউন্টার আছে, একটা কাউন্টার আছে, ওইখানে গেলাম। যাওয়ার পর সাসা ওইখানে বসে, তো সাসার কাছে কার্ডটা দিতে বলছে। আমি যে কার্ডটা না সাসা বললাম, আঙ্কেল এই রুমের আপনারা তো বলছেন, এখন কি করবেন? হ্যাঁ আঙ্কেল একটু অপেক্ষা করো, আমি কোথায় আনতেছি সবকিছু। তো আর এটা তোরা করে না, উনি বলে যায় অপেক্ষা করেন কিছুদিন। এরকম করতে করতে অনেকদিন করছি, করার পর ওর মা বউ বউ বলছে যে আমরা তো বিয়ে করছি। ওর মা বলে কি বিয়ে, কিভাবে বিয়ে করছো, সাক্ষী নেই টাক্ষী নেই? তো আমি তো জানি সাক্ষী ছিল, কারণ এখানে তিনজন লোক ছিল যখন আমরা বিয়ে হয়েছে, তখন রুমের ঘরের মধ্যে তিন চারজন লোক ছিল, ওটাই ওনারাই সাক্ষী। তো ও বলতেছে না এই বিয়ে হয় না, ও সাসা বলতেছে এটা বিয়ে হয় না, এটা কি বিয়ে হয় নাকি? না এটা আমরা নতুন করে বিয়ে দিব। হ্যাঁ ঠিক আছে দেন আপনার, আবার অসুবিধা কি, আমি তো রাজি। পরে ও সাসা এটা মানে না, ও সাসা আমার সাথে কথা বলতেছে না। ও পরে ও সাসা আমাকে হুমকি দেয়, যদি আমাদের বাসার পাশে আসো, ওর পাশে থাক ঘুরো, তাহলে তোমার হাত পা ভেঙে দিব, এই সেই, মানে তোমাকে আমি মারি ফেলবো, এরকম হুমকি দেয় আমাকে। তো আমিও একটু ভয় পাই, ভয় পাই, আত্মার এটা আয়োজন করতাম না। পরে অনেকদিন কথাবার্তা হয় না, পরে ও আমাকে আবার ফোন দেয় অনেকদিন পরে, প্রায় তিন চার মাস পরে একদিন ফোন দেয়, ফোন দেয় আবার আমার সাথে কথা বলে মাঝে মাঝে, তো কথা বলে থাকে। এরপরে ওর মা আর আমার সাথে এত রেজন করে না, এর ফাঁকে আমার সাথে আবার ওই মেয়েদের লগে যোগাযোগ হয়, মেয়েদের লগে মাঝে মাঝে প্রায় সাড়ে তারা হওয়ার পরে দুই এক দুই বছর পরে আবার ওর সাথে আমার যোগাযোগ হয় মেয়েদের সাথে। তো ও আমার সাথে যোগাযোগ করে, ও পরে একটা বিয়ে করে, ছেলে একটা ছেলে বিয়ে করে এখানে ঢাকায়, ছেলেটা নেশা টেশা করে। তো ওর সাথে মাঝে মাঝে যোগাযোগ, তো একদিন ওকে বলে দেখো আসো আমরা কোথাও ঘুরে আসি। পরে ও যায়, আমরা কক্সবাজার ঘুরতে যাই, গেছে 2012 সালের কোরবানির সময় আমি কোরে নিয়ে কক্সবাজার ঘুরতে, তখন আমাদের তালাক, কিন্তু কোন জানা কেমনি ঘুরতে চাই, ঘুরে আসি কক্সবাজার দুদিন থাকি আসি। মিনিতাকে প্রথম ওয়াইফকে তালাক হওয়ার পরেও এখনো আমার সাথে সাথে যোগাযোগ,
তালাক হওয়ার পরেও আপনি মিনিতাকে নিয়ে ঘুরতে যান, যে আপনার কাছ থেকে টাকা টোকা নিয়ে গেছে তাকে নিয়ে ঘুরতে গেছেন, তখন আপনি অলরেডি আরেকটা বিয়ে করেছেন, তিন নম্বর বিয়ে, সে তখন স্ট্যান্ড বাই আছে, চিন্তা করেন অবস্থা। ওকে বলেন তারপর।
এরপরে ওর সাথে আবার তিন চার মাস মেয়েদের নিয়ে ঘুরতে যাই, মেয়েদের সাথে আবার এগুলো কথা হয়, আমাকে বলে দেখে। ও আবার এর ভিতরে বিয়ে করে ফেলে একটা, বিয়ে করার পরে ওর একটা বাচ্চা হয়, তখন ওর স্বামীর সাথে ভালো না, ও নেশা টেশা করে, ইয়েবা টিয়েবা খায়, এগুলো আমি তো জানি না, তো এগুলো খায়। ও আমাকে বলে আমাকে মাইদুর করে আমি ওর থেকে চলে আসছি। পরে আমি কই চলে আসতে ভালো হয়েছে, আমি তোমাকে নিয়ে আসবো, আমি তোমাকে আবার বিয়ে করবো, আমি ওকে এভাবে বলি। তো ও রাজি হয়, হ্যাঁ ঠিক আছে দেখেন যদি করতে পারেন। তা আবার বিয়েগুলো চিন্তা হয়, পিছিলে গুলো চিন্তা হয় যে ওর ফ্যামিলিটা এরকম, ওকে বিয়ে করলো কিরকম করে কি করে কোনো ঠিক আছে। আর ও এখানে যায় ওইখানে অনেক ছেলের সাথে কথা বলে। তো যখন আমি ওকে কক্সবাজার নিয়ে গেছি, ওই রুমের ভিতরে আমি ওর আমি একটা রুমে, ওইখানে একটা ছেলের সাথে কথা বলতেছি, তখন ওর একটা ছেলে আছে, ও ছেলে হয়েছে, তখন ছেলেটার বয়স মনে হয় এক বছর হয়ে গেছে।
কোন ছেলে?
ওই ফর একটা বিয়ে হয়েছে, হ্যাঁ মিনি তার বিয়ে হয়েছে আরেকটা, ফর ওইখানে একটা ছেলে হয়, ছেলে মানে ছেলে ওইখানে ডিভোর্স হয়ে গেছে, ডিভোর্স হয় না মানে যোগাযোগ নাই,
যোগাযোগ নাই,
ও নেশা করে এই জন্য মাইদুর করে, ওই জন্য যোগাযোগ রাখে না ওর সাথে। ছেলেটার মায়ের কাছে থাকে, ও চাকরি করে, ও গান আমার চাকরি করে।
আচ্ছা, তো ওই অবস্থা আপনার সঙ্গে মিশে,
ও আমার সাথে মিশে, তো আমাকে ফোন দেয় সবসময়, ফোন দেওয়া কথাবার্তা হয়। তো আমি তো আবার ওর সাথে আসা কারিমার সাথে আমার যোগাযোগ থাকে। পরে ওর সাথে আমি চলে যাবে, চলতে থাকবে, ও হঠাৎ করে গেছে দুই বছর ধরে আমার সাথে যোগাযোগ নেই কারিমার সাথে। আমাকে একদিন বলে দেখেন আমি তো বাড়িতে যাবো, আমি কেন কয় আমি কোন সময় পড়া শিখবো, আমি কোন সময় পড়তে যাই না, আমার দাদির কাছে আমি কোন সময় পড়া শিখবো, আমি তিন মাস পর আসতেছি 2013 সালের সময়, তখন 13 সাল। এরপর থেকে আর আমার সাথে যোগাযোগ হয় না, বাড়ি চলে যায়, আমি যাইতে না করি, তারপর মা বলে রিকোয়েস্ট করে, পরে যায় আর আমার সাথে যোগাযোগ নেই, ওর সাথে শেষ। কিন্তু আমি অনেক চেষ্টা করি যোগাযোগ করার জন্য।
আপনি তিন নম্বর বউয়ের কথা বলি, উনি ওনার নাম কি ছিল?
আয়শা।
আয়শা, তারপর কি হলো আয়শার সঙ্গে?
ও পরে ও আমাকে 2013 সালে বলে যে আমি এর বেরোব, আমি 13-14 সালে বলে যে আমি তো বাড়ি যাচ্ছি, আমি কোরআন শরীফ পড়া শিখবো। আমি
এটাই এটাই এটা মিন্তির গল্প বলছিলেন না আপনি, যে আয়শার গল্প?
মিন্তির সাথে যোগাযোগ চলতেছে ফলে মাঝে মাঝে।
আচ্ছা, তো আয়শা এরকম চলে গিয়ে আর কোনো যোগাযোগ?
যোগাযোগ আমাকে বলে আমি বাড়ি যাবো, কোরআন শরীফ পড়া শিখবো, আবার আসবে, আসলে আমি আমার আম্মা আব্বা আপনার হাতে উঠে দিবে। আমার ওর মা ওই কথা বলে যে হ্যাঁ ও বাড়িতে তিন মাস পর আসবে, আসলে
আপনি এরপর কোনো যোগাযোগই রাখতে পারেন নাই?
না আর পারিনি, মোবাইল বন্ধ, কিভাবে রাখবো, ফোন বন্ধ। ওদের দোকানে গেলাম, দোকানটাও বন্ধ, ওই দোকান আর নাই ওনার, রাখবো ও সাসা বসছে দোকানে, ও সাসাও নাই আর দোকানে। পরে আর যোগাযোগ হয় না।
বাড়ি?
বাড়ি ফিরোজপুর।
বাড়ি চিনতেন না?
বাড়ি চিনতেন না, ফিরোজপুর তো, বরিশাল ফিরোজপুর, ওর সাথে কোনো যোগাযোগ নাই, এখনো যোগাযোগ নাই। তো এদিক দিয়ে মেয়েটার সাথে চলে যোগাযোগ, কথাবার্তা বলি মাঝে মাঝে, মেয়েটা মাঝে মাঝে আমাকে সময় দেয়, আমি ঢাকায় আসি মাঝে মাঝে, প্রায় কিছুদিন আগে আসছি একবার, তো ওর সাথে চলে। এরপরে যাক এখন কি করবো, এখন তো আর কোনো পথ নেই। এরপরে আবার আমার তৃতীয় বউটা একটা মেয়ে আছে, তো এইভাবে চলি কিছুদিন, চলার পরে এখন ওরা আমার ভালো লাগে না, আমি কি করবো, আমি সবাই বলে দেখেন ওরা আপনার একটা ব্যবস্থা করেন, আমি চলতে পারবো না।
তৃতীয় বউর মেয়ে মানে?
মেয়ে একটা মেয়ে হয়েছে না, তৃতীয় বউর, দ্বিতীয় বউর,
দ্বিতীয় বউ, হ্যাঁ
ওর মেয়ে আছে
বাড়িতে যেটা থাকে।
হ্যাঁ,
কি নাম ছিল
ওর? ওটা সালমা।
সালমার, সালমার একটা মেয়ে হয়,
মেয়ে আছে, ও মেয়েটা প্রায় তখন
সালমার মেয়ে হবে না, হবে তো আপনারই মেয়ে?
আমারই মেয়ে।
হ্যাঁ, তো বলেন আপনার একটা মেয়ে,
আমার মেয়ে হয়, তো ওকে নিয়ে থাকে। তো মেয়েটার বয়স যখন তিন চার বছর হয়, চার বছর মতো হয়, তখন আমি মানে ভিতরে ভিতরে এগুলো করছি আমি সব, ও তো বাড়িতে থাকে, তেমন একটা বাড়ি যে সময় দিনে তো চার বছর হয়ে গেছে, তখন আমি আর ওকে নিয়ে ভাবতেছি না, আমার এভাবে সম্ভব হয় না, আমার সাথে ব্যবহার করো উল্টা পাল্টা, কারণ ও আমার অনেক বয়স বেশি, ও ছোট ভাই আমার থেকে বয়স বেশি, ওর প্রায় আমার ধারণা 30-35 কম হবে না। তো আমার এখন মাত্র 29 সাল, আমি বিয়ে করছি ওর 2006 সালে, পরে ওকে ডিভোর্স দিব, ও গ্রামে শালিশ বসছে সবাই, আমি ওকে খরচ দিই না, ওরা ওরাই বসাইছে যে ওকে খরচ দেয় না, ওর শহরে থাকে কি করে না করে কোনো ঠিক নেই, ওকে সময় দেয় না, টাকা পয়সা দেয় না।
বিরতি শব্দ যেহেতু আমরা শুনতে পেয়েছি, আমাদেরকে বিরতি নিতেই হবে, এখান থেকে ফিরবো, 4 মিনিটের বিরতি নিচ্ছি। প্রিয় শ্রোতা, যাহা বলিব সত্য বলিবতে আপনি যদি আকাশের মতো কনফেস করতে চান নিজের জীবনের অপরাধগুলো ভুলগুলো, এই অর্থে যে আপনার মতো ভুল সমাজের আর কেউ কখনো না করুক, তাহলে আপনি আসতে পারেন, নিজের নাম পরিচয় গোপন রেখেও আপনি কনফেস করতে পারেন। আমাদের এখানে আসার জন্য নিয়ম হচ্ছে আমাদেরকে ফোন করতে হবে, ফোন নম্বরটি হচ্ছে 09613892892। ফিরে আসছি ঠিক 4 মিনিট পর।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ
ইয়োরসেলফ। রেডিও 89.2 FM, এবিসি রেডিও 89.2 FM,
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
আরো একবার স্বাগত, 4 মিনিট পর আপনারা শুরু করলেন রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, এবিসি রেডিও এফএম 89.2 তে। আর জি কিবরিয়াকে আকাশ রয়েছে আজকে কনফেসের মঞ্চে। আকাশকে আপনারা যদি দেখতে চান, আপনারা আসতে পারেন আমার ফেসবুক পেজে, পেজের ঠিকানা www.facebook.com/kibriya.rj। আমি আবারও বলছি www.facebook.com/kibriya.rj। পেজটি আছে আর জি কিবরিয়া নামে, প্রায় 14 লাখের কাছাকাছি আমার মেম্বার রয়েছে এখানে, আপনারা চাইলে ওখানে লাইক দিয়ে যুক্ত হতে পারেন, এবং ওখানে আমার ব্যক্তিগত আইডির লিঙ্কও দেওয়া থাকে। অনেক সময় ফেসবুকে এত বেশি ফেক আইডি এবং এত বেশি ফেক পেজ, আই এম রিয়েলি সরি টু সে, আমি খুব রিসেন্টলি বিটিআরসি তো যোগাযোগ করেছি এই বিষয়টাকে অফ করবার জন্য, তারা কথা দিয়েছে যে চেষ্টা করছে। আমি মানে কি বলবো, মানে এটা নিয়ে ফেসবুকে একটা নির্দিষ্ট নিয়ম থাকা উচিত, এবং ভেরিফাইড করার জন্য আই হ্যাভ ট্রাইড লট, বাট আনফর্চুনেটলি এখনো ভেরিফাইড না হওয়ার জন্য এই ধরনের ভোগান্তি আমার পোহাতে হচ্ছে। সুতরাং এই জন্য ইউআরএলটা বারবার আপনাদেরকে বলি, অন্য কোনো পেজে যুক্ত হবেন না এবং সতর্ক থাকবেন, কারণ হরহামেশায় বিভিন্ন রকমের দুর্ঘটনা ঘটে। ফিরে আসছি আবারও আকাশ আপনার কাছে, যেখানটায় আমরা ছিলাম হ্যাঁ সেখান থেকে শুনতে চাই। তারপর
সালিশে বসছি, বসার পর ওনারা তেমন একটা কিছু করে না, বসে সবাই বসে মিলে ঢেলে দেয়, হ্যাঁ তুমি ওর খসরা দিয়ে, হ্যাঁ দিব, বসে বসা মানে তো দিচ্ছি 2000 টাকা করে দিচ্ছি মাসে মাসে দিচ্ছি। তো ওরা বলতেছে ঠিক আছে এভাবে দিলে হয় না, আর বাড়াইতে দিব, দিয়ে থাকি, আর এরপর আমি শহর চলে যাই চাকরি করি। তো চাকরি করার ফাঁকে ফাঁকে আমি ওরা একটা বন্ধুর সাথে পরিচয়, চাকরি অফিসে যে থাকি, অফিসে চাকরি করি, সেটা আমাকে হোটেলে নিয়ে যায়, মানে ওদের মেয়েদের হোটেলে নিয়ে যায়। তারপরে আমি কি এখানে কি এখানে আয় গেলে বুঝলে, পরে যাওয়ার পর দেখি যে এখানে অনেকগুলো মেয়ে থাকে, অলঙ্কারে চট্টগ্রাম মনসুরাবাদ একটা হোটেল আছে, মনসুরাবাদ অনেকগুলো ঢাকার থেকে মেয়েরা যায়। আমি জিজ্ঞাসা করি মেয়েদেরকে তোমার কোথা থেকে আসছো, ঢাকার থেকে যায়, পাবনা থেকে আসে, অনেক দূর থেকে মেয়েরা আসে এখানে যাই, যাওয়ার পর দেখি যে 500 টাকা করে থাকি, সম্পর্কিত করে চলে আসি, মাঝে মাঝে যাই, কদিন পরপরে যাই, কদিন পরপরে যাই, টাকা পাই, টাকা উড়ে ফেলা এখানে যাই, সপ্তাহ মাসের মধ্যে দেখা গেছে 2-3 বারও যাই, টাকা পাই, টাকা হিসেবে উড়ে যাই, কখনো একটা টাকা রাখতে পারি না, একবার 500 টাকা, একটা আছে 500 টাকা, একটা 400 টাকা, একটা আছে 1000 টাকা, যেটা ভালো মেয়েরা ওদেরকে 1000 টাকা দিতে হয়। পরে যাই আমি বেশিরভাগ 1000 টাকা 500 টাকা দিয়ে যাই, যাইতাম এভাবে চালু চলে, আমার বাড়িতে তো আছে দ্বিতীয় বোর্ড আছে, ওইভাবে চলতে থাকি। পরে যাই, তারপরে বাড়িতে আসে আবার শালিশ বসে, মানে আমি টাকা পয়সা দিনে বাড়িতে আবার বসে, এখন আমার বলতে তুমি ওকে কি করবা, কি রাখবা আমার গ্রামের স্যারম্যান বাবার বলতে ওকে তুমি রাখবা নাকি ওরা ঠিক মতো খরচ করে দিবা। আমি ওকে দেখেন আসলে এতদিন যা হয়েছে আমি আসলে ওকে রাখতে চাচ্ছি না, আপনারা এটা ভাঙিয়ে দেন কিভাবে দিবেন। আমি মেম্বর কেটে বলি আগেই যে আপনি এটা ব্যবস্থা করেন, আমি ওটা রাখবো না, কারণ আমার পক্ষে সম্ভব না ওকে এভাবে রাখা, আমি ওকে পারতেছি না। পরে হ্যাঁ ঠিক আছে এটা আমরা কথা বলবো। পরে আমি আমার স্যারম্যান আবার আমার তালুই আপন তালুই বড় ভাই শ্বশুর, পরে উনি আসে, আসার পরে সবাই মিলে বসে, ওদের চেয়ারম্যান আসে, ওর সালমার গ্রামের চেয়ারম্যান আসে, মেম্বার আসে, চেয়ারম্যান একজন মেম্বার আর কি, ওদের মেম্বার আছে, আমাদের মেম্বার আছে, চেয়ারম্যান আসে। তো আসে বসে, বসার পর আমাকে জিজ্ঞাসা করে আসলে তোমাদের সমস্যাটা কি, তোমরা মিল নেই, কথাবার্তা বলো না ঠিক মতো, আসো না বাড়িতে, আমাকে দেখেন এই বিয়েটা কিভাবে হয়েছে আপনারা জানেন, এখানে কয়েকজনে জানে, সালিশে যে কয়েকজন বসছেন এখানে ম্যাক্সিমাম লোকে জানে বিয়েটা কিভাবে হয়েছে, আমার ইচ্ছার মতো ইচ্ছার মধ্যে বিয়েটা হয়নি, তখন থেকে আমি সাথে ওইরকম ব্যবহার করছি, কিন্তু এখন না। বলছো তুমি এখন কি করবো, তো ওনারা বলছে আমাকে আবার আলাদা ডাকিনি, বলতেছে দেখ তুই বল তোর টাকাটা কিছু নিয়ে দি, 2-3 লাখটা নিয়ে দি, তুই বিদেশ চলে যা। আমি দেখেন আমি বিদেশে থাকতে পারবো না, কারণ আমার মেয়েদের প্রতি বেশি নেশা, আমি কখনো বউ রেখে বিদেশ যেতে পারবো না, এটাই আমি বলি না আমি যাবো না, আমিও রাখবো না, আপনারা যে বাবা না ভাঙিয়ে দেন, যে কটা লাগে আমি দিব, যে বাবাকে আমি দিব। তো আমাদের ভাইয়া অনেক সম্পদ আছে, সম্পদ আছে আমার আব্বার দিনে অনেক সম্পদ আছে, সেই জন্য আসলে সমস্যা হয় না। তো আমি বললাম যে হ্যাঁ আপনার এটা ভাঙিয়ে দেন কিভাবে দিবেন, পরে বলে যে আপনি 5 লাখ টাকা দিবেন। ফলে আমার জিজ্ঞাসা করে তুমি কেউ রাখবো, আমি দেখেন আমি ওকে এক কথাই বলি আমি ওকে রাখবো না, ওরা কি করবেন আপনি এটা ডিসিশন নেন, কারণ আপনার স্যার ম্যামারও এখানে বসছেন। তো আপনি মেয়ে কি করবেন, তোমার মেয়ে তুমি কি করবো, আমার মেয়ে আমাকে দিয়ে গেলাম আমি নিয়ে রাখবো, আর যদি না দিয়ে যায় ওরা নিয়ে নিয়ে যাবে, এটা আমাদের ব্যাপার। পরে ওনারা বসে, বসার পরে চালিশে বসলে বসে আমাকে জিজ্ঞাসা করে তুমি কি করবো, আমি কাউকে রাখবো না আপনার ওয়ালে। পরে ওনারা বলে যে 5 লাখ টাকা দিতে হবে, পরে স্যার মানে এই কথা বলে আমাকে না দেখেন আমি তো করবো না, আমি কি করে স্যার 5 লাখ টাকা দিবো, আরেক টাকা ইনকাম নেই, আমি যা টাকা পাই আমি উড়ে ফেলি, বুঝছি। এভাবে পরে ওনারা ভাঙে, আচ্ছা ঠিক আছে পরে আমরা তোমাকে জানাবো কয় টাকা দিতে হবে। পরে ওনারা ওই দিনেই ওকে নিয়ে ও যা কিছু আসিল ফার্নিচার টার্নিচার যা আছে, ফার্নিচার বলতে কি খাট দিছে আর একটা আলমারি ছিল, মানে আমার কিনার দেখার টাকা কিনে একটা আলমারি ছিল, এগুলো একটা ভ্যানগার 2-3টা ভ্যানগাড়ি আনে, ও যা আসিল ওই দিনেই সবকিছু নিয়ে চলে গেছে।
টাকা পয়সা দিয়েছেন,
টাকা দিনে ওই দিন, মানে বলছে টাকা পয়সা কত দিতে হবে স্যারমেন বলবে। পরে উনি বলে ঠিক আছে আমি তোমার পরে জানাবো, তুমি আমার নাম্বারটা রাখো, তুমি কত দিতে হবে এটা আমি তোমার বড় ভাইয়ের বলে দিবো আর মেম্বারও বলে দিবো। পরে উনি বলতেছে তোমার 2.5 লাখ টাকা দিতে হবে, আমি না স্যার এত টাকা দেওয়া সম্ভব না, আমি কিভাবে দিবো, আমার হাতে টাকা করতে দিবো। পরে না দিতে হবে তোমার কিছু করার নাই, তুমি যদি ওকে ছাড়ে দাও ওরা মেয়ে নিয়ে যাবে, তোমাকে 2.5 লাখ টাকা দিতে হবে, তুমি দিবা কিনা সেটা বলো না, না হলে ওরা কি করবো, ওরা অন্য কেস টেস করবে। আমি দেখেন ঠিক আছে আমি একটু চিন্তা ভাবনা করে দিই। পরে আমার বড় ভাই বললাম বড় ভাই আমি কি করবো, এমনি তো উনি আমার জন্য অনেক কষ্ট করছে, জেলও কাটছে, কিছু বলার নাই ওনার। তো এবার আমি কি করবো, তো যেটা বললাম তুইটা করছি নেওয়া কিভাবে বলে। আমার আম্মা তখন কয় আছে ঠিক আছে তোর বাল্য গান, আমি আমার বলে আমার একটু বলেন না ভাইয়ের যেভাবে একটা ব্যবস্থা করতে কি বলবো এখন বলেন, বাবা তো নাই বাবা মারা গেছে। পরে ভাই কয় আছে ঠিক আছে দেখি কি বলে। পরে ওই মিনিটারে যে টাকাটা দিছি আমি কিন্তু ওইটা এখনো বাইরে দিতে পারিনি, মেজো ভাই উনি থাকে বিদেশে, তো উনি এখনো টাকাটা আমাকে চাচ্ছে, আমি দিই না কেন, আমার ওনার ওয়াইফ আমার এই টাকাটা ওনার ওদের সাথে হাত লাগাই আমার ক্ষতি করছে, এই জন্য আমি এখনো দিই না। তো এখন কিভাবে দিব, কোথেকে আর একটা পাবো, আমার কাছে মানে ক্যাশ 1 টাকা নেই। পরে আমার বড় ভাই আমার বড় যে উনি বিদেশ থেকে ওনা বললাম ভাই আমার কিছু টাকা বলে দেন না, আমি একটু একটু ম্যানেজ করি। পরে উনি বলে না ঠিক আছে আমি দেখি কি করতে, পরে উনি মিলিয়ে দিলে 60,000 টাকার মধ্যে আমার আমার কাছে কিন্তু 1 টাকাও নেই। তারপর আমি কি করবো, আমি কি করবো চিন্তা করলাম, যাচ্ছে আমি 1 ঘন্টা থাকা আমি কি করে দিবো, আমি যে বাফার সম্পদ পাবো কিন্তু আমি 1 ঘন্টা থাকা বিক্রি করে করে দিয়ে দিবো, তারপর আমি শান্তি থাকতে পারবো, এটা চিন্তা করে। পরে বড় ভাই আমার সিধু ভাইয়ের কাছে আরেকজনের কাছে 1 ঘন্টা থাকা বেশি 1.5 লাখ টাকা, ওই 1.5 লাখ আর 60,000 টাকা 2,10,000, এরপর আমার থেকে মানে 10-20,000 টাকা দিয়ে 2,17,000 টাকার মধ্যে দিয়ে ওদেরকে বিদায় করে দিয়ে
ডিভোর্স করে দেয়।
হ্যাঁ ডিভোর্স করে দিয়ে 2,17,000 টাকা ক্যাশ 2,17,000 টাকা দিয়ে দিই। পরে
2,17,000 টাকার জন্য মায়া হচ্ছে, কিন্তু আপনার মেয়েটার কথা কি একবার চিন্তা হচ্ছে?
মেয়েটার কথা আসলে মাঝে মাঝে মনে হয়, কিন্তু তখন যদি আমাকে দিয়ে দেয় আমি ওকে রাখতাম, কিন্তু আমাকে দিয়ে যায় নাই। আর
ওকে ঠিক আছে বলেন, তারপর
পরে দিয়ে দিই, দিয়ে আমি সেটা চলে যাই, কি করবো এখন আর।
3টা বিয়ে করলেন, 3টা বিয়ের একটা বিয়ে আপনার নাই তখন?
এখন নাই।
ওকে
পরে জায়গা যাওয়ার পরে সিরিয়াং যাই, চাকরি করি আর হোটেলে যাই মাঝে মাঝে, আমি ঢাকায় আসি, ঢাকায় আমাকে পরে হোটেলের মধ্যে,
হোটেল বলতে আপনি এই ধরনের মানে শারীরিক সম্পর্ক করার জন্য আপনি আসেন?
আসি ঢাকায় আসি মাঝে মিরপুর যাই মাঝে মাঝে, তো এইভাবে ঢাকায় ঢাকায় যাই, যেখানে যেখানে থাকে ওই ওদের সাথে, ওই মিরপুর মুন্সিরাবাদ যেখানে গেছিলাম ওদের থেকে নাম্বার নিয়ে মানে অন্য জায়গায় যাইতে, ওরা ঠিকানা আছে, পরে এখানে মুন্সিরাবাদ বন্ধ হয়েছে, পরে অন্য অন্য জায়গায় যাই। পরে কিছুদিন পরে আমার আম্মা অসুস্থ হয়ে যায় 2014 সাল, তখন আমার আম্মা অসুস্থ, খুব অসুস্থ, ওনাকে নিয়ে অনেক তেন করি, বাবা তো নাই মাকে নিয়ে অনেক কষ্ট করি, আমি আসলে ওনার জন্য কিছু করতে পারি, বড় ভাইরা করছে সেটা বড় ভাইয়ের অবদান, অনেক ডাক্তার টাক্তার দেখে উনি অসুস্থ। পরে আমি এর ভিতরে এভাবে থাকি, চাকরি করি রাখছি, আমি মাঝে মাঝে হোটেলে যাই, বাড়িতে আসি চলি। তো আমার বললাম আমার জন্য মেয়ে দেখতে পারেন না, আমাদের কিছু আমরা ডাইরেক্টলি আমার আম্মাকে বলছি আমি আর কথা থাকবে তোর চাপতে করতে হবে, আমার বড় ভাই দেখে। তো এ ফাঁকে আমার আম্মা খুব অসুস্থ হয়ে যায়, সিটাঙ্গে যায়, আমার খালতো মনে বাড়ি আছে সিটাং, ওইখানে যায় বেড়াইতে, ওইখানে যায় খুব অসুস্থ হয়ে যায়। পরে আমার বলে বাবা তুই আমার বাড়ি দিয়ে আমি বাড়ি চলে যাবো 2015 সালে করবানোর সময়। পরে মা ওইখানে অসুস্থ, ওরা নিয়ে আসলাম, ওরা নিয়ে আসলাম, আমি টিকিট কাটলাম সিটাং বাড়িতে নিয়ে আসবো। পরে বাড়ি দিয়ে যাওয়ার দিয়ে গেছি বাড়িতে রোববারে, মানে মঙ্গলবারে মারা যায়, মঙ্গলবার রাত্রে মারা যায়, কষ্ট হয়েছে ভাই আপনার সাথে আসলে কথা বলতে পারিনি, আমার মনে কষ্ট পাইতো ফ্যামিলির মধ্যে, কিন্তু কারোর সাথে কখনো দেখা দিত না, কোনো অন্য পুরুষের সামনে ফাঁসাতো না, মাসাতো, খুব ভালো মানুষ ছিল, কখনো আমার আমার মানে আমরা কষ্ট দিইনি, মানে অনেকে আসছে না গালি গালাজ করে মারে তুই তাই করে বোকা সভা করে, আমরা এগুলো কখনো করিনি বা কোনো ভাই করিনি, আল্লাহর রহমতে আমি কখনো বলিনি, মাকে কখনো তুই বলিনি, এখনো প্রতিটা সেকেন্ডে মাকে মিস করি।
ওকে ঠিক আছে বলুন, তারপর?
এরপরে মা মারা যায়, যাওয়ার পরে এখন মান্তবিন্দে বললাম বোন এখন তার আমার কেউ নাই, আবার বড় ভাইটা তো তেমন, বড় ভাইটা যোগাযোগ রাখে, এরপরে সাইড নাম্বারটা একটু যোগাযোগ রাখে। পরে বোনরা বললাম বোন আমার জন্য মেয়ে দেখেন, আমি তো আর এবার পারবো না, পরে উনি আমার জন্য একটা মেয়ে দেখে, উনি আবার ও আমার আমার সম্পর্কে আত্মীয় হয়, আমার আব্বার দিক দিয়ে একটা সম্পর্কে আত্মীয় হয়, তো আমি পছন্দ দেখতে যাই, দেখার পরে আমার ভালো লাগে, ভালো লাগে, পরে আমি বলি আপা আমার পছন্দ হয়েছে, এখন ওনারা যদি দেয় তাহলে আমরা করবো। মেয়েটা হয়েছে যে ভাই আমি বলি উনি হয়েছে আমার আমার মায়ের বোনের ছেলের মেয়ে,
সম্পর্কে আজকের মধ্যে।
হ্যাঁ পরে পছন্দ হয় ওনারা দিবে, আমার পছন্দ হয় মেয়েটাও আমাকে বিয়ে করবে, আমার পছন্দ হয় মেয়েটা আইফাস, ওরা কিন্তু আর এত কিছু জানে না আমার, ওনারা জানে আমি একটা বিয়ে করছি, ওনাকে আমি ছাড়িয়ে দিছি। এই থাকতেও পারে, প্রথম রাজিয়া পরে আমার ব্যাপারে আমার চাষা আমার নামে অনেক কথাবার্তা বলে, আমি যেখানে যেখানে বিয়ে করি যেখানে যেখানে বিয়ে করি তো উনি এগুলো বলে, ওরা আবার বিশ্বাস করে দেখেন আমার চাষাদের সাথে আমাদের মিল নেই, এই জন্য ওনার হয়তো বলে ওনাদেরকে বুঝে যাই রাজি করায় বিয়ে হয়, পরে বিয়ে হবে, বিয়েটা করি। আমার মারা যাওয়ার 2016 সালে মনে করি, 15 শেষের দিকে করি, এই করবান আসলে 2 বছর হবে, পরে ওকে বিয়ে করে বাড়ি সিটাং নিয়ে যাই, নেওয়ার পরে ও সিটাংরা বিয়ে করার 2-3 মাস পরে বিয়ে করে আমার কেউ থাকে না ভাইয়া, বিয়েটা করি ওই মামতোবেন থাকে, মামতোবেনে জামাই থাকে আর আমার একটা ছোট ভাই যায়, এই আপনি জানা বিয়ের হবে ওনাদের হয়ে মামতোবেনের বাড়িতে নিয়ে যায়, আমাদের বাড়িতে আনে না কারণ আমার মা বাবা নাই, বাড়িতে আনি কার কাছে আনবো, ভাবির এতটা সুবিধা না, পরে নিয়ে যায় মামতোবেনের বাসা ওইখানে থাকে, আমাদের ওইখানে থাকা বাসাটা তো ওইখানে হয়, পরে নিয়ে আসে, আসার পর ওদের ওদের বাড়িতে থাকে, আমি সিটাং চলে যাই, যাওয়ার পরে 2 মাস পরে আমি ওকে নিয়ে যাই সিটাংয়ে, একটা বাসা নিয়ে বাসা নিয়ে সিটাংয়ে নিয়ে যাই, খুব ভালো সম্পর্ক, 2 মাস প্রত্যেক মাসে 2-3 বার আসি বাড়িতে, খুব ভালোভাবে সম্পর্ক ছিল 2-3 মাস, 2 মাস থাকার পরে ওকে আমি সিটাং নিয়ে যাই, নেওয়ার পরে ও আমাকে সিটাং যাওয়ার 1 মাস মানে সকালবেলা ভোরে উঠে উঠি, আমার বাস ডিউটি পাই 6:30 থেকে দুপুর 2টা, আবার দুপুর 2টা থেকে 1 সপ্তাহ রাত্রে 10টা, এগুলো ভোরে উঠে উঠি আমার পাত্রটা ফাঁকা খাওয়াইতো, কিন্তু 1-1.5 মাস যাওয়ার পরে আমার সাথে এরকম ব্যবহার করে মানে খুব খারাপ ব্যবহার করে, আমি একটা কথা বলে দেখো তুমি এভাবে রান্না করছো কেন, এভাবে করতে পারো, এই বাতর ফাতর মেলে আমার ফেলা যাবে, কিছু বলতে বলা যাবে না ওকে, খুব রাগ দেখাবে ওকে, আমি কিছু বলতে পারবো না, আমার সাথে উল্টা বলে যেখানে আমি গরম হবো ওইখানে ও আমার সাথে গরম, তখন ওর মন মানের সাথে আমার খারাপ লাগে, কি রে ও এরকম করতেছে কেন, তো আমি খুব সহ্য করে থাকি,
এটার পেছনে কারণ কি ছিল আপনি নিজে থেকে বুঝতে পেরেছেন আপনার কোন ডিফিট ছিল কিনা?
না নিজে থেকে বলতে ও মানে ওর মাস পরে আমি এখন জানতে পারছি যে আমি বলতেছি এটা, পরে ও আমার সাথে এরকম দেখায় আমার কথায় কথায় বলবে রাত্রে 2টা বাজে 3টা বাজে বাসা থেকে বেরিয়ে যাবে, আমি চলে যাবো বাসা থেকে বেরিয়ে, রাত্রে যদি স্বামী স্ত্রী অনেক কিছু হয় ও রাত্রে রুম দরজা খুলে বাইরে বেরিয়ে যাবে, মাঝে মাঝে বেরিয়ে টুলে ভাত কাটতে, তো আমার এগুলো ভালো লাগতো না, আমি ওনাদেরকে বলতাম আমার বাইরে বলতাম আমার ভাবিদেরকে বলতাম দেখেন ভাবি ও এরকম করে আমার সাথে আমি কিভাবে সংসার করবো, আমি ওকে একদিনে বলছি যেদিন বিয়ে করছে সেদিনে বলছি আমি আমার কেউ নেই, তুমি ছাড়া আমার কেউ নেই, তুমি আমার সাথে এরকম করলে আমি কি করবো কারখানে যাবো, তো আমার সাথে এরকম করে সবসময় এরকম করে গরম দেখায় কিছু বললেও আমার সাথে যাতা বলে জ্বালা বলে ফেলে, ওর বিশ্বাস করবে না ভাইয়া সবাই, আমি ওর কাছে এত নত হয়েছি যে আমি জীবনে কারো কাছে এরকম নত হয়নি, তারপরেও আমাকে বুঝতে চায় না, পরে একটা দুঃখের বিষয় আমার বোনটা বলিনি ভাইয়া, বোনটা এখন বলবো কিনা ভাইয়া, আমার বোনটা আমার মাথায় সমস্যা আছে, উনি মেন্টালের মতো আর কি, পরে অনেক ভাবনা থাকে, এই গেছে বছর জানি যে তোমার ভাবনা ভর্তি করে দিয়ে আসি, পরে 2 মাস পরে উনি ভালো হয়, ওনারা আমার কাছে নিয়ে যায়, আমার ভাইরা বলে তোর কাছে নিয়ে যান ওইখানে রাখ কদিন, তো আমি আমার কাছে রাখছি, থাকার পর উনি ভালো থাকে, বোনের সামনে ও আমার সাথে যাতা ব্যবহার করে, আমার বোন কান্না করে ভাই তুই কি করলি, এই দিকটা ভালো ছিল, আমার বোন যখন কারোর থেকে আসতে ওইখান থেকে ওনার মাথায় অনেকগুলো উকুন ছিল, অনেক রকম ইতান ছিল, ওইগুলো পরিষ্কার করতো, ও কখনো ঘৃণা করতো না, মানে এই জিনিসটা ঠিক বার্ষিক ছিল, কিন্তু আমার সাথে যাতা ব্যবহার করতো খারাপ ব্যবহার করতো, আমি এটা সহ্য করতে পারতাম, তারপরেও করতাম যে আমার কেউ নেই ওসার আমার কি আছে, অনেক সহ্য করতাম, পরে রোদার ঈদে একদিন রোদার ঈদের রোদার আগে আগে আমার বোনকে বাড়িতে ফাটাই দিই, বোন বাড়ি চলে আসে আমি ওর নিয়ে থাকি ঈদে আসবো, তো রোদার মধ্যে একদিন বাজার করতে যাই মার্কেট করতে যাবো, তারপর ওর লেহেঙ্গা পছন্দ আর লেহেঙ্গা দিবি, তো আমি বলি দেখো একটা দোকানে ঢুকছি এটাতে নেওয়ার কি দরকার আছে, অন্য দোকানে দেখি, কারণ আমি কখনো মেয়েদের কাপড় কিনি নাই, পরে ও কেন এটা কিনি নাই, ও চলে আসতো লগলা বাসায়, আর থাকবে না এখানে লগলা বাসায় হাত কেটে ফেলছে, হাতে 6টা সিলে দিয়েছি আমি, পরে আমি নাচ মানে আমি সেভ করে সেভাবে বেলাস ব্রেড নিয়ে হাতটা লগলা কাটি ফেলছি, কাটি রক্ত পড়তেছে বাড়ির মধ্যে, ও বসে দিচ্ছে, পরে নিচে আনলাম মেডিকেল আনি 6টা সিলে দিলাম, পরে বললাম দেখো তুমি যেগুলো করতেছো এগুলো ভালো করতেছো, কখন কি করো কোনো ঠিক নেই, কিছু বললেই ফাঁসি দিতে হবে, কিছু করলে মানে আরো একদিন, পরে যাক ওইটা হাত টাত কাটতে ফেলছি সে বললে দিলাম, ওর বাইরে বাসা নিলাম, ওর বাড়িটাই বুঝে দিল, আসলাম ঈদ আসতে ঈদ বাড়িতে আসলাম, বাড়িতে আসা ও বাড়িতেও আমার সাথে এমন ব্যবহার করে ভাইয়া, বলার ভাই আমার বড় ভাই ছিল, বড় ভাইয়ের সামনে দাদা ব্যাপার, আমি বলাতে যদি বলি সলো সুতি যাবো যাবে না, ও সবার সাথে বসে আড্ডা দিবে, আমার কথা শুনবো আমার সাথে বাড়ি উল্টা পাল্টা ব্যবহার করে, ফোন আমি ওরা বলি দেখো তুমি আমার সাথে এগুলো করতেছো এগুলো ভালো করতেছো, আমার মনটা অন্যরকমে যায়, তাই কত ওরে বুঝাবো, বুঝাইতে বুঝাইতে একদম মানে আর পারতেছি না, তো এরপরে ঈদের পর রোজার ঈদের পরে যাই, যাওয়ার পরে একদিন কি জানি একটু জানো ও ডাইরেক্ট ফাঁসি দিতে যায় রুমের ভিতরে, ও ফ্যানের লক ধরবে, স্যার নিয়ে আসছে একটা ফ্যানের লক ধরবে আমার সামনে, আমার বাইর করে দিবে দরজা কেউ ঝুলবে, মানে তুমি এটা কি করতেছো, মানে ওটা তুমি বলে দিই দেখো আমি ও খাই সন্দেহ করবে আমাকে বুঝছেন ভাই, মানে ফার্স্টে আমরা একটা ফ্ল্যাটে থাকি 3 ফ্যামিলি, তো সামনের ফ্ল্যাটের মহিলাটা ওনার বাসা থেকে আরেকটা মহিলা আছে উনি চাকরি করে, তো উনি আমি যদি রুম থেকে বাইরে একটু দেখি যে আমি রুম থেকে বাইরে ওয়াশরুমে যাবো, তো দেখি যে কেউ আছে কিনা এটা দেখতে পারবো না, এ ওনাকে নিয়ে সন্দেহ করবে যে হ্যাঁ ওই মহিলাকে নিয়ে থাকেন এই সেই ওই মহিলাকে নিয়ে দাদা বলবে, তো এগুলো আমার ভালো লাগতো না, ওরা বললাম ও বুঝে না, পরে এগুলো নিয়ে ঝগড়া হয়েছে সবসময়, তো ফাঁসি দিতে যাবে ফাঁসি দিবে, আমি এক থাপ্পড় দিয়ে চাপ্পড় লোক অজ্ঞান হয়ে গেছে পুরো রোজার ঈদের পরে, পরে ওরা নিয়ে বাইরে ফোন দিলাম, পরে জ্ঞান ফিরে না, পরে বাইরে ফোন দিলাম, দেওয়ার পরে ও পরে যাক ও ফাঁসের রুমের মহিলা একটা আসতে আসে উনি বললো ও সবসময় খালি আমার সন্দেহ করবে, এখনো সন্দেহ করে, তো নিলাম পরে ওরে আমি রাখি, বাইরের বাসা নিয়ে গেলাম। নেওয়ার পর বাইকের বাসায় দুই তিন দিন থাকলাম, যাক মোটামুটি ভালো, বাইরে বুঝাইলো তুমি এগুলো করো কেন, আমি বললাম দেখেন ও যে ফাঁসি দিতে যায় কখন কি করে আমাকে, পরে আমার ফাঁসাবেন আপনারা, যে আমি ওকে মারি ফেলছি, এখন আপনারা কি করবেন আপনার চিন্তা। ওনারা কিন্তু অনেক সালিশ বসছে, ওনার বাইরে মিলে ওকে নিয়ে অনেকবার বসছে, দেখেন এখন কি করবো, ও সবসময় পালো যাক, হ্যাঁ আমি পালো যাবো, আমি আর কিছু বলবো না ওনাকে, কিন্তু আবার দু সেদিন পরে যে আসতে করা দেখাবে। তো পরে আমি আমার মামতুমিনে বললাম যে মুক্তি আসছিল বিয়েতে, যে ভাই এখন কি করবো, ও যে আমার সাথে এরকম করে আপনারা আমাকে বিয়েটা দিচ্ছেন, এখন আপনাকে বলেন আমি কি করবো। পরে উনি আবার ওনার ওর বাবারা বলে, ওর বাবারা বললো, ওর বাবা বলে যে ও তো আগে একটা ছেলের সাথে কোরআন শপথ করছে, ওর কি শান্তি আছে, ওর কখনো শান্তি নেই, ও এরকম থাকবে, ওর কপালে কোনো শান্তি নেই, ওর কপাল খাইছে আমাকে। তো আমি ওইটা শুনে আমার তো অন্যরকম লাগলো, কি ও একটা ছেলের জন্য কোরআন শপথ করছে, ওর সাথে কারো বিয়ে দেয়নি, তো জীবন শান্তি হবে না।
এই আপনার চার নম্বর বউ,
হ্যাঁ, ও একটা ছেলের সাথে কোরআন শপথ করছে, ওই ছেলেটার সাথে আবার আমাকে নিয়ে একসাথে ঘুরছে, একসাথে রেস্টুরেন্টে বসে আমরা খাইছি, লাঞ্চ করছি, আবার ওরা আমাকে দাওয়াত দিয়ে লাঞ্চ করাইছে একদিন রেস্টুরেন্টে। তো আমি তখন বুঝতাম না, পরে এখন বুঝতে পারছি, ওর সাথে মোটামুটি একটু কানেকশন ছিল, ছেলেটা সৌদি থাকে এখন, কিছুদিন আগে গেছে। তো আমার মনটা অন্যরকম গেছে, কিন্তু ও এরকম পরে আমি কি করবো, পরে ওরে বুঝাই পারি না, পরে ঈদের বোঝার ঈদের পরে যাওয়ার পরে আমার চাকরিটা একটু সমস্যা হয়, চাকরিটা চলে যায় 2015 সালের শেষে, 16 দিকে আমার চাকরিটা চলে যায়, আমি সাসপেন্ডে থাকি অনেকদিন, প্রায় গার্মেন্টস চাকরি তো ভাই অনেক কষ্টের, একটু নির্বিশ হলে চলে যায়, পরে চাকরিটা চলে যায়, দুই মাস আমাকে ভয় ভয় বেতন দিচ্ছে, একটু চাকরিটা চলে যায়, পরে ঘুরি চাকরির জন্য। এরপর আমি ওর চিন্তা করলাম, ওরে তো এখানে রাখলাম, আমার ছাড়াইতে পারবো না, কারণ আর ওর আমি চাচ্ছি যে ওর বাড়ি ছাড়াই যায়, কারণ ওকে না বাড়ি ছাড়াইলেও কখন কোনো দুর্ঘটনা ঘটে তখন আমি ফাঁসি যাবো, কারণ ও যেহেতু ফাঁসি দিতে যায়, হাত কাটতে যায়, কথা কথা ছুরি লয়, কথা কথা রেট লয়, কথা কথা, এই জন্য আমি চিন্তা করলাম বাড়িতে ফাঁসাই দিব, বাড়িতে ছাড়াই দিছি, বাড়িতে থাকে, আর আমি মাঝে মাঝে যাই। তো এখন এভাবে চল, তো এরপরে আমার চাকরিটা চলে যায়, 3-4 মাস চাকরি পাই না, রোজারি চলে যায়, কোরবানিতে চলে যায়, কোরবানি যাওয়ার পরে জানুয়ারি ডিসেম্বরের গেছে বছর, ডিসেম্বরের আমি 5 তারিখের চাকরি নিই নতুন, এখন এখানেই আছে। এরপরে এরপরে আমার ওই মিনিতের সাথে আমার অনেক সবসময় এখনো যোগাযোগ হয়, মিনিতের সাথে প্রথম বোর সাথে, ওর সাথে এখনো আমার যোগাযোগ হয়, আমাকে বিয়ে করতে চায়, কিন্তু আমি ওকে অ্যাকসেপ্ট করতে পারি না, কেন ওর একটা ছেলে আছে, ছেলেটার 5-7 বছর হয়ে গেছে। তো এইভাবে চলে এখন, পরে আমি এখন ও বাড়িতে আমাকে প্রেশার দিচ্ছে চিঠি আনার জন্য, আমি না আমি তোমাকে এখন আর নিবো না, এখন তুমি কি করবো, এটা তুমি নিছো না, তুমি ভালো হও সেটা আমি তোমাকে, কারণ তুমি আমার সাথে গেলে ব্যবহার খারাপ করবো, আমি কিভাবে তোমাকে নিবো, আমি কি করবো, আমি কি দোষ করছি তোমার সাথে, তুমি আমার সাথে কথায় কথায় আমার সাথে আটকে পাবো, কথা কথা পাতর পাতর মেলামার ফেলা দিবে, যদি বলে পাত্র একটু নরম হলে কি হতো, ভালো হতো না, আমি শক্ত খাইতে পারি, ও মেলামার পাতা ফেলে কিছু বলতে পারবো না, হ্যাঁ খাবে না, আমার কাছে খাওয়ার দরকার ফাঁসা রুমের বেড়ির থেকে,
যদি কথাটা উচিত হবে না বলা, মানে এটা একেবারেই মানে অযৌক্তিক একটা কথা হবে, কিন্তু তারপরও বলতে ইচ্ছে করছে, আপনার কি মনে হয় না যে আপনার পাপের শাস্তি এটা? আমরা এই জায়গাটায় আরেকটা বিরতি নিব প্রিয় শ্রোতা, মাত্র 5 মিনিটের বিরতি, 5 মিনিট পরেই অনুষ্ঠানের শেষ ভাগে আমি ফিরব। ডক্টর তাজুল ইসলাম আমার সঙ্গে স্ট্যান্ড বাই রয়েছেন, তার মতামত জানব এবং কি হয়েছে ওর জীবনে শেষাংশে, ছোট্ট একটা বিরতি, মাত্র 5 মিনিট পরেই ফিরে এসে আপনাদেরকে জানাচ্ছি।
রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োর সেলফ। 89.12
5 মিনিট পর প্রিয় শ্রোতা আরো একবার স্বাগত রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিবতে আকাশ রয়েছে আজকে কনফেসে। আকাশ কথা না বাড়াই, হ্যাঁ শুনি তারপর কি হলো।
পরে ওকে বাড়িতে রেখে দিই, ও কিছু বললে মানে ও হাতিটা দিন মেলা ভাড়া দিবে, ভাত খাইতে পারবে, বললে কিভাবে সম্ভব, এই জন্য বাড়িতে রেখে দিস, এইভাবে থাকে। তো আমি গেছে মাসে 16 ডিসেম্বরের 5 তারিখে আমি একটা চাকরি নিই, নেওয়ার পরে ও আমাকে আমার সাপ দিচ্ছে, আমি নিয়ে আসার জন্য সেটাকে আমি তো আনতে চাচ্ছি না, কারণ ওকে আনলো আমার সাথে, আমার সাথে খারাপ ব্যবহার করবে, ও যখন তখন আমার খারাপ ব্যবহার করবে ওর সাথে, আমি এগুলো ওনাদেরকে বলি, ওনাদের বাড়িতে গেল সিলে সিলে কথা বলবে, কিছু বললে শিক্ষুর বাকি কথা, এখন ওনাদের বাড়িতে থাকে, ওদের বাড়িতে থাকে, আমার বাড়িতে কারণ আমার বাবা নাই, এই জন্য আমি রাখতে পারি না, কারণ আমার বাড়ি আছে, জায়গা আছে, সব আছে, কিন্তু এরকম থাকার মতো পরিবেশ নাই, কারণ একা কিভাবে থাকবে, এই জন্য বাড়িতে নিয়ে ওদের বাড়িতে রাখে। তো বলে যে আমাকে অনেকে অনেক কথা বলে, আমি এখানে থাকি, আমাকে আমাদের বাড়িতে না আমার কাছে নিয়ে যান, তো আমি না তুমি আগে ভালো হো, এরপর আমি তোমাকে এর আগে নিবো না। এর ফাঁকে আমার সাথে মিনিতে প্রথম বোর সাথে আমার যোগাযোগ সবসময় চলে, ওর সাথে আমি দেখা করি, ওর সাথে থাকি, মানে ওর সাথে ভাবে চলে, মাঝে মাঝে আমার হোটেলেও যাই, মানে সময় কাটানোর জন্য,
ওকে নিয়ে
না ওকে নিয়ে থাকি,
আলাদাভাবে হোটেলেও যান,
ওরে নিয়ে থাকি, হ্যাঁ এই কিছুদিন আগে গেছি আমি। তো যাওয়ার পরে ও এইভাবে থাকে, পরে আমি জানুয়ারিতে, জানুয়ারির পর থেকে আমার ওই যে অফিসে এখন নতুন চাকরি নিয়েছি, এখানে একটা আমার মেয়ে পছন্দ হয়, খুব পছন্দ হয় মেয়েটাকে, তো ওকে ওদিকে আমি কথাবার্তা বলি, ওর পছন্দ করে বলি, একটা মেয়ে দিয়ে বলাই, পরে বলে দেখেন আমারও ভালো লাগে ওনাকে, কিন্তু উনি যদি গার্জিয়ান নিয়ে আসে তাহলে আমি ওরা, তো আমি দেখো তোমার তো আমি গার্জিয়ান সাথে বিয়ে করবো না, কারণ গার্জিয়ান নিয়ে তো করবো, কারণ আমার তো কাহিনীও জানে না, ওকে আমি বলি। পরেও আমাকে বলে দেখেন আমি তো এভাবে করবো না, ওর বাড়ি সে বাগেরহাট, তো আমাকে বলে দেখেন আমি এভাবে করতে পারবো না, বাবা আমাকে যেখানে বিয়ে দিবে আমি এখানে যাবো, আমি কারণ আমি বাবা মার মতের বাইরে কোথাও যাবো না। তো আমি বলি দেখো আমি তো বাবা মার মতের বাইরে বিয়ে করবো না, তুমি আগে আমার সাথে কথা বলো, এরপরে গার্জেন দিয়ে বিয়ে হবো। পরে ওর সাথে আমি কথাবার্তা বলি, বলতে থাকি, ফোনে কথা হয়, অনেক কথা হয়। পরে একদিন ও আমাকে বিশ্বাস করতে পারে না, আসলে আমি বিয়ে করি নাই, আমি যে এখনো বিয়ে করিনি আমাকে বিশ্বাস করতে পারে। ওকে আমি বলি নাই যে আমি বিয়ে করছি এখন, কারণ আমি ওর দিক দিয়ে কিছু পাচ্ছি না। আমি চাচ্ছি যদি ওরে বিয়ে করে হয়তো আমি কোথাও পড়ে থাকবো, ওকে দিয়ে এই চিন্তা করছি আমি এখন, কারণ আমার আর মানে ভালো লাগে না কোথাও, বাড়িতে দিচ্ছে করে না, কোথাও দিচ্ছে করে না। চিন্তা করছি লাস্ট চিন্তা করছি যে দুদি ওকে নিয়ে বিয়ে করি, কোথাও পড়ে থাকবো একা, কার সাথে তদন্ত করবো এরাও থাকবো। কিন্তু হয় না, সেটা ও মানতে রাজি না, বলে দেখেন আমি সবাইকে নিয়ে বিয়ে করবো, যদি করি সবাইকে নিয়ে করবো, ওর সাথে কথা হয় আজকে প্রায় তিন চার মাস ধরে। পরে ও বলে যে আমি যদি বিয়ে করি সবাইকে নিয়েই করবো, আপনি একা করতে পারবো না। পরে আন্টিকে বলে, আন্টি বললে আন্টি আন্টি আমাকে দেখে, আন্টি আমার পছন্দ করে, কিন্তু উনিই আমাকে বিশ্বাস করতে পারে না আমি বিয়ে করিনি। পরে উনি আমাকে একদিন দেখে, দেখার পরে উনি অবাক হয়ে যায়। পরে ওই দিন দেখার পরে ও আমাকে বলে যে আপনার সাথে আমি আজকে সারা রাত কথা বলবো, আপনি মোবাইলে তত টাকা ঢুকে রাখতে পারেন, ঢুকার সারা রাত। আমি বলছি হ্যাঁ আমিও তোমার সারা রাত কথা বলবো, যদি আপনার জীবনে কিছু থাকে আপনাকে বলেন, আমার জীবনে থাকলে আমি বলবো আপনাকে। হ্যাঁ আমার জীবনে আছে, আমার একটা বিয়ে হয়েছে, যদি আপনাকে মেনে নিতে পারেন তাহলে হ্যাঁ আমি আপনাকে। পরে ও আমাকে বলে দেখেন আমার এরকম একটা বিয়ে হয়েছে, আমার ছেলের সাথে দেড় মাসের মতো ছিলাম আমি ওর সাথে, আমার বাবা মা দিছে, আমার পছন্দ হয়নি। তাই বলি হ্যাঁ ঠিক আছে সমস্যা না, আমি তো জানি আমার খুবই হয়েছে অসুবিধা নেই। পরে রাত সারা রাতের সাথে কথা বলি, ফোনে বলার পরে ও এটা মানতে রাজি না, ও বিশ্বাসই করে না আমি যে বিয়ে করিনি। তারপর আমি ওকে বলি নাই, বলছি দেখো সত্যি বলছি আমি বিয়ে করিনি।
উনি চারটা বিয়ে করেও বলেন না আমি বিয়ে করছি, হ্যাঁ আর ও একটা বিয়ে করে আপনাকে বলেছে আপনি বিয়ে করেছেন। ওকে
পরে ও সারা রাত আমার সাথে এত মিষ্টি মিষ্টি কথা, যখন ও আমাকে বলছে মানে ওর আন্টি বলার পরে আমার সাথে অনেক কথা বলছে, পরে অনেক সুন্দর কথা। পরে ও অফিসে যায়, আমার একই জায়গায় কাজ করি, তো ও আমার ফোন থেকে ও আমাকে বারবার জিজ্ঞাসা করে আপনি বাড়ির কাউকে আনতে পারবেন, আমি বিয়ে করবো। হ্যাঁ ঠিক আছে বিয়ে করবো, কোরবানের পরে মানে এই কোরবানের পর বিয়ে করার কথা ওর সাথে। আমি চিন্তা করছি আমি ওকে বিয়ে করে বাড়িতে যাবো না, আপনি একসাথে থাকবো, কার সাথে যোগাযোগ করবো না, এটা একটা চিন্তা করছি নিজের থেকে। এছাড়া আমি আর কিছু করতে পারতেছি না, এখন কি করবো, আমার কোথাও কোনো শান্তি নেই, আমার বাইরে আমার সাথে যোগাযোগ করার এমন একটা, তো নিজে কি করবো, নিজে দেখি কিছু একটা করি, লাস্ট একটা সুযোগ নিয়ে দেখি যদি কিছু করতে পারি, আর না হলে তো নাই।
এই হচ্ছে আপনার জীবনে?
হ্যাঁ আরেকটু আছে ভাই, আরেকটু
বলি, আরো একটু আছে বলেন।
পরে ও আমার ফোনটা নিয়ে যায় অফিসে, নিয়ে ওর ওই আমার সাইড নাম্বার ওয়াইফের বড় বোনের নাম্বারটা নিয়ে যায় আমার মোবাইল থেকে, নিয়ে ওকে ফোন করে, ওনারে ফোন করে, ওনার ফোন করে বলে যে আপনি কেছিলেন, বলে যে হ্যাঁ চিনি তো, কেন কি হয়েছে, বলে উনি তো এখানে, আমি তো ওনার ওয়াইফ। ও বলতেছে আমি তো ওনার ওয়াইফ, আমি ওকে চিনেন, ও কি বাড়িতে বিয়ে করছে, বলে যে হ্যাঁ ও তো আমার ছোট বোনের জামাই, ও তো ভাগে গেছে, কিভাবে সম্ভব, উনি আমাকে এভাবে বলে নাই। তো উনি অনেক রাগ হয়ে যায়, উনি আর ও আর চাকরি করবে না, ওকে সবাই বলে, সবকিছু বলে, ওর আমি জান ডাকি সবকিছু ওকে বলে। পরে আমার ওয়াইফের সাথে কথা বলে, সাইড নাম্বার ওয়াইফের সাথে কথা বলে, ফোন নাম্বার নিয়ে বলে সবকিছু বলে, আমি ওর সাথে যা করছি বলছি টলছি সম্পর্ক, আমরা ওইদের পর বিয়ে করতেছি কোরবানের সময় এগুলো বলে। পরে ও তো বলে ওয়াক, পরে ও আবার আমাকে বলে যায় ওর সাথে আমার তো কথা আছে, যাই আমি কিছুদিন আগে গেছি বাড়িতে, পরে ও বলে দেয়, বলার পরে ও আর আমার সাথে কথা বলে না, ও চাকরিটা ছেড়ে দেয়। আমি কেন করবো না, আমি তোমার জন্য করতেছি, তুমি আমার জন্য ব্যবহার করতেছো খারাপ, সেই জন্য আমি কি করবো, আমি তোমার জন্য তোমাকে ভালো করার জন্য আমি করছি এটা, তারপর তুমি যদি ভালো না হো আমি আর কি করবো। হ্যাঁ আমি তো এখন ভালো, আমি কিভাবে ভালো, তুমি এখন আমার সাথে গরমে কথা বলো, আপনি ওকে নিয়ে থাকেন, ওকে বিয়ে করেন, এই সেই, ও দাদা আমার সাথে সবসময় খারাপ ব্যবহার করে। তো ও যার সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল এদের পরে, ও কালকে আসছে, আসতে আমাকে দেখে মুখ ফেরে চলে গেছে।
কেন বললেন আপনি আজকে এই অপ্রিয় সত্যগুলো লাখ লাখ মানুষের সামনে কেন বললেন?
বললাম যে আমি আসছি, আসলে এখানে আমার আসার অনেক একটু আগ্রহ যে আমি যা করছি এগুলো আমার তো মতো যাতে কেউ এরকম না করে, কারণ আমি অনেক পাপ করছি, আমি বুঝতেছি এখন আমার কোথাও কোনো শান্তি হচ্ছে না, আমি ঠিক মতো কোথাও চাকরি করতে পারতেছি না, এখনো যে চাকরি করি, চাকরি ঠিক নেই, কখন চলে যায় ঠিক নেই, আমি গার্মেন্টস একজন সুপারভাইজার, আমি অনেক মেয়েদের সাথে অনেক করছি, কিন্তু
আপনি মূল যে গল্পটা বলেছেন সেটা হচ্ছে চারটা স্ত্রী আপনার, এবং প্রত্যেকটা স্ত্রীর কাছ থেকে আপনি কোনো না কোনো ভাবে আপনার হ্যাঁ আপনার আপনি এক ধরনের লুকোচুরি করে এই সম্পর্কগুলো করেছেন এবং শেষ পর্যন্ত আপনি সুখী হননি, কিন্তু আপনার মূল গল্প যেখানে ছিল সেই জায়গাটা থেকে আপনি বের হয়ে এসেছেন, সেটা আপনি কেন কনফেস করেননি, কেন এই যে গার্মেন্টসের মেয়েদের সঙ্গে আপনি সব করেন, এটা গোপন করেছেন, এটা করেছেন, ওটা এটা কেন আপনি স্বীকার আজকে এখানে কনফেস করলেন না?
আসলে এটা আমি তখন বুঝি না, তখন এটা করি সেটা বোঝা যায় না, নিজে মনে করি যে লাস্টটা এখন করতে চাচ্ছিলাম যে ওকে বিয়ে করে ওকে নিয়ে কোথাও থাকি যাবে,
কিন্তু একবার একটা মানুষ ভুল করতে পারে, দুইবার পারে, তিনবার পারে, চারবার পারে, আপনি চারবারের পরও পাঁচবার কিভাবে পারেন, মানে
আমি এখানে অবাক হয়ে গেলাম যে এটা কিভাবে সম্ভব।
আসলে এই ওর ব্যবহার করার, ওর ব্যবহার,
আপনি তো কাণ্ডজ্ঞান সম্পন্ন মানুষ, আপনি তো বুঝতে পারেন যে হ্যাঁ এটা ভুল হচ্ছে,
ভুল হচ্ছে। আমি বুঝতে
পারি, আপনার তো বিয়ের কথা শুনলে উল্টো দিকে দৌড় দেওয়ার কথা, আপনি সেখানে একের পর এক
ওটা হচ্ছে না কেন জানেন ভাই? আমি বলি, আমি ওর কাছে ওর বিয়ে করার পর আমি চিন্তা করছি আমি আর কখনো কারোর দিকে চোখ দিতে থাকবো না,
থাকবো। আরেকটা বিষয় যদি হতো সেটাও না হয় একটা যুক্তিযুক্ত ব্যাপার হয়তো বা হতো, সেটা হলো যে আপনি বিয়ে ছাড়া অন্য কারোর সাথে শারীরিক সম্পর্ক করেন না, সেক্ষেত্রে যেহেতু আপনি সংসারে সুখী হতে পারছেন না, আপনি অন্য শারীরিক সম্পর্কের জন্য বা প্রয়োজনের জন্য হলো আপনি আর একটা বিয়ে করছেন, সেটাও হয়তো বা মানসিক জায়গাটা থেকে অনেকে হয়তো মানতে পারতেন। কিন্তু আপনি তো মানে মিসেলেনিয়াস টাইপ অনৈতিক সম্পর্কে জড়িত, মানে বউয়ের কাছে হোটেলে যাচ্ছেন, গার্মেন্টসের মেয়েদেরকে সিস্টেম করে এইসব কাজ করছেন, তাদেরকে মানে বিপদে ফেলে সব ধরনের কাজে যেহেতু আপনি করবেন, তাহলে আপনার বিয়ের কথা মানে এত বারবার বিয়ে কেন আসছে?
এখন আমি ওর কাছে শান্তি পাচ্ছি না, মানে ওর কাছে গেলেও আমার সাথে কথা বলে না, ঠিক মতো উল্টাপাল্টা কথা বলে,
এই জন্য আপনাকে বিয়ে করতে হবে।
এই জন্য
কোনো গ্যারান্টি আছে আপনি পাঁচ নম্বর বিয়ে করলে শান্তি পাবেন?
সেই জন্য ভাই আমার আশা,
তার মানে আপনি যদি শান্তি না পেতে থাকেন তাহলে আপনার এই সিরিয়াল কত বড় হতে থাকবে।
সেটা আসলে এটাই আমার, এই জন্যই আমি আজকে এখানে আসা যায়।
আপনার কি করা উচিত আপনি বলেন?
আমি ভাই আসলে এখানে আমি আপনার সবসময় যা বলি সত্য বলে শুনি, গল্পটা শুনি, আমার অনেক ভালো লাগে, কিন্তু ডিউটির কারণে সবসময় শুনতে পারি না।
ঠিক আছে, কিন্তু আপনার কি করা উচিত আপনি বলেন।
আসলে ভাই আমি এখানে আসা একমাত্র উদ্দেশ্য, আপনি আমার কথাগুলো শুনে আপনারটা,
আমি যদি আপনাকে কোনো পরামর্শ দেই, খুব সাধারণ মানুষ সেটা হচ্ছে আপনার বয়স কত এখন?
এখন
31 বছর। আপনার অন্তত আগামী 5-6 বছর বিয়ে করা উচিত না। আপনার যে ওয়াইফ যাকে আপনি এখন আপনার শেষ বউ, তাকে আপনার সংশোধন করার জন্য যথেষ্ট সুযোগ দেওয়া উচিত, যথেষ্ট ভাবে তাকে সাপোর্ট করে ভালো করার চেষ্টা করা উচিত। শেষ পর্যন্ত যদি হ্যাঁ দেখেন যে সে ভালো হচ্ছে না, তার মধ্যে এরকম সুইসাইডাল টেন্ডেন্সি আছে, নিজের ক্ষতি করার টেন্ডেন্সি আছে, তাহলে অবশ্যই আপনি তাকে নিয়ে সংসার করতে পারবেন না। কারণ একটা মানুষকে ব্ল্যাকমেইল করে কখনোই সংসার করা যায় না, এবং এটা শুধু মাত্র মেয়েরা না, এটা ছেলেদের মধ্যে থাকলেও এটা এটা খুবই বিপজ্জনক, যে কোনো মানুষের জন্য বিপজ্জনক। কারণ ধরেন একটা ছেলে যদি এরকম হয়, একটা মেয়েকে ব্ল্যাকমেইল করে সে এই ধরনের কাজ করছে, হঠাৎ করে সে একদম একটা সময় বড় একটা ক্ষতি করে ফেললো, তাহলে ওই মেয়েটা বিপদে পড়ে যাবে, স্ত্রী বিপদে পড়বে, কিংবা হাজবেন্ড বিপদে পড়বে, যেই অপরাধে সে হয়তো বা অপরাধী না। তো সেই জায়গাটা থেকে তাকে খুব সুন্দর করে সময় নিয়ে আপনি 3-4 বছর ধরে বোঝান, তারপরে যদি সে ঠিক না হয় তাহলে আপনি একটা কঠিন সিদ্ধান্ত নেন। আর এই 3-4 বছর পর্যন্ত আপনি একটা গ্যাপ নেবেন এই কারণেই যে সংসার জিনিসটা আপনারও বোঝা উচিত, কারণ আপনি কেন একটা মেয়েকে আপনার জীবনে চাচ্ছেন সেটা আপনি জানেন না। আপনি যে দুইবার বিপদে পড়েছেন ডিভোর্সের কারণে, যে দুইবার আপনার ঝামেলা হলো, দুইবারই আপনি পরিবারের কাছ থেকে টাকা নিয়েছেন, কখনো মেজো ভাইয়ের কাছ থেকে নিয়েছেন, কখনো বড় ভাইয়ের কাছ থেকে নিয়েছেন,
জায়গা বিক্রি করেছেন,
জায়গাও বিক্রি করেছেন। তো আপনি কি সারা জীবন এরকম জায়গা বিক্রি করে যাবেন? তো আপনার যদি নিজের পায়ের উপর দাঁড়ানোর সামর্থ্য, আপনি ইদানিং বলছেন আপনি গার্মেন্টসের সুপারভাইজার, তার মানে আপনি আয় করেন,
আমি 20,000 টাকার মতো
বেতন পান আলহামদুলিল্লাহ, তাহলে আপনি প্রতি মাসে কিছু না কিছু সঞ্চয় করেন, আপনি যা সঞ্চয় করেন তার সমস্ত কিছু আপনি মেয়েদের পিছনে করেন।
রাখতে পারেন না, ঢাকায় আসছি কিছুদিন আগে আসছি,
আমার মনে হয় এই বিষয়ে ডক্টর তাজুল ইসলাম আপনাকে ভালো পরামর্শ দিতে পারবেন, কারণ এটা এক ধরনের ড্রাগ জাতীয় নেশা। আমি এই কথাটা ওনার কাছ থেকে খুব বেশি নিয়েছি, সেটা হচ্ছে মস্তিষ্কের সেই জায়গাটিতেই ড্রাগ নিলে কাজ করে, যে জায়গাটিতে ঠিক সেক্সের বিষয়টিও কাজ করে, মানে একই জায়গায় দুটো নেশা উৎপন্ন হয়। তাহলে বুঝুন সেক্স এবং ড্রাগ এই দুটো বিষয় কতটা ডেঞ্জারাস। যদি কেউ সেক্সুয়ালি অ্যাডিক্ট হয়, মেনিয়াক হয়, এবং একই সাথে যদি কেউ ড্রাগ অ্যাডিক্ট হয়, তাহলে সেম লেভেলের নেশা। একজন মানুষ ড্রাগ অ্যাডিক্ট হলে মানুষ খুন করতে পারে, একটা মানুষ সেক্স অ্যাডিক্ট হলে কি করতে পারে, সেও মানুষ খুন করতে পারে। তো সেই জায়গাটা থেকে কাউন্সিলিং অনেক বেশি ইম্পর্টেন্ট আমার মনে হয়। ডক্টর তাজুল ইসলাম আপনাকে কি বলবেন সেটা আপনার মনোযোগ দিয়ে শোনা উচিত। ডক্টর তাজুল ইসলাম কি বলার আছে আপনার?
সম্মানিত শ্রোতাদেরকে আমার আজকের এপিসোডে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকে অতিথি আকাশ, বয়স এখন বর্তমানে 33। আমরা যা জানলাম তাকে সব মিলিয়ে এসে কিন্তু 4টি বিয়ে করেছে, 4টি সাথে তো বিয়ে করেছে, এছাড়া আরো অনেক মেয়ের সঙ্গে গার্মেন্টসে কাজ করছে, সেজন্য গার্মেন্টসের মেয়েদের সঙ্গে সে অনেক মেয়ের সঙ্গে শারীরিক সম্পর্ক করেছে, এবং বাহিরে পতিতালয়ে বা খারাপ মেয়েদের সঙ্গে করছে, অর্থাৎ তার ভিতরে এতে যৌন নেশা বা যৌন ক্ষুধা তৈরি হয়ে গেছিল, এবং সেটা ছোটকালে। এটা আমাদের দেশে কিন্তু একটা কমন ফেনোমেনন বিষয়, কিন্তু আমরা এটাকে উপেক্ষা করে যাই, যে আসলে এই বাবি জাতীয় যারা আছে, এমনকি উল্টোটা দুলাভাই জাতীয় সম্পর্ক, দুলাভাইরা কিন্তু শালীদের সঙ্গে মানে বিভিন্ন কায়দা কানুন করে যৌন সম্পর্ক তৈরি করে ফেলে। আবার বাবি জাতীয় কিছু লোক আছে যারাও সুযোগ পেলে এই দেব জাতীয় যারা আছে তাদেরকে যৌন উদ্ধার করে তাদের ইয়া করে। এটা কিন্তু আমাদের সমাজে প্রচলিত একটা ভেদি, কিন্তু আমরা এখান থেকে নজর করি না। এরপরে সে আবার ঢাকায় গিয়েছিল, সেখানে গিয়ে কিন্তু তার সেই স্বভাব রয়েই গেছিল, সে কিন্তু অন্য মেয়েদের সঙ্গে সম্পর্ক করেছে কিন্তু বিয়ে করে নাই, কিন্তু একজনের সঙ্গে তার বিয়ে হয়ে গেছিল, কিন্তু সে তার সঙ্গে আবার সে সম্পর্ক টিকিয়ে রাখতে পারে নাই এবং শেষ পর্যন্ত তারা ডিভোর্স হয়ে গেল। গ্রামে যাওয়ার পর তাকে আবার জোর করে আরেকটা মেয়ের সঙ্গে বিয়ে করে দিয়ে দেওয়া হলো। এখানে আরেকটা ভুল হয়েছে তার গার্জিয়ানদেরকে, এটা আমাদের দেখতে হবে যে একটা মেয়ে, একটা ছেলে বা মেয়ে যখন একটা বিয়ে করে ফেলে গার্জিয়ান সেটা মানতে পারে না, না মেনে তখন তারা জোর করে আরেক জায়গায় তাকে বিয়ে করে দেয়। এই যে জোর করে বিয়ে করে যাওয়া, এবং ওই আকাশ কিন্তু ওই তার গ্রামে সেই মেয়ে তার চেয়ে বয়সে বড়, ব্যক্তি কালো বা সুন্দর নয়, অর্থাৎ সে বিয়েটা মেনে নেয়নি। তো এরকম ভাবে জোর করে বিয়ে করে দিলে কি হলো, পরিণতি কি হলো, সে কিন্তু ওই মেয়ের কাছে আর কখনই যায়নি, তাকে তখন কোষণও দেয়নি এবং তাকে পরিত্যক্ত করে দেবে, বরং সে চিটাগাং গিয়ে সে আরো মানে গ্রামে সে কাজটি করেছে, আরো অন্যান্য মেয়েদের সঙ্গে থেকেই তার লালসা লিপসা সে পূরণ করেছে এবং একসময় সে আরেকটা বিয়েও করেছে সেখানে। এরপরে সে আবার চতুর্থ বিয়ে করলো গ্রামে গিয়ে, এই চতুর্থ বিয়ে করে সে চিটাগাং আসলো, কিন্তু এখন আবার চতুর্থ বউ সঙ্গে তার অ্যাডজাস্ট হচ্ছে না, বউ তাকে তার উপর ক্ষিপ্ত থাকে, এলো তার অভিযোগ। সব মিলে কি দাঁড়ালো, সব মিলে দাঁড়ালো একটা হচ্ছে এই অপরিণত বয়সে যৌন আগ্রহ সৃষ্টি করাটা, ওই যে বাবির সঙ্গে ঘটনা ঘটেছিল এই কারণে তার ভিতরে যৌন ক্ষুধা বা যৌন নেশা পেয়ে গেছে। দুই নম্বর এটা যাতে আমাদের খেয়াল রাখতে হবে, দুই নম্বর হচ্ছে এ কারণে সে কিন্তু সব জায়গায় গিয়ে মেয়েদের সঙ্গে শারীরিক সম্পর্ক করত, বিয়ে করে নেই কিন্তু সম্পর্ক করে যাচ্ছে, বিয়ে করেছে যেখানে সে বিয়ে করেছে সেখানে সে আবার টিকতে পারেনি। এখন যারা শুধু যৌনতার পিছনে ঘুরে, শারীরিক সম্পর্কের পিছনে ঘুরে, তারা কিন্তু বিয়ে বা বউর প্রতি যে মানে প্রতিশ্রুতি যে দায়িত্ব সেগুলি খুব বেশি তারা পালন করতে পারে না বা করে না, তাদের শুধু মেয়ে বা নারী প্রয়োজন যৌনতার কারণে, যৌন চাহিদার কারণে। আকাশের ক্ষেত্রে অনেকটা সেরকমই ঘটনা ঘটে যাচ্ছে এবং তাকে কিন্তু এখন সেই জেবিএসবিতে আসবে এই জন্য তাকে ধন্যবাদ, কিন্তু তার বুঝতে হবে যে প্রত্যেকটা ঘটনা সে অন্যায় শুধু করে নাই, পাপ করেছে। তাকে এখন রীতিমতো তওবা করতে হবে যে এই পাপ থেকে আমাকে সরে আসতে হবে, অবৈধ যৌন কামনা বাসনাকে চরিতার্থ করা গুনাহের কাজ এ থেকে ফিরে আসতে হবে এবং এর জন্য তাকে যথেষ্ট ইচ্ছা শক্তি প্রয়োগ করতে হবে এবং ধর্মের দিকে ফিরে আসতে হবে। আর সে যে অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না, সেটাও হচ্ছে তার ওই যে শুধুই কেবল যৌন লোভের কারণে সে নারীদেরকে দেখে, সে তো নারীদেরকে প্রেম দিয়ে ভালোবাসা দিয়ে মমতা দিয়ে দেখে, সেরকম তো অনেকটা হয় না। এখন যদি সে বলে যে না হ্যাঁ আমি আমার শেষ বউ যে আছে তার সঙ্গে ভালোভাবে থাকতে চাই, কিন্তু তাহলে তাকে কিন্তু নিজেকে কিছু বদলাইতে হবে। তার বউর সঙ্গে তার যদি কোনো অ্যাডজাস্টমেন্টের সমস্যা থাকে সেটা তাকে বুঝতে হবে, অথবা প্রয়োজনে আমাদের মতন যারা সাইকিয়াট্রিস্ট আছে তাদের কাছে এসে আমরা যেরকম ম্যারাইটাল দাম্পত্য কাউন্সিলিং করে তাদের অ্যাডজাস্টমেন্টটা কীভাবে ভালো করা যায় সেটা চেষ্টা করতে হবে। কিন্তু এই উশিলা দিয়ে যেন সে আবার আরেকটা বিয়ে করে না ফেলে, অথবা অন্য আমরা যা বুঝলাম যে এরপরেও সে অনেক মেয়েদের সঙ্গে, এমনকি একেবারে সে প্রথম যে মেয়ের সঙ্গে বিয়ে হয়েছে তার সঙ্গেও সে কিন্তু অবৈধ একক সম্পর্ক রেখে চলেছিল। তো এইভাবে যদি সে জীবনটাই সে অবৈধ এবং পাপের দিকে সবসময় মানে ঘুরতে থাকে, তাহলে কিন্তু সে একটা সুস্থ জীবন যখন কখনো পাবে। তো বর্তমান জীবনের জন্য এবং পরকালীন জীবনের জন্য তাকে এখন চিন্তা করতে হবে, সিদ্ধান্ত নিতে হবে যে এতদিন সে যা করেছে তা সম্পূর্ণ গর্বিত কাজ, অন্যায় কাজ, পাপ কাজ, সেখান থেকে বিরত থেকে বর্তমান স্ত্রীর প্রতি পরিপূর্ণ কমিটেড থেকে তার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ হয়ে তার সঙ্গে তাকে অ্যাডজাস্ট করে সেই সংসারটা পালিয়ে যাবে এবং অতীতের তার অপকর্মের জন্য আল্লাহর কাছে সে ক্ষমা চাইবে।
অনেক অনেক ধন্যবাদ ডক্টর তাজুল ইসলাম আপনার মূল্যবান মতামতের জন্য।
আপনাদের সবাইকে ধন্যবাদ।
প্রিয় শ্রোতা, শেষ করছি আজকের মতো রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব। আপনারা শুনছিলেন এবিসি রেডিও এফএম 89.2। আজকের মতো এখানেই ইতি টানছি। আগামী রবিবার আমি আর জি কিবরিয়া আরো একজন বন্ধুকে সাথে করে এই মঞ্চে ফিরে আসব। বারবার এই মঞ্চে ফিরি আর সবসময় মনে হয় যে এই রকম অপরাধ যেন আর কখনো না ঘটে। এই যে বহু বিবাহ একের পর এক সান্ত্বনা পাবার জন্য, সুখী হবার জন্য, সেটা কিন্তু যাহা বলিব সত্য বলিবতে আজই প্রথম গল্প নয়। এরকম অনেক গল্পই যাহা বলিব সত্য বলিবতে এসছে, কিন্তু তারপরেও একজন মানুষও যদি সচেতন হন, একজন মানুষও যদি আজকের এই অনুষ্ঠান শুনে নিজের জীবনের ভুল থেকে সরে আসেন, তাহলে আমরা বলতে পারব আমাদের অনুষ্ঠানটি সার্থক। অনেক ভালো থাকুন। আজকের মতো আমি এবং আমার টিম মেম্বার মঞ্জুরের পক্ষ থেকে শুভরাত্রি।
ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন
আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন, কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব।
Exclusively on FusionBD.com.